This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। বুঝতে পারছেন এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শোনা শুরু করেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। জীবনের গল্প বলার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার আরো একটি রাতে। আজকে এই প্ল্যাটফর্মে কার জীবনের নাটক কিংবা কার জীবনের গল্প মঞ্চায়িত হবে সেটার অপেক্ষায় আমরা রয়েছি। নাটক আসলে বলাটা ঠিক হবে না, কারণ আমরা বলে থাকি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। সেই যে সত্য ঘটনাগুলো কিংবা সেই যে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো, সেগুলো আসলে আমাদেরকে শেষ পর্যন্ত একটা লেসন দেবে, সেই সেই ব্যাপারটি বরাবরের মতোই পুরনো থাকছে আমাদের হ্যালো 8920-তে। কিন্তু কি সেই জীবনের গল্প? আমরা খুব গর্ব সহকারে বলতে পারি যে আমরা প্রায় 160টার মতো জীবনের গল্প প্রচারের দিকে এগিয়ে যাচ্ছি ইনফ্যাক্ট। এবং এই এতগুলো পর্বে একটা জীবনের গল্পের সাথে আরেকটা জীবনের কোনো মিল নেই। অনেকগুলো লেসন আমরা পেয়েছি, অনেক কিছু আমরা শিখেছি, এরকম কথা আমাদের লিসনাররাই বলে থাকেন। কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি যে একটা জীবনের গল্প আর একটা জীবনের গল্পের সাথে মেলেনি। যাই হোক, আমাদের আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হব। তবে তার আগে বলতে চাই বরাবরের মতোই হ্যালো 8920-র জন্য এই মুহূর্তে ফেসবুকের যে পেজটি আছে সেটা সরগরম হয়ে গেল, ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে বিকাল থেকে। আপনি চাইলে গিয়ে ওখানে কমেন্টস করতে পারেন এবং অনেকে করেছেন, আমরা অনুষ্ঠান শেষে সেগুলো পড়ব। আমাদের পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920 পেজটি আছে আর জি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং ফোন করে যারা আমাদের হ্যালো 8920-তে জীবনের গল্প বলতে আসতে চান তাদের জন্য ফোন নম্বরটি বারবারই মনে করিয়ে দিচ্ছি, আমাদের ফোন নম্বর সেই পুরনো ফোন নম্বর 9115668, অর্থাৎ 9115668। এবং আরো একটি নাম্বার রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। 02 যোগ করে নেবেন আপনি যদি মুঠোফোন থেকে ফোন করেন। ফাইন, আমরা আপনার প্রথমে পরিচয়টা জানি, নামটা একটু বলেন।
জি, আমি নেসারউদ্দিন ফারুক, পারিবারিক ভাবে নেসার নামে পরিচিত।
নেসারউদ্দিন ফারুক, আপনি নেসার নামে পরিচিত, ফাইন। এই মুহূর্তে এইজ মানে বয়সটা কত?
26 বছর
বয়স। জন্ম জেলা?
আমার গ্রামের বাড়ি হচ্ছে মনপুরা, ভোলা জেলা, মনপুরা উপজেলা, চরগ্যান গ্রামে।
চরগাইন?
চরগ্যান।
চরগ্যান,
জি।
আচ্ছা, ওকে। আর বর্তমানে কোথায় থাকছেন?
আমি থাকছি মিরপুরে, কালশিতে।
মিরপুরের কালশিতে,
জি।
ওকে, ফাইন, আমরা শুরু করতে পারি। আপনি তো হ্যালো 8920 নিশ্চয়ই শোনেন, তো ঠিক আছে, আপনি আপনার মতো করে বলতে থাকুন, আমরা শুনছি সবাই আপনার স্টোরি।
আমি একটু আমার ফ্যামিলি ডিটেইলসটা বলি। আমরা 7 ভাই বোন ছিলাম, আমি বড় হবার পরে তো একজন মারা গিয়েছে 2009।
7 ভাই বোন
আপনারা? আমরা টোটালি 16 জন ছিলাম। 16 জনের হচ্ছে 4 জন পানিতে ভেসে গেছে আর 5 জন মারা গেছে।
মানে আপনার মা তো একটাই?
মা দুজন।
মা
এর মধ্যে একজনের হচ্ছে একটা ভাই, উনি আমার ওই মা হচ্ছে, ওকে 3 মাস রেখে উনি চলে গিয়েছিল। আমার আব্বু ওনাকে ডিভোর্স দিতে চায়নি, উনি আমার আব্বুর সাথে সংসার করেনি।
আচ্ছা, উনি কি ফার্স্ট ওয়াইফ ছিলেন না সেকেন্ড ওয়াইফ?
না, উনি ফার্স্ট ওয়াইফ ছিল আমার আব্বুর আর কি।
আচ্ছা, পরে আপনার মায়ের ঘরে কয়জন?
আর বাকি আমরা সবাই 15 জন।
15 জন,
জি,
মাশাআল্লাহ।
তো এর মধ্যে আমার আম্মু মানে 3 জন আর হচ্ছে আমার ওই ভাইটা যাকে 3 মাসে রেখে গিয়েছিল আমার প্রথম মা, তো ওরা 4 জন হচ্ছে 70 সালে যে ইয়ে হয়েছিল আপনার উপকূলীয় এলাকার জলোচ্ছ্বাস হয়েছিল না, ওই জলোচ্ছ্বাসের সময় ওরা ভেসে গেছে। টোটালি আমাদের ফ্যামিলির 49 জন ভেসে গেছিল,
আমার জ্ঞাতি গোষ্ঠীর 49 জন।
জি জি, আমার
এবং 49 জনের কোনো খোঁজ খবর পাওয়া যায়?
আমার দাদার লাশটা পাওয়া গিয়েছিল আর বাকি কাউকে পাওয়া যায়নি।
OMG, ও মাই গড।
তো ওরা 4 জন ভেসে যাওয়ার পরে 170 সালে বন্যার পরে 1.5 বছর পর আমার বরাবর জন্ম হয়, মানে বোনগুলা সব মারা গেছে। আমার টোটালি 9 বোনের জন্ম হয়েছে, 9 জনের হচ্ছে 2 জন আছে আর বাকি
7 জন মারা গিয়েছে।
আর 7 জন মারা গিয়েছে, এর মধ্যে
ওই ঝড়ে মারা গেল?
না, ঝড়ে মারা গেছে 2 জন, মানে ওরা তো ভেসে গেছে। আব্বু ওদেরকে নিয়ে একটা আম গাছে উঠেছিল, ওই আম গাছটা আমিও দেখেছি, বিশাল বড় ছিল। ওই আম গাছের মানে মগডাল থেকে আব্বু ছিল ওদেরকে নিয়ে। তো এক একটা যখন আব্বু যেটা বলছে যে এক একটা যখন মানে ঢেউ আসতো, ঢেউয়ের সাথে হচ্ছে এক একজনকে নিয়ে যেত। তো ওদের 4 জন চলে যাওয়ার পরে আব্বু যে হলো একটা নারকেল গাছ উঠলো। তো নারকেল গাছ উঠার পরে ওই নারকেল গাছের পাশ দিয়ে হচ্ছে আব্বু মানে টের পাচ্ছিল যে একজন মহিলা যাচ্ছে, সে মানে বাঁচার আকুতি করছে। তো আব্বু তখন তার শাড়ি ধরে টান দিল, তো দেখলো যে সেটা আমার আম্মু। আব্বু আম্মুকে হচ্ছে ওই নারকেল গাছে আম্মু শাড়ি দিয়ে তারা দুজন বেঁধে তারা ছিল ওখানে। এবং আমার আম্মু হচ্ছে, আমার আম্মুর গর্ভে সন্তান তিনটা, ওই তিনটার চেয়ে যাকে আমার আম্মু প্রথম পেয়েছিল মানে জন্ম না দিয়ে যার মা হয়েছিল, তার জন্য আমার আম্মু হচ্ছে মেন্টালি ইয়ে হয়ে গেছিল, তাকে খুব বেশি ভালোবাসতো, কারণ তার মুখে আমার আম্মু প্রথম মা ডাক শুনেছিল।
উনিও কি এই ঝড়ে?
হ্যাঁ, ওর তখন প্রায় 12-13 বছর বয়স ছিল।
আপনি এগুলো আপনার বাবা মায়ের মুখে পড়া?
আমি আমার বাবা মা আমাকে মুখে শুনেছি। আমার জন্ম তো 88 লাস্টের দিকে, তো ওরা তো এরপরে হচ্ছে আমার আমার পরে আমার একটা বোনের জন্ম হয়, ও মৃত আসছিল পৃথিবীতে। আর এরপরে আমরা যে 7 জন আছি, 7 জনের ফাঁকে ফাঁকে আরো আমার বোন গুলা জন্ম নিছে। ওরা 2-3 বছর বেঁচে ছিল, কেউ 1 মাস 1.5 মাস এরকম, ওরা মারা গেছে সবাই। তো আমার লাস্টে আমরা 7 জন টিকলাম সেখানে, আমরা 5 ভাই আর 2 বোন, বোন বড়, তারপর 4 ভাই, তারপরে একটা বোন, তারপর আমি।
বাবা কি করতেন আপনার?
ব্যবসা করতেন, কিন্তু এমন কোন ব্যবসা নেই যেটা উনি করেননি, বাট ওনার ব্যবসায় উনি হচ্ছে অনেকগুলো টাকা ইনভেস্ট করতেন, আর 2 মাস পর উনি ঘরে ফিরে আসতেন, তখন ওনার হাত শূন্য,
মানে লাভ করতেন না।
না না, উনি কোনো ব্যবসায় কখনো লাভ করতে পারেননি।
এই টাকাগুলো পেতেন কোথায়?
আমার দাদার জমি ছিল,
জমিগুলো বিক্রি করে
জমিগুলো, হ্যাঁ, দাদা যা রেখে গিয়েছিল, আমার আব্বু লাইফ আর কিছু আর্ন করতে পারেনি। এবং উনি যে আমরা যে ছিলাম, যে ওনার ছেলে মেয়ে আছে, যে ওদের জন্য কিছু একটা করি বা কোনো প্ল্যানিং লাইফ ছিল না। ওনার হাতে টাকা আছে, উনি এটা হচ্ছে অডেল খরচ করবে, আর টাকা নেই উনি এসে শুয়ে থাকবে। যে 14 জনের ফ্যামিলি ছিল আমাদের, 14 জনের ফ্যামিলিটা কিভাবে চলতেছে ওনার, মানে এটা মনে হচ্ছিল ওনার কোনো হেডেক না, উনি শুয়ে আছে, তো ওনার দুনিয়াটা খাটের মধ্যে। তো আমার যেখান থেকে আমার লাইফ হিস্ট্রিটা আমার মনে আছে, কোন একদিন দুপুরবেলা, এটা মেবি ডিসেম্বর মাস ছিল, আমি খেলছিলাম আমার কাজিনদের সাথে, তো হঠাৎ আমাদের উঠানের দরজায় একজন হুজুর 3-4টা ছোট আর কি বাচ্চা নিয়ে আসলো। তো এসে হচ্ছে বাচ্চাগুলা খুব সুন্দর করে মধুর সুরে ওরা কোরআন তেলাওয়াত করতেছিল, হাদিস বলতেছিল কিছু। তো আমার আম্মু খুব ধার্মিক ছিলেন, ইভেন দ্যাট আমার আব্বুও, খুবই কনজারভেটিভ ফ্যামিলি আমাদের। তা আম্মুর ইচ্ছা ছিল যে আমি মাওলানা হবো বড় হয়ে। তো ওই ওনারা যারা আসছিলেন, ওনারা আসছিলেন আসলে মাদ্রাসার জন্য, স্টুডেন্ট কালেক্ট করার জন্য। ওনারা বিভিন্ন বাড়ি বাড়ি যেতেন, তা আম্মু ওই হুজুরকে বললেন যে ঠিক আছে, আমি আমার ছেলেকে দিব, আর আমার সাথে আমার একটা ভাগ্নে আছে, আমার বড় বোনের ছেলে, ও আমার ইমিডিয়েট 2 বছর ছোট আর কি, তো মানে ফ্রেন্ডের মতো প্রায় সেম এজ। তা আমাদের দুজনকে ওখানে আর কি ভর্তি করা হলো। তো ওই মাদ্রাসাটা আবার হচ্ছে হেড ছিলেন আমার ফুফাতো ভাই। তো ওই মাদ্রাসা যাওয়ার পরে প্রথম বছর খুব এনজয় করছি, যে মাদ্রাসা যাচ্ছি, এটাই আমার আর কি প্রথম স্কুল বা কোথাও যাওয়া,
মানে এটাই মাদ্রাসায় আপনার প্রথম স্কুল?
জি জি, ওইটাই আমার প্রথম স্কুল। তো আমি যেতাম যেতাম সকালে যেতাম, বিকালে ফিরে আসতাম। তো পরে বছর হলো কি, মাদ্রাসায় ভবন তৈরি হলো, এখন আমাদের জন্য নিয়ম চালু হলো যে এখন আর আমরা বাসায় যেতে পারবো না, সকাল আসব, দুপুরে বাসায় যাব, টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে আসব, রাতে থাকব, আবার সকালে যাব, মানে 24 ঘন্টার 1-1.5 ঘন্টা আমি বাড়ি থাকতে পারছি, আর পুরোটা আমাকে মাদ্রাসা থাকতে। তো এটা একটা রেস্ট্রিক্ট হয়ে গেছে আমার লাইফটা, আমি মানে দেওয়ার ছিলাম না, আমার ভাবা ছিল না, তখনই আমার মাদ্রাসা পালানো শুরু হলো। তা আমরা 2 মামু ভাগ্নে প্রায় হচ্ছে আর কি পালিয়ে যেতাম বিভিন্ন জায়গায়। এমনি আমি স্টুডেন্ট খুব ভালো ছিলাম ওখানে, হুজুররা খুব পছন্দ করতেন, এবং দেখা গেছে খুশি আমাকে 100 ভিতরে 101 দিয়ে দিতেন, ঠিক আছে, খুব ইয়ে করতো। তো যখন আমি এরকম পালিয়ে যেতাম, তো আমার ফ্যামিলি থেকে কেউ হচ্ছে আমাকে মাদ্রাসায় দিয়ে আসতো। একদিন আমার সেজো ভাইয়া যে মারা গিয়েছে, যার কথা বললাম 2009-তে, ওর সাথে আম্মু আমাকে, মানে এর মধ্যে আম্মু দিয়ে আসছে, আব্বু দিয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন জন দিয়ে আসছে। তো ওই দিন হচ্ছে ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছিল, ও আমাকে হচ্ছে ইয়ে করছিল যে আমি পিছন থেকে পালিয়ে যাই কিনা। তো আমিও তো খুব চালাক ছিলাম, তো আমাকে যাচ্ছে আমি তো যাবই না, কারণ আমি জানি ওখানে গেলে আমার জন্য মাইল রেডি। তো আমি ওকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলাম, বাট পারতেছিলাম না। তো যখন একদম মাদ্রাসার কাছাকাছি আসলাম, তো ও ভাবলো যে এত কাছে চলে আসছে মনে হয় যে আমি আর পালাবো না। তো ওই মানে ও হাঁটতে থাকলো, আমি পিছন থেকে দিলাম ভোর দূর, দৌড় দিয়ে তো আমি অনেক দূর চলে গেলাম। চলে যাওয়ার পরে যে আমাদের বাড়ির কাছে একটা প্রাইমারি স্কুল ছিল, আমি যে একদম স্কুলের ছাদে উঠে গেলাম, কিন্তু উঠে একটু ভয় পেয়ে গেলাম, কারণ স্কুলের এখন সব খোলা, রুম, লাইব্রেরি, স্টুডেন্টদের বই খাতা আছে, বাট কেউ নেই, মেবি কোনো একটা দিবস ছিল, সবাই কোনো র্যালিতে গেছে। আমি ভাবলাম এখন যে আমি এখানে উঠছি, যদি আমি এখন ধরা খাই, ভাববে যে আমি চুরি করতে আসছি। তো যখন আমি দেখলাম যে কেউ নেই, তখন আমি ওখান থেকে নামলাম, নেমে সোজা উত্তর দিকে গেলাম, কোথায় যাচ্ছি যাই না, অনেক দূর চলে গেলাম। তো যে হচ্ছে মেন রাস্তা থেকে নদীর পাড়ে, আমাদের তো উপকূলীয় এলাকা মনপুরা, চারপাশে বেড়িবাঁধ, বেড়িবাঁধের উপরে চলে গেলাম, যে সারাদিন ওখানে থাকলাম। বিকেলের দিকে খুব খিদা লাগছে, এখন কি করবো, সন্ধ্যার পর আস্তে আস্তে সামনের দিকে আগালাম, যে এখন তো বাড়ি যাওয়া দরকার, না খেয়ে থাকবো কি। তো বাজারের দিকে আসলাম, বাজারের দিকে আসছি পর দুলাভাই, মানে আমার যে ভাগনা পড়ে, আমার বড় দুলাভাই, উনি তখন ব্যবসা করতো, চালের ব্যবসা ওনার দোকান ছিল। তো উনি আমাকে দেখছে, তো দেখে তো উনি কি করলো, একটা পাটের রশি দিয়ে আমার হাত দুটা দিয়ে ওই যে দোকানের মানে ইয়ে আছে না, খুঁটি সাথে আমাকে বেঁধে রাখলো বাজারের মধ্যে।
ওকে,
তো বেঁধে রাখলো, বেঁধে রাখার পরে হচ্ছে রাতে আমাকে নিয়ে গেলো বাসায়। বড়াপা এমনি ভালো, অনেক ভালো, বাট পড়াশোনার ব্যাপারে তো অনেক ইয়ে। তো ওর ছিল তো পালাচ্ছে আমার সাথে, দুজনকে মারলো রাতে, মারার পরে বললো যে ওরা তো এরকম করতেছে, এখন কি করবো। সকালে হচ্ছে বললো যে না, ওদেরকে হাঁটা নিয়ে আছে, হাঁটা নিয়ে নিয়ে গেলেই হচ্ছে ওরা আবার পালাবে পিছন থেকে, রিক্সায় করে আমাদের মাদ্রাসায় নিয়ে গেল।
আবার সেই মাদ্রাসা?
হ্যাঁ, আবার সেই মাদ্রাসা মার। তো এরকম করে লাস্টে দিয়ে তৃতীয় জামাতে উঠার পরে আমি একদম বেশি অনেক বেশি মানে পালাচ্ছিলাম। তো হুজুরা অনেক বেশি বিরক্ত হয়ে গেছে, যারা একসময় আমাকে খুব ভালোবাসতো তারা আমার থেকে মুখ ফিরে নিল। আমারও মনে হলো যে না, এবার আমার রেজাল্ট ভালো হবে না। তো এরকম করে হচ্ছে লাস্ট টাইম আমি পরীক্ষা দিলাম, এবং দেওয়ার পর, এবং এর মধ্যে আমি ফ্যামিলিকে বারবার একটা কথা বুঝে দিতাম যে আমি মাদ্রাসায় পড়বো না, আমাকে স্কুলে দাও, দেখবো আমি ভালো হয়ে যাবো, কারণ এখানে এত রেস্ট্রিক্টেড নিয়ম আমার ভালো লাগে না। তো এটা কেউ কোনোভাবে আলাদা না, ও তোমাদের মাদ্রাসায় পড়তে হবে, স্কুলে তোমরা পড়তে পারবা না। তো আমার মেজো ভাইয়া ছিল, ও তখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ে, ও ছিল আমাদের মানে গার্ডিয়ান। তো যখন আমি খুব মানে স্ট্রিক্টলি বললাম, তো এখানে হচ্ছে লাস্টে আমি হচ্ছে যে ফার্স্ট হলাম আবারও। তো পরে ভাইয়া বললো যে না, ওরা যখন যেতে চাচ্ছে না, ঠিক আছে ওদেরকে স্কুলে দিয়ে দেওয়া হোক। তো ওখানে 3 বছর পড়লাম, পর আমাকে হচ্ছে আমাদের বাড়ির কাছে যে প্রাইমারি স্কুল ক্লাস 4-এ আমি এসে ভর্তি হলাম, আর আমার ভাই নাকি 3-তে দেওয়া হলো। 4-এ ভর্তি হবার পরে ওখানে হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে 65 জন স্টুডেন্টের ভিতরে আমি ভর্তি হয়েছিলাম, আমার রোল নাম্বার 65 ছিল। তো আমি হচ্ছে সেকেন্ড হলাম প্রথম পরীক্ষা দেওয়ার পরে। তো সেকেন্ড যখন আমি, আমার যখন রেজাল্ট দেওয়ার পরেই মানে স্যারদের একটু নজর পড়লো আমার দিকে। আমাদের একটা মেয়ে ছিল লগ্ন নামে, ও ফার্স্ট হতো। আর হচ্ছে এদিক দিয়ে যেটা হচ্ছিল, ফ্যামিলিতে হচ্ছে আমাদের অভাব ছিল সবসময়, মানে যেটা হইতো টানাটানি একটা ব্যাপার একদম অলওয়েজ, মানে জন্ম থেকে এইটা সাক্ষী। এখন 5 উঠার পরে যেটা হলো যে আমাকে বললো যে স্কলারশিপ দেওয়ার জন্য স্যার আমাকে সিলেক্ট করলো। তো তো বাসায় পড়ানোর কেউ ছিল না, আমরা এমন একটা ছিল যে আমরা সব ভাই বোনে মানে নিজেরাই পড়তাম, কেউ আমাদেরকে মানে বলতো না যে তোমরা পড়ো বা তোমরা স্কুলে যাও। স্কুলে দেওয়ার পরে তো আমি একদম ভদ্র হয়ে গেলাম, যে স্কুল ফাঁকি দেওয়া বা পড়াশোনা এগুলো আর মানে কিছুই না, খুব ভালো হয়ে গেলাম আমি। না, সবাই চিন্তা করলো যে না ঠিক আছে, এবার রেজাল্ট ভালো হচ্ছে। তো স্কলারশিপের ব্যাপারে হচ্ছে আমি একটু হচ্ছে ম্যাথে কাঁচা ছিলাম সবসময়, তো আমি খুব পড়তাম। পড়ার পরে ভাইয়া হচ্ছে মেজো ভাইয়া ও আসলো, ওর ইউনিভার্সিটি বন্ধ হলো, আসার পরে হচ্ছে জানুয়ারির 12 তারিখে অবশ্য বৃত্তি পরীক্ষা হলো ক্লাস 5-এর। তো ও 1 তারিখে আসছে, জানুয়ারির 1 তারিখে রোজা ছিল তখন। আসার পরে ও হচ্ছে 12 দিন খুব পড়ালো আমাকে, একদম মানে 12 মানে সকাল থেকে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত, দুপুর থেকে রাত পর্যন্ত, সারা রাত পড়তেছে মানে ল্যাপের ভিতরে কোলের মধ্যে করে নিয়ে। আমি তো ছোট ছিলাম এরকম করে পড়াতো। তো আমার পরীক্ষা ভালো হলো এবং আমি সাধারণ গ্রেডে 5-এ বৃত্তি পেলাম।
গুড, কংগ্রাচুলেশন। ওকে,
হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস 6। ও ভাইয়া ওর মধ্যে হলে কি, ফ্যামিলি তো অনেক মানে প্রবলেম দেখা দিল। আমাদের হচ্ছে যে বাড়ি ছিল আমাদের দাদা দিনের, জমি টমি সব ভেঙে যাচ্ছে, এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে কোথাও মুভ করতে হবে, কিন্তু আমাদের কোনো জমি নেই যে আমরা কোথাও মুভ করবো। আমাদের একটা জমি লাস্টে একটা জমি ছিল ওখানে, মানে হচ্ছে করাই হিসাব, তো 20 করাতে একখানি হয়, তো আমাদের 3 খানি জমি ছিল আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তো মানে আব্বুর কথা একটু বলি এখানে, আমার আব্বু কিরকম ছিল, তো আব্বু বললো কি যে মানে জমিটা বিক্রি করবে। তা আম্মু 2 হাতে নিষেধ করতেছিল যে না, জমিটা বিক্রি করার কোনো দরকার না, ছেলেমেয়েরা বড় হচ্ছে, যদি নদী তো আসতেছে আমরা কোথায় যাবো। না,
আবুর নদী, এটা
মেঘনা নদী, মনপুরা 3 পাশে হচ্ছে মেঘনা নদী, আর 1 পাশে বঙ্গোপসাগর। এখানে হচ্ছে আপনার বাইরে যাওয়ার কোনো ওয়ে নাই, নদী পথে যেতে হবে।
মাই গুডনেস।
তো মা বললো যে এটা বিক্রি করার দরকার নেই। আমাদের হচ্ছে কি আবার ইয়ে ছিল, রাইস মিল ছিল, রাইস মিল বলতে যে ধান চাল ভাঙায়, গম টম ভাঙাতো। এরপরে যখন পাওয়ার টিলার জমি চাষ করে এটা যখন আসলো, তো আব্বু বললো যে না আমি একটা পাওয়ার টিলার কিনবো জমি বিক্রি করে। তো আম্মু বললো না, এতগুলা জমি বিক্রি করার দরকার নাই, তাহলে আপনি কিছুটা বিক্রি করে পাওয়ার টিলার কিনবেন না। আব্বু তো শুনলেই না আম্মুর কথা, আর আব্বু তো তখন হেড ছিল মানে বংশের হেড, তার সামনে কেউ কথা বলতো না, আমরা খুব ভয় পেতাম। তো যেটা হয়েছে, আব্বু সবটা জমি বিক্রি করলো, তখন হচ্ছে প্রায় 1,95,000 টাকা বিক্রি করে জমিটা। আব্বু টাকাটা হচ্ছে ঘরে নিয়ে আসলো না, আমার ওই যে ভাই ফুফাতো ভাই যিনি মাদ্রাসা হেড, ওনার কাছে জমা রাখলো। আর টাকাটা সে কি করলো, একদিন হচ্ছে কতগুলো ভেড়া কিনে নিয়ে আসলো, কতগুলো রাজহাঁস কিনে নিয়ে আসলো, কোথাও একটা আপনার যে ইয়ে আছে মানে কুড়ে ঘর না, খড়ের ঘর যেটা আর কি, মানে ভাড়াই করে একটু স্ট্রাকচার ভালো, এরকম একটা কে যেন ঘর বিক্রি করবে, কোনো কাজ নেই, এটা আমাদের কোনো দরকারই না, আমাদের তো টিনের ঘর অনেক বড়। আপনি ঘরটা নিয়ে আসলো 12,000 টাকায় কিনে। তো সে এইভাবে টাকাগুলো সব তসরুফ করে ফেললো। তসরুফ করার পরে এখন যে পাওয়ারটা মানে যে উদ্দেশ্যে সে এটা মানে কিনলো, জমিটা বিক্রি করলো, ওইটা কিনতে যায়, এখন আর তার টাকা নেই, এখন আর টাকা নেই, সে হচ্ছে লোন করলো। আমাদের এমনি তো লোন ছিল আগে, সবসময় লোন ছিল, আর আমাদের ফ্যামিলি তো চলতেই হবে, কারণ ওই সময় আম্মু দেখা গেছে কি লোন করতো। লোন বলতে কি, গ্রামে আমাদের এলাকায় একটা ব্যাপার আছে যে মানে ধানের উপরে টাকা নেওয়া, যে আপনার থেকে আমি 1,000 টাকা নিলাম, যে আমি আপনাকে 5 মণ ধান দিব, এটা নিলাম বর্ষায় বা বছরের শুরুতে, এখন নিচ্ছি। তো ধান তো তখন হচ্ছে আউশ ধান খুব কম চাষ হতো, একবার চাষ হতো, আশ্বিন মাস যখন আসতো তখন হচ্ছে মঙ্গার মতো হইতো, যারা একটু সচ্ছল তারা খাইতে পারতো দিনবেলা, যারা সচ্ছল না তাদের খুব অবস্থা খারাপ থাকতো, একবার ধান হইতো অতদিন তো ইয়ে ছিল না। তো ওই 1,000 টাকায় দেখা গেছে যে আমি আপনার থেকে নিলাম 1,000 টাকা 5 মন ধান। তো এবছর ধানের দাম যদি হয় 500 টাকা করে, 5 মন ধানের দাম 2,500 টাকা, আপনাকে আমি 2,500 টাকা দিতে হবে, নয়লে আপনাকে 5 মন ধান দিতে হবে। তো আমাদের তো ধান নাই, তো 1,000 টাকা নিয়ে তাকে দেখা গেছে 2,500 টাকায় দিতে হবে। তো 2,500 টাকা তো আম্মু আর কোত্থেকে দিবে? আম্মু দেখে করলো কি যে 1,500 টাকা দিয়ে দিলো বা 1,000 টাকা, বাকি টাকাটা রইলো। তো এই টাকাটা এবার বাকি থাকতো, আম্মুকে এটা করতে হইতো বাধ্য হয়ে, কারণ আমরা তখন 7 ভাই বোন। আমার একটা ভাই বড় ভাইয়া পড়াশোনা করেনি, ও তখন ওর আবার বিয়ে হয়ে গেছিল, এখানে একটু ব্যাপার আছে। আমার আম্মু খুব অসুস্থ ছিল একদম, আমি আমার জন্মের পরে কখনো মানে আম্মু টেক কেয়ার পাইনি, কারণ আম্মু একদম বিছানা ছিল। আমার আম্মুর অ্যাজমা ছিল, মানে মাথা ঘুরাতো আর ফুলে যেত শরীর তরি, তো শুয়ে থাকতো বিছানায়। আর যখন একটু ভালো লাগতো দেখেছে এই শরীর নিয়েও আমার আম্মু অনেক কাজ করতো। আমরা আমরা যেটা করছি ছোটবেলায়, আমাদের হচ্ছে খালে, মানে বাড়ির পাশে খাল ছিল, তো খালে একজন হচ্ছে পাতা হয়, আমার নামটা ভুলে গেছি এখন, আমি অনেক আগের কথা, ওই পাতা দিয়ে হচ্ছে হোগলা পাটি এগুলা বোনা যেত। আমার আম্মু, আমরা স্কুল থেকে মাদ্রাসা থেকে এসে আম্মুর সাথে আমরা যে ওগুলা কেটে নিয়ে আসতাম, দেখেন আমার আব্বু শুয়ে থাকতো তখন করে। ইভেন দ্যাট আমার বড় ভাইয়া, ও একদম অকর্মা ছিল আব্বার মতো তখন, ছোট মেজো ভাইয়া তো পড়তো, ও আবার খুব ভালো স্টুডেন্ট ছিল, তো ও তখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়তো। আর আরেকটা ভাই ছিল, মানে 3 নাম্বার 4 নাম্বার যেটা, ও একটু দুষ্ট, মানে যেমন আমি আবার একদম আম্মুর মানে হাতের লাঠি বলতে পারেন, মানে যেখানে যা দরকার সবকিছুই মানে আমাকে দিয়ে হতো। তো আমি স্কুল থেকে আসছি বা মাদ্রাসা থেকে আসছি, আম্মু আমার আম্মু এত অসুস্থ শরীরে, সে খালার ভিতরে পাতা কাটতেছে, এই পাতাটা সে কাটবে, ধোবে, রোদে শুকাবে, তারপরে হচ্ছে এটা দিয়ে হোগলা বুনবে, এটা বাজারে বিক্রি হবে, দেন ঘরে টাকা আসবে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাই ছোট্ট একটা বিরতি নিতে চাই। মাত্র 17 মিনিটে মোটামুটি আমরা একটা ঢেউয়ের মধ্যে দিয়ে গিয়েছি, আমার মাথার ভিতরে শুধু এখনো ওই দৃশ্যটা কাজ করছে, ও অনেক কিছু বলে ফেলেছে এই 17 মিনিটে, কিন্তু আমার শুধু ওই বড় একটা আম গাছ এবং সেই আম গাছের ডালে বাবা তার বেশ কয়েকটা ছেলে মেয়েকে নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন, একটা করে ঢেউ আসছে এবং একজন তার হাত থেকে চলে যাচ্ছে, মানে কান্ট ইউ ইভেন ইমাজিন এই যে এটা কি একটা সিচুয়েশন হতে পারে। আমরা 3 মিনিটের ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো আজকে ফারুকের জীবনের গল্পে, যাকে অনেকে নেশার নামে ডাকেন, তার ফ্যামিলির লোকজন এবং তার বন্ধু বান্ধবরা। 3 মিনিটের ছোট্ট একটা বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছে।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর প্রিয় শ্রোতা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আপনি শুনছেন এবিসি রেডিও। এবং যারা আজকে ফেসবুকে মেম্বার হতে চান চলে আসুন, আমাদের অতিথিকে দেখার থাকলে সেখানে তার ছবি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেস্টি আছে আর জি কিবরিয়া নামে, পেস্টিতে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ স্যার, তারপর
জি তো এভাবে হচ্ছে। তারপর আমার মা করতে কি, যেমন বাড়িতে কোথাও একটা মানে গাছ কাটা হয়েছে, যেমন আমার চাচা বা ফুফির একটা গাছ কেটে নিয়ে গেছে, অনেক বড় গাছ, গাছের গুড়িটা তো পড়ে থাকতো মাটির নিচে। আমার আম্মা হচ্ছে আমার সেজো ভাইয়াকে নিয়ে মানে কুঠার খন্তা দিয়ে ওটাকে উঠাতো, উঠানোর পরে ওটাকে হচ্ছে লাকড়ি করতো, লাকড়ি করে সেটা বিক্রি করতো। বিক্রি করার পরে ওইটা যেটা আর্ন হতো সেটা আমাদের পড়াশোনার খরচ, ইভেন দ্যাট ফ্যামিলিকেও চাল কেনা ডাল কেনা সব ব্যাপারে হচ্ছে আম্মু, এভাবেই চলতে থাকলো। তো আব্বু তো মানে পাওয়ার টিলার যে করলো, মানে কোনো লাভ টাভ কিছু হয় নাই, অনেক বেশি মানে ওইটা করতে যেয়ে আরো বেশি ঋণ হলো, যে লাস্ট পর্যন্ত তো টাকা ছিল না, তো বড় আপা আবার তাকে কিছু টাকা ঋণ করে দিল আর কি, ওই ওইভাবেই ধানের উপরে। তো এটা তো আমাদের মাথার উপরে আছে, আর ফ্যামিলিতে ইনকাম করার মতো তখন কেউ নাই। তো সেজো ভাইয়া ও হচ্ছে তখন এই আমাদের একটা সময় এসে সব চলে গেল, যে পাওয়ার টিলার ছিল যা ছিল, এখন হচ্ছে টোটাল কথা হচ্ছে ইনকাম করার কেউ নাই, ফ্যামিলিতে কোনো ইনকাম নাই। আর বড় ভাইয়া তখন হচ্ছে ও বিয়ে করেছে, ওর একটা বাচ্চা ছিল তখন, আর আমার ও খুব কম বয়সে 14 বছর বয়সে ওর বিয়ে হয়েছিল।
কেন বিয়ে করেছে?
ওর বিয়ে নিয়ে হিস্ট্রি আছে, আম্মু অসুস্থ ছিল তো আম্মু তো কাজ করতে পারতো না, দেখা গেছে ওর বাচ্চা আছে, ওয়াইফ আছে, তাও ও বেকার, ওর কিছু করার নেই। তো এখন এই টোটাল ফ্যামিলিটা ডিপেন্ড করছে আমার সেজো ভাইয়ের উপরে। ও হচ্ছে নৌকায় আপনার মানে মিস্ত্রি হিসেবে আর কি একটা নৌকায় উঠলো,
যে মিস্ত্রি,
যে মিস্ত্রি মানে ইঞ্জিন চালানোর যে মিস্ত্রি না, ও আবার পড়াশোনা করেনি আর ইনকাম করার কেউ নেই, আমরা তো সবাই পড়তেছি, আমাদের হচ্ছে আবার আমার বড় বোনের 3 ছেলে মেয়ে আমাদের সাথে থাকতো, তো টোটালি 14 জন ফ্যামিলি মেম্বার ছিল আমাদের।
টোটাল 14 জন ফ্যামিলি মেম্বার, আর্ন করে কয়জন
ওই মুহূর্তে? কেউ ছিল না। একটা সময় সে এমন হচ্ছে জাহান করার কেউ নেই, আমরা তো পড়তেছি সবাই, আব্বা তো সব ডাউন করে জমি টমি বিক্রি করে সে বিছানায় পড়ে গেছে, মানে শুয়ে আছে। তো এখন সে জুবাইয়া, ও যে মেশিন ছিল আমাদের এগুলা চালাইতো, তো তো ও হচ্ছে একটা ইলিশ মাছের ম্যাগনাল যদি প্রচুর ইলিশ মাছ ধরা পড়ে এখনো পড়ে এখান থেকে, তো হচ্ছে বর্ষা আসলে প্রচুর ইলিশ মাছের নৌকা নামে। তো হচ্ছে আমাদের পরিচিত একজনে দেখা গেছে যাদের নৌকায় ও মিস্ত্রি হিসেবে গেল, ওনার একসময় আমাদের বাড়িতে কাজ করতো। তো ও যখন নৌকায় উঠলো মিস্ত্রি হিসেবে, তখন হচ্ছে ফ্যামিলিটা আবার একটু দাঁড়ানোর চেষ্টা করলো। এরকম করে আমার হচ্ছে ক্লাস সিক্স এর দিকে ঘটনা এগুলা, ক্লাস সেভেন এ সিক্স এর লাস্টের দিকে হচ্ছে আমাদের বাড়ি এই পশ্চিম পাশে জমি ছিল সব ভেঙে গেছে, মেঘনা খুব সাই সাই করে চলে আসতেছে, একদম চলে আসছে আমাদের বাড়ির পাশে। আমি যখন সেভেন এ পড়ি তখন মানে সিক্স এর লাস্টের দিকে, এখন আমাদের হচ্ছে এখান থেকে কোথাও মুভ করতে হবে, একদম আমাদের ঘরের পিছনে নদী আসছে। আব্বার ভিতরে কোনো মানে কাজ করতেছে না যে আমার ঘর কিছুদিন পর নদীর মধ্যে পড়বে, যে এখান থেকে আমার যাওয়া দরকার সে কোনো কাজ করবে না। তো বড় ভাইয়া করলো কি, আমার বড় আপার থেকে একটা জমির আর কি দলিল নিল, নিয়ে যুব উন্নয়ন থেকে একটা লোন নিল তখন 20,000 টাকা যুব
বড় ভাই
আমার বড় ভাইয়া। হ্যাঁ, ও এর মধ্যে আবার করছে কি, ওই যে আব্বার ভাঙ্গা যন্ত্রপাতি ছিল এগুলা 5,000 টাকা বিক্রি করলো, বিক্রি করে আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল কে ঘুষ দিয়ে ওখানে দক্ষ হিসেবে অনেকটা জব হলো এবং স্যালারি খুবই কম তখন, মেবি 2,500 টাকা এরকম। তো যেটা হলো ভাইয়া 20,000 টাকা নিল, আব্বা বললো কি না আমরা এখান থেকে যাবো না, নদী ফিরে যাবো আমাদের এখান থেকে। মানে সে সবসময় হচ্ছে যেটা মানে ডিসিশন তো নিবে সেটা রং হবে, আর মানে সে যেটা নিবে ওইটাই করতে হবে, কারো কথা কে শুনবে না। ভাইয়া বলতেছে তখন ছিল আপনার ডিসেম্বর মাস, তো ডিসেম্বর জানুয়ারি শুকনা সিজন, যে আমরা আমাদের তো যেতেই হবে, আমরা এই সময় চলে যাই। তা আব্বা বলতেছে না নদী ভাঙবে না আমরা এখানেই থাকবো। তো এরকম করে যেহেতু আমাদের টানাটানির সংসার, ওই যে টাকাটা সে নিল 20,000 টাকা, এই নিল কিভাবে, আমার বড় বোনের হাজবেন্ডের জমি ওদের থেকে হচ্ছে মর্টগেজ দিতে হয় লোন নেওয়ার সময় দিয়ে তারপর। কিন্তু আব্বা চিন্তা করলো না যে এই টাকাটা যদি 10 ফুট হয় তাহলে আমি যদি বর্ষার সময় যদি পড়ে তাহলে আমি ওখানে যাবো, আব্বা দিল না যেতে। সেম সেটাই হলো, আমরা যেতে পারলাম না জানুয়ারি ফেব্রুয়ারি দিকে, একদম আমাদের মানে ঘরের যে পীড়া ওইখানে নদী চলে আসছে, এখন আমাদের যেতে হবে, আমরা কোথায় যাব, আমাদের কোনো জমি টমি নেই। আমার বড় জেঠা আছে ওনাকে যা ধরলো, বড় ভাইয়া যে জেঠা আমরা এখন কোথায় যাবো, আমরা তো নদীতে পড়ে যাচ্ছি। এখন জেঠা বললো ঠিক আছে তাহলে এখানে তো আবুর জমিটা খালি আছে, জমিতে আবার অন্য একজনের দাবি ছিল, আমাদের পাশে এক চেয়ারম্যান আছে উনি ভূমিদস্যুর মতো, মানে কারো কোনো জমি থাকলে উনি সেটা গেলার চেষ্টা করে। তো আমাদের ওই বাড়িতে হচ্ছে মানে পাহারাদার আর কি ওয়াকাইত বলে এরকম একটা ছিল ওই জমির মধ্যে। তো ওনারা যেখানে ছিল ওনারা তো সামনে এরকম, আমরা পিছনে যা ওই জেঠা বলার পরে ওখানে যে আমরা বাড়ি করলাম, আর পুরো টাকাটা ম্যানেজ করে দিলাম আমার বড়াপা সব হচ্ছে ধানের উপরে,
মানে সেখানে সুদ
ওই ওইভাবেই।
আচ্ছা,
এর মধ্যে তো আছেই মানে আম্মু মাঝে মধ্যে নিত, ওইটা বাড়তেছে, আর এখন যে আমরা এখান থেকে ওখানে যাচ্ছি টোটাল টাকাটা হচ্ছে ধানের উপর নেয়া। বড়াপাকে কেন দিত, কারণ আমার দুলাভাইয়ের অবস্থা ভালো ছিল একটু।
ওকে ওকে,
তো পুরো মানে যা টাকা লাগলো এখান থেকে শিফট করে আমরা যেতে যেতে প্রায় হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মানে বাংলায় জ্যৈষ্ঠ আষাঢ় মাস চলে আসছে, যখন আষাঢ় মাসের দিকে আমরা এই বাড়ি থেকে টোটাল ফ্যামিলি আমরা ওই বাড়িতে শিফট করলাম। তো ওইখানে যে আমরা শুধু একটা পুকুর কাটলো আর একটা ভিডি তৈরি করে ঘরটা নিয়ে কোনো রকম উঠালো। তো ওঠার পরে আমি তখন হচ্ছে ক্লাস সেভেন এ পড়ি, এর মধ্যে একটা মেজ ভাইয়া তখন হচ্ছে ওর ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল হয়ে গিয়েছে, তো আবার ও হচ্ছে দুইটা মানে মাদ্রাসা এবং স্কুল মানে দুই লাইনে পড়াশোনা করতো, মাদ্রাসা থেকে ও ডিগ্রি পাস করেছিল, তো ওই সার্টিফিকেট দিয়ে ও হচ্ছে প্রাইমারিতে অ্যাপ্লাই করার পর ওর জব হয়ে গিয়েছিল।
আচ্ছা,
তখন মাত্র ওর প্রাইমারি স্কুলে জব হয়েছে, এবং স্কুলটা হয়েছে আমরা যেখানে বাড়ি করলাম একদম দরজায়।
আচ্ছা,
তো হলো হবে কি, ওর বেতনে আর আমাদের ফ্যামিলিতে মানে যেভাবে বাড়ছে মানে এটা ইয়ে করতো না, মানে মিলানো যেত না, বেতন যা আসতো তখন তো বড় ভাই আর্ন করতেছে। ও এর মধ্যে আব্বা করলো কি, মানে আব্বা আমার ব্যবসা শুরু করলো, সে কৃষি ব্যবসা শুরু করলো, সে যে হোগলা আছে না, আপনি হোগলা দেখেছেন কিনা আমি জানি না, হোগলা মানে ওই মানে চরপিছন থেকে এনে এখানে বিক্রি করতো, জাস্ট
এক ধরনের গাছ
না না এটা হচ্ছে বিছানা, যেটা হচ্ছে মাটিতে বিছানা মানুষ শুয়ে, মাটির ঘর আগে শুয়ে, এখন মনে হয় পাওয়া যায় না কোথাও,
আগে কিন্তু সেটা তো ওই গাছ থেকেই হয় আর কি, হোগলা থেকেই হয়,
হোগলা পাতা দিয়ে
পাতাতেই হয়, সেটাই বলছিলাম আমি। হ্যাঁ
জি জি, তো এটা ব্যবসা শুরু করলো, তো সে জুবাইয়া তখন আব্বার সাথে আর কি ওইটা ইয়ে করতো, মানে যে ভাইটা আগে আমার নদীতে কাজ করতো। এই অবস্থার মধ্যে তো আমরা আমাদের প্রচুর লোন হয়ে গেল ওখান থেকে এখানে আসতে, প্রচুর লোন হয়ে গেল। এখানে আসার পরে আমার স্কুলটা দূর হয়ে গেল একটু, এর মধ্যে ক্লাস সিক্স এ আমার রেজাল্ট ভালো ছিল, আমার ক্লাস টুয়েলভ 2 ছিল, সেভেন ও আমার ভালো রেজাল্ট ছিল। তো যখন এখান থেকে আমরা এখানে আসলাম, একটা নতুন পরিবেশ নতুন জায়গা, আর অভাবটা একটু বেড়ে গেল। তো একদিন হঠাৎ মানে প্রবলেমটা যেটা হলো যে আমাদের সবার খুব জ্বর হলো ওখানে আসার পরে,
গণহারে
গণহারে একদম সবাই। তো এরপর আম্মু মোটামুটি সুস্থ হওয়ার পরে একদিন আমি স্কুল থেকে এসে দেখি যে আম্মু খুব মানে অ্যাজমাটা বেড়ে গেছে, এত বাড়ছে দেখি যে মেজ ভাইয়া, মেজ ভাইয়া তো আমার আইডল ছিল আগে, আমি মহানবীর পরে ওকেই আমার আইডল মানতাম। তো ও দেখি যে মাকে এইভাবে, আমার ছোটবেলা আমি সবকিছুই শেয়ার করতাম ওর সাথে, তো আবার ওর আমাদেরকে ইনস্পায়ার করতো, ওকে দেখে শেখার চেষ্টা করতো, খুবই ভালো ছিল। যখন বড় ভাইয়া কিছুতেই কিছু অনেক মার দিত, কিন্তু মেজ ভাইয়া কাছে থেকে বুঝাইতো, মার খুব একটা দিত না, তো এই জন্যই ওকে ভালো লাগতো, ওর সাথে সবকিছু শেয়ার করতে পারতাম। তো আমি স্কুল থেকে এসে দেখলাম যে মাকে এভাবে আরকি বসে রাখা হয়েছে মেজু ভাইয়ার কাঁধের উপরে, এবং মার এত অ্যাজমা এত পরিমাণে বাড়ছে, মানে কি বলবো, প্রেশার ছিল, হাই প্রেশার, প্রেশার বেড়ে গেছে, অ্যাজমা বেড়ে গেছে, বর্ষা তখন ঘোর বর্ষা, কারো হাতে কোনো টাকা পয়সা নেই। তারপর আমাদের যে বাড়ি, বাড়ির পাশে চেয়ারম্যান, ওনার জামাই হলো আবার MBBS ডাক্তার, তো লাকিলি উনি তখন মনপুরাতে ছিল, উনি কিন্তু ভোলাতে থাকে মফস্বল শহরে, তো ওনাকে নিয়ে আসা হলো। তো উনি আম্মুকে দেখলো, দেখে উনি ট্রিটমেন্ট করলো। তো ট্রিটমেন্ট করার পরে এক পর্যায়ে আম্মুর তখন হচ্ছে প্রেশার কমে গেল, অ্যাজমাটা কমে গেল, বাট আম্মু আগে যেমন এগুলো কমে যাওয়ার পর সুস্থ হয়, এবার সুস্থ হচ্ছে না, তো সে বিছানায় পড়ে গেছে এক পর্যায়ে, এবং ওই টাইমটাতে প্রায় 18 দিন আম্মু সেন্সলেস হয়েছিল, কথাবার্তাও নেই,
18 দিন,
18 দিন, মানে যেরকম আপনার লাস্ট ছোঁয়া রাখে এরকম। আমার আব্বু আম্মু দুজন অনেক সুন্দর, তো আম্মু ওই সময়টাতে যেটা আমরা মানে লক্ষ্য করলাম, একদম কালো হয়ে গেছে, পুরো শরীর কালো হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা।
এখন ডাক্তার বললো যে ওনার কি অবস্থা আমি বুঝতে পারছি না, তাহলে ওনাকে বরিশাল নিয়ে যান। তো বরিশাল নিয়ে যাবার যখন কথা হচ্ছিল, এখন বরিশাল তো মনপুরা থেকে অনেক দূরে, বর্ষার দিন নদী পার হতে হবে, তাছাড়া টাকা লাগবে, প্রধান সমস্যা যেটা সেটা টাকা নেই। আর আম্মুর এই অবস্থা দেখে আমরা খুব মানে সবাই কান্নাকাটি করতেছি যে মনে হচ্ছে যে আম্মু মনে হয় বাঁচবে না। তো আমাদের বাড়ির পাশে যারা যুবকরা ছিল, ওই ওনাদেরকে আমরা ভাবি বলতাম, তো উনি এসে একদিন আমাদের রান্নাঘরে ফিসফিস করে বলতেছে যে আপনার একজন মানে ওঝা বা খনকার এরকম কাউকে ডেকে নিয়ে আসেন, আমার মনে হয় যে এখানে অন্য কোনো সমস্যা আছে, কারণ এই জায়গাটা তো এগুলা ভুতুর এলাকা, আগে তো লোকজন ছিল না। তো এটা শোনার পর আব্বা অনেক বকা দিল, কারণ আমার আব্বু ওই ওঝা খনকার এই তাবিজ কবচ একদম
বিশ্বাস করে,
একদম বিশ্বাস করে, এবং উনি হচ্ছে কেউ এগুলা বলে খুব রেগে যায়। তো এর মধ্যে হচ্ছে তখন শনিবার ছিল, যে কথা হলো যে আম্মুকে হচ্ছে মঙ্গলবারে বরিশালে নেওয়া হবে, তো মাঝখানে 2 দিন সময় ছিল। এখন আমার নানু ছিল, নানু বলতে হচ্ছে ইনি আমার আম্মুর খালা, আমার আপুর নানু ওই ওই সময় বেঁচে গেছে, ওই 70 ইয়েতে, ওই নানু আমার আপন নানু লাশও খুঁজে পাওয়া যায়নি। এই আম্মুর খালা, আম্মুর সমবয়সী, তো উনি আমাদের নানু, আমরা ছোটবেলা থেকে উনাকে নানু জানি। উনি খুব কান্নাকাটি করতেছে যে আমার মেয়েটা মরে যাচ্ছে, সবাই খুব কান্নাকাটি করতেছে। এখন মানে সবাই আব্বাকে বোঝাচ্ছে যে একজন যদি খনকার নিয়ে আসা হয় তাহলে অসুবিধাটা কি। তো এক পর্যায়ে মেজু ভাইয়া আব্বাকে কনভিন্স করলো যে সবাই যখন বলতেছে, আর আমরা তো হচ্ছে মঙ্গলবারে যাবো, মাঝখানে 2 দিন সময় আছে, আমরা একজন খনকার ডাকি, ওঝা ডাকি, সমস্যা কি। এখন আমার বড় ভাইয়ার শাশুড়ি উনি হচ্ছে ইনফর্ম করলো যে ওনাদের ওইখানে একজন মহিলা ওঝা আছে, ওনাকে হয়তো আনা যাবে। তো ওনাকে যখন নিয়ে আসলো, ওনাকে দেখেই আমরা ভয় পেলাম, উনি এত মোটা এত কালো ছিল, মানে একটা দৈত্যর মতো, এবং উনি হচ্ছে পান খেতো খুব, মানে ঠোঁট গুলা লাল হয়ে থাকতো, বড় বড় চোখ। উনি বললো যে একজন তুলারাশির মানুষ লাগবে, উনি আসন দেবে যে এখানে কি হয়েছে, উনি এটা জানবে। তুলারাশির তো কোনো মানুষ নেই, কার তুলারাশি আমরা জানিও না। খুঁজতে খুঁজতে আমার এক মামা, উনি আমার আপন মামাই, আমার নানা 11টা বিয়ে করেছিলেন, লাস্ট ওয়াইফের একটা ছেলে ছিল।
ভাগ্যবানের
বউ মরে এরকম একটা কথা প্রচলিত,
খুব ভাগ্যবান।
তারপরে হচ্ছে ওই মানে একদম লাস্ট ওয়াইফের হচ্ছে মামা, ও তখন মাদ্রাসায় পড়ে, তো ওর তুলারাশি আমরা এটা জানতে পারলাম। এরকম ওকে খুব খাতে করে নিয়ে আসা হলো যে কে হচ্ছে আসনে বসানো হবে, আসনে বলতে কি মানে একটা উনি হয়তো কিছু মন্ত্রতন্ত্র পড়বে বা কিছু একটা করবে এরকম। তো ও সারাদিন ছিল আমাদের সাথে খেললো, ও যখন টের পাইলো যে ওকে দিয়ে এরকম একটা কিছু, পালাই গেল,
পালাই গেল,
হ্যাঁ পালিয়ে গেল, ওকে আর খুঁজে পাওয়া গেল না। এখন তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই ওঝা যিনি আসলেন, উনি ইনফর্ম করলো যে আমাদের বাড়ির পাশেই একজন আছে, উনি ওনার মার্জনও করছিলেন, আপনারা ট্রাই করে দেখেন ওনাকে নিয়ে আসা যায় কিনা। তো আমার নানু আর আমার বড় ভাইয়া শাশুড়ি ওনারা গেল ওই মহিলাকে আনতে, কিন্তু মহিলার হাজবেন্ড বসে না, আমি আমার ওয়াইফকে যেতে দিব না, কারণ এগুলোতে পরে ক্ষতি হয়। তো এরপরে ওনারা চলে যাবার পরে আমার নানু কি করলো, ওই মহিলার শাশুড়ির পা ধরলো, মানে দৌড়ে যায় পা ধরে, সে অনেক কান্নাকাটি শুরু করে দিল যে আপনার ছেলে বউকে একটু যেতে দেন, একটা মানুষ যদি বাঁচে আপনার একটু উপকারে, সমস্যা কি। তো মহিলা মানুষ সে কনভিন্স হয়ে তার ছেলের বউকে আসতে দিল আমাদের বাড়িতে, এখানে কি হবে আমাদের কিন্তু কোনো আইডিয়া নেই, আমাদের ছেলে মানুষ
অবিশ্বাস করবো কিভাবে, এটা একটা বিশাল একটা প্রশ্ন থেকে যায়। মানুষের জীবনে একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং, আমরা যা দেখি আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু অদেখা জগৎটাও কিন্তু অনেক বড়। যারা প্রতি সপ্তাহে ডর শুনছেন রাত 11:20 সেখানে দেখবেন যে ধরনের অধিভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, এবং এগুলোর কোনো সার্বজনীন ব্যাখ্যা নেই, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, হয়তো অদূর ভবিষ্যতে এগুলোর একটা ব্যাখ্যা আসবে, কিন্তু এগুলো যেহেতু সায়েন্টিফিক না, যেহেতু সার্বজনীন না, সুতরাং এগুলো বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক বড় প্রশ্ন থেকে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সবার, যে আমাদের দেখা আমাদের বিশ্বাসযোগ্যতার বাইরেও কিন্তু অনেক বড় একটা জগৎ আছে, যে জগৎটা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। কিন্তু আমরা অবশ্যই সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাউকে ইন্সপায়ার করবো না, কাউকেই বলবো না যেগুলো আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করবেন কি করবেন না সেগুলো আপনার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো আমাদের জীবনে, এই জিনিসগুলোর আমাদের জীবনে জায়গা আছে, সেটা আমরা মানি আর না মানি, সেটা কারো না কারো জীবনে ঘটে। জীবনের গল্পে যেহেতু জীবনের ঘটনা বলা হয়, সুতরাং ওর জীবনে বা ওদের জীবনে যেটা ঘটেছে সেটা এখানে উপস্থাপিত হচ্ছে। উই আর নট ইন্সপায়ারিং ইউ অন দ্যাট ম্যাটার, মাথায় রাখতে হবে এটা। ওকে বলুন তারপর।
তো যেটা হলো ওই ওনাকে ওই আপাকে সন্ধ্যার সময় নিয়ে আসা হলো রাত 10টার দিকে। এখন দেখলাম যে এখানকার লোকজন খুব উৎসুক, এসব মানে আমাদের এখানে নতুন, আশপাশের সবাইকে মাত্র আমরা চিনতে শুরু করেছি, অনেক লোকজন এসে আমাদের বাড়িতে জড়ো হলো। এবং আমাদের হচ্ছে রান্নাঘরটা, আমাদের দুইটা রান্নাঘর, রান্নাঘরটা বিশাল বড় ছিল, ওই রান্নাঘরের এক সাইডে খাটে আর কি আমার আম্মা ঘুমাইতো, তো ওইখানে হচ্ছে আসনের ব্যবস্থা করা হলো রাত 10টার দিকে। আমি যেটা দেখলাম, আমি তখন হচ্ছে ক্লাস 7-8 পড়ি, তো এটা হচ্ছে যে আমার এক মামি ছিল, আমি আমার মামি আমার মেজো ভাইয়া তারপরে সেজো ভাইয়া আমরা সবাই একটা বিছানার মধ্যে বসে আছি, বড় ভাইয়া ছিল এক সাইডে আর অন্যান্য সাইডে, মা তো খাটের উপরে, সে তো লাশ একদম, কোনো দাঁড়ি সেন্স নেই, 18 দিন ধরে অবস্থা। এবং একটা সুস্থ সুন্দর মানুষ কিভাবে মানে কয়লার মতো হয়ে গেছে সেটা আমাদের চোখের সামনে, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এবং আমরা যে ওখান থেকে লোন করে এখানে আসলাম, আর আমার এই অসুস্থতায় পুরা আমরা পথে বসার মতো অবস্থা হয়েছে। উনি যেটা করলো, ওই মহিলাকে একটা আয়না আছে এক ধরনের, এখনো কিনতে পাওয়া যায়, পিছনে 3-4 কোনো একটা আয়না আছে, তো একটা আয়না দেখলাম যে ওই মহিলা উজু করে আসলো, ওজা যিনি উনি সামনে বসলেন, এরকম উজু ওনাকে নামাজের মশলায় বসানো হলো, নামাজের মশলায় বসানোর পরে আয়নাটা পড়ে ওনাকে দিল। আমি যেটা নোটিস করলাম সেটা হচ্ছে দেখলাম যে মহিলা এরকম কাঁপতেছে, হ্যাঁ
মানে তুলা রাশির মহিলাটা,
হ্যাঁ এরকম কাঁপতেছে, কাঁপতে কাঁপতে হঠাৎ যেন একটা ইয়ে হয়ে ওনার মানে সেন্সলেস মতো হয়ে যাচ্ছিল। এই সময় আবার কি একটা হলো, উনি সুস্থ হয়ে গেল। তো সুস্থ হওয়ার পরে যিনি ওঝা, এর মধ্যে হচ্ছে সময় করাইছে, 11:30 বেজে গেছে, উনি ঘর থেকে বের হয়ে, আমরা সবাই ঘরের ভিতরে কিন্তু উনি ঘর থেকে বের হয়ে আমাদের বাড়ির চারপাশ দিয়ে হাঁটতেছে, কিছু একটা করতেছে, আমরা কিন্তু যাই না যে আসলে উনি কি করতেছে। তো এরকম করতে করতে রাত প্রায় 1টা বেজে যাচ্ছিল, বাট উনি যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছিল না। তারপর রাত 1টার সময় ওই যিনি তুলা রাশির ওই আপা, উনি আবার ওরকম মানে খুব কাঁপতেছিল, এবং কাঁপাকাঁপি এক পর্যায়ে, এরই এক পর্যায়ে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 ABC রেডিও FM 89.2 এ। আজকে যার জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে, তিনি নাসের, এবং ডাকনাম আসলে আরেকটি নাম রয়েছে ফারুকও, আমরা কখনো ফারুক বলছি কখনো নাসের বলছি, তার জীবনের গল্প। আমরা আগের বিরতিতে কোথায় ছিলাম, এখনকার বিরতিতে কোথায় আছি, এর পরের বিরতিতে আমরা কোথায় থাকবো আমরা জানি না। এবং আমরা সবসময় একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবনের গল্পের কোনো বিরতিতে বা কোনো বাঁকে অনুমান করার কোনো উপায় নেই যে এর পরে কি ঘটতে যাচ্ছে। এটা নাটকে সম্ভব, উপন্যাসে সম্ভব, গল্পে সম্ভব, কিছুটা হলেও সত্যি হয়, কিন্তু জীবনের গল্পে এটা একেবারেই সত্যি হয় না, কারণ আমরা জানি না আগামীকাল কি আমাদের ভাগ্যে অপেক্ষা করছে। সুতরাং যে জীবনের গল্প এখানে উপস্থাপিত হবে, এইরকম প্রতিদিনকার একটা 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 ঘটনা নিয়েই আমাদের জীবনের গল্প। সুতরাং আমরা অনুমান করতে পারি না যে এরপরে ফিরে এসে আমরা নাসেরের কাছ থেকে আসলে কি শুনব। আমরা অপেক্ষা করছি, এবং একই সাথে এই বন্ধুটিকে দেখার জন্যে, ও যে ঘটনাগুলোর কথা বলছে সেগুলোর যদি আপনি কোনো প্রুফ বা কোনো ছবি আমাদের কাছে থাকে, তাহলে আমরা ইমিডিয়েটলি আমাদের ফেসবুকে পোস্ট করছি, তো ওগুলো দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি ঠিক রাত 12:06।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
12:06 হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। নাসেরের জীবনের গল্প আমরা শুনছিলাম, আমরা নাসেরের জীবনের গল্পে আবারও ফিরতে চাই। আর তাকে দেখার জন্য অফকোর্স আপনাদের যদি কিছু বলার থাকে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 HELLO8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ নাসের, তারপর আপনি অসুস্থ হয়ে গেলেন।
অসুস্থ বলতে কি, হঠাৎ দেখলাম যে আমার গায়ে কতগুলা হচ্ছে ভিজা মাটির চাক আছে না, ওরকম কিছু এসে আমার গায়ের উপরে পড়ছে। আমি তো দেখলাম,
মানে
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি যখন ক্লাস এইটে পড়ি,
এবং আমার পাশে আমার মামি, সেজো ভাইয়া, মেজো ভাইয়া আর
একসাথে বসে আছি,
আমরা একসাথে বসে আছি। হ্যাঁ, তো আমি যেটা ওই মুহূর্তে ফিল করলাম, ওই আপাকে আমি দেখছি যে উনি হচ্ছে কাপাকাপি করতেছে, কিন্তু আমার মানে ব্লাডের ভিতরে কিছু একটা ঢুকে গেছে আমার। হ্যাঁ, এবং আমি খুব মানে আমি আর স্থির থাকতে পারছি না, এটা আমার লাইফে প্রথম হচ্ছে। তো এখন উনি যেরকম করতেছে ওনার থেকে বেশি, মানে অনেক বেশি পরিমাণে আমার হচ্ছে। এটা আমার মামি প্রথমে দেখলো, দেখে আমাকে ধরলো। বড় ভাই বলে যে ওকে কেউ ধরো না। তো মেজো ভাইয়া খুব রেগে গেল, ধরবে না মানে ও তো অসুস্থ হয়ে পড়ছে, কি হচ্ছিল আমি আসলে বুঝে দেওয়া না। তো আমাকে ধরে, আমি খুব হচ্ছে মনে হয় আধা ঘন্টার মতো সেন্সলেস মতো ছিলাম, আমাকে নিয়ে গেলো সামনের ঘরে। নিয়ে যাওয়ার পরে ওই যে ওদেরকে ওনাকে ডাকলো, ডাকার পরে উনি কি করছে আমি আর যাই না। তারপর আমি সুস্থ হলাম ওখানে, ভাইয়া মেজো ভাইয়া আমাকে নিয়ে ওখানে বসে থাকলো, আর আমাকে এখানে নিয়ে আসলো না। ওই ওজা না করছে যে ওকে এখানে নিয়ে আসার দরকার নেই। তো ওখান থেকে হচ্ছে সামনের ঘর থেকে রান্নাঘরটা দেখা যায় আমাদের। আমি ওখানে বসে আমি মেজো ভাই দেখতেছি এখানে কি হচ্ছে। তো যেটা হইলো, হঠাৎ দেখলাম যে ওই আপা উনি কথা বলতেছে, মানে সালাম দিল, যেটা হচ্ছে নর্মালি আমরা যেরকম মানুষের ভাষায় কথা বলি ওরকম না, একটু হচ্ছে নাকি সুরে। উনি এসে বললো যে আমাকে কেন ডেকেছিস সেরকম বল, মানে উনি ওনার মুখ দিয়ে বলতেছে, আমি আসলে জানি না যে কে বলতেছে। আপনি যা দেখেছেন সেটাই, হ্যাঁ আমি যে সেটা বলছি। তো বলছে যে আমাকে এখানে কেন ডেকেছিস, ওঝা বলতেছে আমার আমার নাম নূরজাহান, যে এই ইনি আমার মেয়ে নূরজাহান, আমার মা, আমাকে বলো যে ইনার কি হয়েছে, ইনি শুয়ে আছে কেন এখানে। এটা বলার সাথে সাথে ওই যেটা আপনার যেটা ছিল তাল মিষ্টি, সরিষার তেল মিষ্টি যেগুলো, ওইগুলো ওনার সামনে দেওয়া হলো। তো দেওয়ার পরে উনি কি করলো, প্লেটটা ধরে মানে ছুরি মারলো, যে বললো যে এটা তো মানে ভেজাল আছে এটার মধ্যে, পিও না। ওঝা বললো যে আসলে এরা তো অত বেশি শিক্ষিত না, যা পাইছে তা নিয়ে আসছে। তখন খুব রেগে গেল যে এই ঘরে প্রত্যেকটা মানুষই শিক্ষিত, এখানে অশিক্ষিত কেউ নেই, তাহলে এটা এরকম কেন। তো বললো ঠিক আছে আপনি রাগ করেন না, এখানে যেটা পাওয়া গেছে সেটা আপনি একটু বলেন যে কি হয়েছে। এরপরে দেড় ঘন্টা ধরে উনি যেটা বললো সেটা আমিও মানে আমিও জানতাম না অনেক ঘটনা, বা আমার অন্য ভাই বোনরা জানতো না, যেটা আমার মা জানতো, আমার বাবা জানতো, আমার বড় আপা জানতো। মানে আমার মার, আমার মেজো ভাইয়ার জন্মের, যখন আমার মা কনসেপ্ট ছিল মেজো ভাইয়া জন্মের সময়, তখন আমাদের ঘরের পাশে মানে আগের বাড়িতে একটা মানে ডোবার মতো ছিল। একদিন বিকেল বেলা মানে জ্যৈষ্ঠ মাস, মানে মেঘলা আকাশে আম্মা ওখান থেকে খরান দেখেছে, এবং সেখানে যা আম্মা ওখানে অসুস্থ হয়ে পড়ছিল, এটা সত্য। অসুস্থ হওয়ার পরে আমার আম্মা প্যারালাইজড হয়ে গেছিল, ছয় মাস এক পা লুলা হয়ে গেছিল, বিছানা থেকে উঠতে পারে, এবং ওঝাই হচ্ছে আমার আম্মুকে ভালো করছিল। ওখান থেকে শুরু করে সেই দিন পর্যন্ত যা ঘটছে সব বললো
এই এই তুলারাশির
তুলারাশির এ। হ্যাঁ, আর যেই জায়গাটাতে আমরা আসছি ওইখানে মানে আগে একটা পুকুর ছিল, একটা হচ্ছে ছোট ডোবার মতো ছিল মেন রোডের সাথে। এই পুকুর থেকে আমাদের বাড়ির সামনে একটা খাল আছে, খালটা বেশ বড়, এবং এই খালটা হচ্ছে মনপুরার পূর্ব মাথা দিয়ে ঢুকে পশ্চিম মাথায় গিয়ে শেষ হয়েছে। তো উনি বলল যে এখানে একটা খারাপ যক্ষা বা জল যক্ষা জাতীয় কিছু আছে, যেটা ওনার উপর আসর করছে, এরকম কিছু একটা আমাদের বুঝাইলো। তো আমরা কিছুটা তখনও ওইভাবে বিশ্বাস করিনি যে উনি কি বলতেছে, ওনার কথার কোনো মানে আগামাদা পাচ্ছি না। তারপরও এখন উনি যেহেতু আসছে, তো উনি কিছু কাজ টাজ করে এরকম চলে গেল। তো ও যেটা হয়েছে ওখানে, আমার ওই যে 18 দিন ধরে অসুস্থ তার কথা নেই, ওই আসনের মধ্যেই হচ্ছে আম্মাকে হচ্ছে উঠে বসাইছে। উনি মানে এরকম পানি পড়া দিয়েছে চোখের মধ্যে, তেল পড়া দিয়ে মানে পা ধরে টান দিয়েছে যে এই আপনি নূরজাহান বেগম শুয়ে আছেন কেন, আপনি উঠে বসেন। আপনি বিশ্বাস করবেন না, আমি শ্রোতারা বিশ্বাস করবো কিনা যায় না, কিন্তু এটা সত্য, আমার আম্মা উঠে বসছে।
16 দিন 18 দিন
নড়াচড়া বলতে সে তো লাশের মতো, সে উঠে বসছে, এবং উনি হচ্ছে আম্মাকে হচ্ছে পানি খাওয়াইছে, ওই মিষ্টি খাওয়াইছে। এরপরে আম্মা একটু সুস্থ হচ্ছে, কিন্তু আব্বা ব্যাপারটা ভালোভাবে নেয়নি। তো আব্বা করলো কি, যে আমাদের ওখানে তাবলিগের আমির আছে একজন, তাবলিগের যিনি আমির উনি কিন্তু আমাদের ওই এলাকায় খুব বড় মাওলানা, এবং ওনার সাথে ওনাকে জিন আছে এরকম শুনেছি আমরা, এবং উনি এই ধরনের কাজ করতো কোরআনি মতে। তো কোরআনে যেটা আমার ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে আপনার কোরআনে কিন্তু জিনের ব্যাপারটা আছে, তো আব্বা বলল যে ঠিক আছে এই মহিলাকে বাদ দাও, এই মহিলার দরকার নেই, আমি ওই আমির
মানে ওনার ওই মহিলা পুরুষতান্ত্রিক যে মানসিকতা সেটাই আর কি,
মহিলাকে সে বিশ্বাস করলো না, টোটাল ব্যাপার হচ্ছে এটা। তো আব্বা ওনাকে নিয়ে আসলো, তো নিয়ে আসার পরে উনি ধরতে, উনি বললো যে হ্যাঁ এরকম কিছু প্রবলেম আছে মানে জিন টিন জাতীয়, তো উনি আমার ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে আমার সুস্থ হইলো। তো ভালো, আমার সুস্থ হওয়ার পরে আবার আমরা মোটামুটি আমাদের লাইফ ছন্দে ফিরলো, কিন্তু যেটা হলো যে অবাবার পিছু ছাড়লো না, অনেক গ্রিন হয়ে গেছে। তাই স্যার ভাইয়া তখন কত স্যালারি পেতো আমি যাই না, বড় ব্যাস স্যালারিও খুব কম ছিল, ফ্যামিলি মেম্বার আগের মতোই আছে, আর এখানে যে ঋণ করে আসছে প্রচুর টাকা ঋণ হয়ে গেছে। ধরুন কারো থেকে নিয়েছি 10,000, এক বছর পর সেটা হয়ে গেছে 20,000, 5,000 টাকা হয়ে গেছে 15,000 টাকা, এরকম করে তখন আমাদের প্রায় 4-5 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। এখন 4-5 লাখ টাকা দেওয়ার তো আমাদের কোনো ওয়ে নেই। এখন এই এর মধ্যে আম্মুর মানে নিজের কিছু পার্সোনাল কিছু ঋণ ছিল, যেটা আব্বু করার কথা ছিল আব্বু করে না, আম্মু ঋণ করে করছে, এখন আম্মু দেওয়ার কোনো ওয়ে নেই। এখন হচ্ছে প্রতিদিন পাওনা দাদা এসে বাড়িতে ঝামেলা করে যে আজকে আসে কালকে আসে এবং নানান কথা বলে, জানিনি তো যে গ্রামের এসব মানুষ পাওনাদার কথা। আর এখানে আসার পরে আমার বড় ভাবি একটু আবার চালাক হয়ে গিয়েছিল, সে অনেকদিন সংসার করছে, তো আমার সাথে একটু তার কনফ্লিক্ট হইতো মাঝে মধ্যে আমাদের সাথে, মানে ভাইয়া একটু কিরকম আচরণ করতো, মানে ও অনেকটা বদলে গিয়েছিল তখন। তো এগুলো আর কি, এই যে ধরেন আমি তো ছোট তখন, আমার বয়স সন্ধি শুরু হয়নি তখনো, কিন্তু এই যে একটা মানসিক চেঞ্জের সাথে আমার অসুস্থতা, আব্বার কোনো ইনকাম নাই, আমরা ভাইয়াদের উপর ডিপেন্ড, এবং এত ঋণ, মানে চারিদিকে এত সমস্যা, এগুলো খুব পেইন দিত, মানে মনের ভিতরে একটা সবসময় অস্বস্তি কাজ করতো। আর হচ্ছে কোথাও যে স্বস্তি থাকতে পারতাম না, কারণ আম্মাকে দেখার জন্য আমি আর আপু সবসময় একদম ছোটবেলা থেকে, যে যেমন আমার ফ্রেন্ডরা যেরকম যে ওরা স্কুলে যাচ্ছে ওদের আম্মুদেরকে খাওয়াচ্ছে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে, কাপড় পরাই দিচ্ছে, কিন্তু আমাদের বেলা ছিল উল্টা, আমরা স্কুলে যাই একদম ছোটবেলা থেকে, প্রাইমারি থেকে। এটা হয়তো দেখা গেছে ভাবি বাড়িতে গেলো, তার আমার 6 মাস থেকে আসতে দেয়নি, 6 মাস আমরা দুই ভাই বোন রান্না করতাম আমি আর আপু। ও হাই স্কুলে পড়তো, আমি প্রাইমারিতে পড়তাম, সকালে তো আমি করতাম, দুপুর তো ও করতো, আমার গোসল খাওয়াইতাম, তার ওষুধ খাওয়াইতাম, খাওয়ার টাই দিয়ে, তারপর তো এটা কন্টিনিউ চলতেছিল, তো এটা মনের উপর অনেক প্রেশার তৈরি করলো। তারপর বড় ভাইয়া একটু বিহেভ ছিল, ও এমনি ভালো, কিন্তু যখন কাউকে কোনো কথা বলে না যে মানে চামড়া ছিলে যাওয়ার মতো কথা বলতো, তো আমি মেজো ভাইয়াকে বলতাম যে ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যাও, এখান থেকে আমার পড়াশোনা হবে না। আর এই যে এখানে আসার পর আম্মু অসুস্থ হলো, মানে অনেক দূরে চলে আসলাম, আমার এইচে আমার স্কলারশিপ পরীক্ষা দিলাম, ওইটা পাইনি, ইভেন দ্যাট আমার রেজাল্ট খারাপ হয়ে গেল। আমার রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার পরে মানে স্যারদের যে এক্সপেকটেশন ছিল ওইটা হয় নাই, আমি ক্যাপ্টেন ছিলাম, আমার ক্যাপ্টেন আমার থেকে কেড়ে নিয়ে আরেকজনকে দিল, মানে সবকিছু মিলে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়লাম। স্কুলে গেলে এখন আর আগের মতো ভালো লাগে না, কারণ কেউ আমাকে আর ভ্যালু দেয় না, আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে। আমি আর সবচেয়ে খারাপ লাগতো যে যারা আমার স্কলারশিপ পাওয়ার যোগ্য না ওরা পেয়ে গেছে, আমি পাইনি, এই বিষয়টা আমাকে খুব কষ্ট দিত তখন। তো এখন আমি কই যাব মেজো ভাইয়া, ও এর মধ্যে হচ্ছে মেজো ভাইয়ার স্কুলের চাকরিটা ও না ছাড়তে ও হচ্ছে ব্যাংকে চাকরি হলো।
ওকে,
তো ও এটা জয়েন করার পরে এখন তো মানুষজন আরো বেশি চাপতেছে, আমাদের টাকা দিন টাকা দিন টাকা, ও 8,500 টাকা স্যালারি পাবে, ও 5 লাখ টাকা করতে দেবে। যেটা হলো আমি বাড়ি থেকে একদিন কাউকে কিছু না বলে ব্যাগপত্র গুছিয়ে, মানে আমার মার সম্মত ছিল, আপুর সম্মতি ছিল যে ঠিক আছে, তো যখন এত ইয়ে হচ্ছে মানে সবাই চলে গেল, আমার ওই এখানে আসার পর আমার ভাবি ভাইয়ার বিহেভে আমার ভাগ্না ভাগ্নি গুলো ওদের বাড়িতে চলে গেল, ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে কমতেছে। সেজু ভাইয়া ও এখানে আসার বছরই ও হচ্ছে চিটং চলে গেছে, ওর আসেনি ওখানে, যা কি করতেছে আমার সেটা কেউ জানে না। আমাদের
বুঝতে পারছি যে পারিবারিক যে যারা সদস্য ছিল তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে গেছে,
সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা সময় আমি ছিলাম, আমিও চলে গেলাম, ছোট ভাইও চলে গেল বাড়ি থেকে, আমি গেলাম চরপেশন আমার বড় ফুফুর বাড়িতে, যা ওখানে স্কুল ছিল, ফুফুকে বললাম যে ফুফু আমি তো আপনাদের স্কুলে ভর্তি হয়ে এখানে থাকবো, পরে থাকা খাওয়ার ব্যবস্থা পরে একটা করে দিবে এই বাড়ি থেকে, ঠিক আছে ভর্তি হয়ে আমাকে স্কুলে ভর্তি করে দিল। ভাইয়াকে চিঠি লিখলাম, ভাইয়া আমি তো ফুফুর বাড়িতে চলে আসছি, আমার ভালো লাগতেছে না। তো ভাই বলছি ঠিক আছে, তাহলে তোর ওইখানে থাকার দরকার নাই, তুই ব্যাগপত্র গুছিয়ে তুই ভোলা চলে আয়। তো ভোলা স্যার হাই স্কুল নামে একটা স্কুল আছে, যেটা ওখানে মানে গভর্নমেন্টের পরে রেজাল্ট ভালো ছিল। তো ভর্তি হয়ে এখানে আসলে হবে কি, যে এখানে আসার পর ফিল করলাম যে আমার আসাটা মেবি উচিত হয় নাই, আম্মা অসুস্থ, আমার উপর ডিপেন্ড করে অনেকটা। আর একটা ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমার বড় ভাইয়ের একটা মেয়ে ছিল পাহানা নামে, ওর জন্মের 1.5 বছর পর আমার ভাই আরেকটা মেয়ে হয়, আর ওর রিউমেটিক ফিভার ছিল, নাম ছিল ফারহানা। এই ফারহানার সবকিছুই আমি ছিলাম।
ওকে,
তো আমি চলে যাওয়ার পরে এই দুজন মানুষকে খুব মিস করতাম। আবার এখানে আসার পরও যে স্কুলে ভর্তি হলাম ঠিকই, থাকা খাওয়ার জায়গা নেই, কোথায় থাকবো, এখন হচ্ছে মানে হাউস থিয়েটার যেটা গ্রামে লজিং বলা হয়, তো অনেক দূরে স্কুল থেকে একটা লজিং পেলাম আমি। আমি সায়েন্সে ভর্তি হলাম, আমার ভাইয়ের স্বপ্ন ছিল আমাকে ডাক্তারি পড়াবে, বাট আমি তো ম্যাথ একটা ভালো না, একটা সায়েন্সের স্টুডেন্টের যেরকম পড়াশোনা করার জন্য এই ধরনের যেরকম একটা সিচুয়েশন থাকা দরকার, আমার ওই সিচুয়েশনটা তো ছিল না। ইভেন দ্যাট স্কুল থেকে আমি যেখানে থাকতাম অনেক দূরে ছিল, ওখানে ওদের তিনটা বাচ্চা পড়াইতাম, তো এরকম করে হচ্ছে মানে কিরকম যেন একটা হয়ে গেছে ভাই। এখানে এসেও খুব একটা সুবিধা করতে পারলাম না, রেজাল্ট ভালো হলো না প্রথম বছর। টেন উঠলাম ভাইয়া, আমার যখন রেজাল্ট এর মধ্যে কি হলো, তখন হচ্ছে মানে পত্র মিতালির একটা ব্যাপার ছিল।
আচ্ছা,
কেউ একজন আমার নামে একটা পত্র মিতালির খাম পাঠাচ্ছে। আসলে আমি যাই না যে এই অ্যাড্রেসটা কিন্তু আমি দেইনি, আমার অ্যাড্রেসটা কেউ হয়তো বা দিয়েছে, দেওয়ার পরে আমার নামে একটা পত্র মিতালির খাম আসছে। তো মানে একটা অ্যালবাম, কিছু ভিউ কার্ড, মানে ভিউ কার্ড গুলো একটু পড়ছিল দেখতে, মানে এগুলা ভাইয়ার ঠিকানা আসছে এবং ভাইয়া খুলে সেটা দেখছে। তো দেখার পর ভাইয়া আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু সে খুবই অসন্তুষ্ট হয়েছে আমার উপর যে ওকে ও পড়াশোনা রেখে তাহলে এইসব করতেছে। কিন্তু আসলে আমি জানি না যে ওটা আমার ঠিকানা কে পাঠাইছে বা কিভাবে এটা এখানে আসছে। এদিক দিয়ে যেটা হচ্ছিল, মেজো ভাইয়ার জন্য প্রচুর হচ্ছে প্রস্তাব আসতেছে আমাদের এলাকায়, কোন একটা ছেলে যদি একটু ভালোভাবে দাঁড়ায় তাহলে মেয়ে আর খুঁজতে হয় না, মেয়েরাই হচ্ছে মেয়ের বাবার এসে লাইন ধরে। তো ওই সময়টাতে একটা ব্যাংকে চাকরি হয়েছে, ভাইয়া বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিল। তো ভাইয়া যে ভাইয়া তো স্কুল কলেজ মাদ্রাসা দুটাই বসে, ওর যে মাদ্রাসা থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করলো সেই মাদ্রাসার একজন টিচার ছিলেন, ওনার ওয়াইফ ভাইয়াকে তখন দেখছে সেই ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়। ভাইয়া তো খুব ভদ্র ছিল, উনি তখন ইয়ে করে রাখছে যে এই ছেলে যদি লাইফে মানুষ হতে পারে তাহলে এর থেকে মেয়ে বিয়ে দেবো। তো যখন ভাইয়ার ব্যাংকে চাকরি হলো, উনি হচ্ছে লোক 5-7 জন লাগাই দিল যে কোনো ভাবে এই ছেলের কাছে আমি মেয়ে দিয়ে দিবই। ঠিক আছে, আমাদের দুর্বল পয়েন্ট ছিল, উনি আমাদের টাকা অফার করলো।
ওকে, আপনাদের সেদিকে ধার দেনা হয়ে আছে?
ধার দেনা তো প্রচুর। এখন ভাইয়া তো কোনো ভাবেই যৌতুক নিয়ে বিয়ে করবে না, মেজো ভাইয়া এখন বড় পা পড়ছে সবচেয়ে বড় বিপদে। কারণ বাড়ি ভেঙে আসার সময় এখানে যত টাকা লাগছে সব টাকাই কিন্তু বড় পা নিয়ে দিছে। এখন মেজো ভাইয়া, বড় ভাইয়া আর বড় আপা চিন্তা করলো যে ঠিক আছে তাহলে এতে আমাদের এখন এটা ছাড়া সামনে কোনো পথ নেই, 2 লাখ টাকা একসঙ্গে কিভাবে মানে এত টাকা আমরা কিভাবে পাবো।
রাইট,
তো মেজো ভাইয়ের কাছে ওরা যখন এই প্রস্তাব নিয়ে আসলো, মেজো ভাইয়া ওদেরকে অনেক বকাঝকা দিল, আমি যৌতুক নিয়ে বিয়ে করবো। ওরা খুব কান্নাকাটি করে চলে গেছে এখান থেকে। বড়াপা যাওয়ার সময় বড়াপা বলতেছে আমি নিয়ে দিছি পানাদার, এখন আমাকে যা করেন তোমরা তো দিবে না, তাহলে আমি কি করবো। এখন মেজো ভাইয়াকে আমি একটা ডায়েরি লিখলাম, অনেক বড় অনেক সুন্দর করে ওকে ডায়েরিটা দিয়ে আমি বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে ও আসছে বাড়িতে, আসার পরে কথা বলছে, পাত্রী দেখছে, দেখে পছন্দ, এখন পছন্দ কিছু না, টাকার জন্য বিয়ে করতে হবে। তো ওর যেদিন বিয়ে হবে সেই দিনটা বিয়ে তো একটা আনন্দের ব্যাপার, কিন্তু আমাদের মানে টোটাল ফ্যামিলির এমন ব্যাপার ছিল যে মনে হয় কেউ একজন মারা গেছে,
মানে একেবারে শোকের ছায়া।
শোকের ছায়া, হ্যাঁ, কারণ বিয়ে তো ওকে আমরা দিচ্ছি না, ওকে তো জবাই দেওয়া হচ্ছে সবাই মিলে,
ভাইয়া
তো শুধুমাত্র টাকার জন্য ওকে হচ্ছে বিয়ে করানো হচ্ছে। ভাইয়া খুব কাঁদলো, আমি তখন অত একটা বুঝি নাই, পরে বুঝছি। তো এক পর্যায়ে 2 লাখ টাকা নিয়ে ওর বিয়ে হয়ে গেল, এবং 2 লাখ টাকা যে নিল ভাইয়া, ভাইয়া টাকাটা যদি বড়াপাকে দিত বা সে নিজের হাতে যে কারা পানাদা আমার সামনে নিয়ে আসো আমি তাদেরকে দিই, কত টাকা দিচ্ছি আর কত টাকা পাবে সেটা করে নেই, সে টাকাটা বড় ভাইয়ার কাছে দিছে। বড় ভাইয়ার আবার কিছু পার্সোনাল ঋণ ছিল, সে কি করছে তার যেগুলো ছিল সেগুলো দিছে, কিন্তু আপার টাকাটা সে দেয়নি। মানে আপা যদি 2 লাখ টাকা টোটালি নিয়ে দিছে তাহলে সে আপাকে 1 লাখ টাকা দিছে আর 1 লাখ টাকা কিন্তু পানাদারা গ্রামে রয়ে গেছে আপার থেকে যারা পাবে। যখন ভাইয়ের বিয়ে হয়ে গেল, বিয়ে হবার পরে ওকে তো বললাম ও আমার আইডল ছিল, বিয়ে হবার পর দেখলাম যে ও ভাবি ছিল, ভাবির আবার 2003 ওর বিয়ে হলো, 2004 ভাবির গভর্নমেন্ট প্রাইমারিতে ভাবির জব হলো। তো এর মধ্যে হচ্ছে আমি ক্লাস 10 যখন পড়ি তখন পারহানা মারা গেল, মানে লাস্টের দিকে, যে যে ভাইটির কথা বললাম যেটাকে আমি মানুষ করছি রিউমেটিক ফিভারে। তো ও মারা যাওয়াটা একটা বড় শখ ছিল আমার জন্য। তো এই যে এতগুলো প্রবলেমের মধ্যে ওর মৃত্যুটা আমাকে আরো বেশি শখ করলো, এবং হচ্ছে আমার আমি হচ্ছে যে সায়েন্সে পড়তাম পড়াশোনার একটা ভালো হচ্ছিল না, আমি ফাইনালি 2004 SSC পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট খারাপ হলো।
পরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট খারাপ হলো?
আমার রেজাল্ট খারাপ হওয়ার পরে তো একটা মানে আমি আরো পেছনে পড়ে গেলাম, যে ভাইয়া বলতেছে ওকে এখানে নিয়ে আসে, ওর পিছনে আমি 40,000 টাকা খরচ করছি, ফলাফল রেজাল্ট 0। বাড়ি থেকে বড় ভাইয়া রাজি ছিল না যে আমি এখানে যা পড়াশোনা করি, সেও আরো কথা বলার সুযোগ পেল। যে স্কুল থেকে গেলাম স্যাররা তো রাজি ছিল না আমাকে ছাড়তে, ওরাও সুযোগ পেলে টোটালি আমি খুব মানে ডিপ্রেশনে চলে গেলাম। এর মধ্যে হচ্ছে মানে ফ্যামিলি ক্রাইসিস গুলা, মানে যে পারিবারিক কলহ গুলা আরো হচ্ছে বেড়ে গেছে, এবং মা আরো বেশি অসুস্থ হচ্ছে দিনে দিনে। তো বেড়ে যাওয়ার পরে 2004-05 এর দিকে হলো কি যে আমি আবার পরীক্ষা দিলাম, আমার কেমিস্ট্রি খারাপ হয়েছিল, পরীক্ষা দিয়ে আবার পাশ করলাম। তো এর মধ্যে হচ্ছে মেজ ভাইয়া তো ও এর মধ্যে ভাইয়া ভাবির চাকরি হলো, ভাইয়া ভোলাতে বাসা নিল। বাসা নেওয়ার পরে আম্মুকে সেখানে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ভাবির সাথে আমাদের মানে মেজ ভাবির সাথে আমরা প্রথম থাকতেছি আমি আর মা। এখানে এসে যেটা ফিল করলাম যে আসলে আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলি, যেহেতু বড় ভাবি তাদের অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের ফ্যামিলিতে, বা যেটা খারাপ সেটা বলতে হয় যেহেতু বলতে আসছে এখানে। তো ভাবি আর কি এমন কিছু কাজ করতেছিল যেটার সাথে কোনোভাবেই মানে যাচ্ছিল না আমি আর মা। কারণ আমাদের ফ্যামিলিতে একটা ছিল যে যখন টাকা ছিল না ছিল না, যখন টাকা ছিল খাবারে কোনো অভাব ছিল না। আমার আব্বা মা দুজনে খেতে খুব পছন্দ করতেন, কিন্তু ভাবি আমাদের এত টাইট দিল খাবার ব্যাপারে, আমরা দুই মা ছেলেই হচ্ছে শুকে যাচ্ছিলাম। সে হচ্ছে আধা কেজি চালে ভাত রান্না করে মানে অর্ধেক করে উঠে রাখে পরে বেলার জন্য। এখন যে আমরা খাচ্ছি আমাদের খাওয়া হচ্ছে কিনা, তো আমি ওখানে যদি আমার মা না থাকতো তাহলে আমি তার সাথে কোনো কনফ্লিক্ট, কারণ খাওয়া নিয়ে কথা বলাটা অনেক লজ্জার। আমি যদি মরে যেতাম না কেন বলতাম, কিন্তু আমার মার সাথে যখন এগুলো করা হচ্ছিল আমি খুব শকড হলাম যে ভাইয়াকে তো ভাইয়া এত বেশি ভালোবাসে আমাদের, সে এত আদর্শবান, কিন্তু তার বউ এগুলা করতেছে, কিভাবে কি করব। এর মধ্যে হচ্ছে মার চোখে ছানি পড়লো, চোখ এক চোখ পুরো চলে গেল। আমরা তখন মেজ ভাইয়ের বাসা আছি ভোলাতে, ভাবি আর কি এরকম করতেছিল। তো একদিন এরকম হয়েছিল, মা খেয়ে উঠছে সকালবেলা কিন্তু মা খাওয়া হয়নি। তো মা আমাকে বললো যে তুই আমাকে একটু মুড়ি ভাজা দে, মানে মুড়ি যদি চিনি দিয়ে ভাজে না। তো আমি মুড়ি ভাজতে গেলাম, ভাবি আমার থেকে মুড়ি পট নিয়ে গেলো, বলো যে এখনই ভাত খেয়ে সবাই মুড়ি মুড়ি ভাজবো, এখনই সংসারে তো ভাবনি মাসবে, অলক্ষী লাগবে। আমার মা এখন মারা যাবে কিছুদিন পর, আমার মার সাথে এরকম বিহেভ, তো আমি খুব কষ্ট পেলাম এবং তাকে খুব জঘন্য বাসায় একটা চিনি দেখলাম। মানে আমি চলে গেলাম, আমি শুনেছি এত এগুলা, মানে আমার মনে হলো যে আমি এগুলা দেখতে পারবো না, এগুলো আমার সহ্য হবে না এখানে।
চিঠি লিখে কি করলে, বাসায় থেকে চলে গেলেন?
না আমি চলে গেলাম ওদের বাসা থেকে ঢাকায়।
আচ্ছা,
ঢাকায় যে ভাইয়ার ঠিকানায় ভাবিকে একটা চিঠি পাঠালো।
ওকে,
তো যেটা হয়েছে ভাইয়া চিঠিটা না পড়েই ভাবিকে দিছে। ভাইয়া যদি চিঠিটাকে পড়তো, ভাইয়া যেটা পড়ে বলছে যে আমি যদি এটা পড়তাম আর এই সব কাণ্ড কাহিনী, আমি ভাইয়া কিন্তু এইসব কিছু জানতো না, তাহলে চিঠি আমি ওকে কোনোদিনও দিতাম না, চিঠি আমি গায়েব করতাম। তো ভাবি যখন চিঠি পড়লো, চিঠি পড়ে সে মানে আমি তো তখন ঢাকায়, আমি তো আসছি, আমি এখানে কাজ কাজবাজ করবো, পড়াশোনার দরকার নেই। এসে আমাদের এলাকার একটা ভাই আছে, ওনার বাসায় উঠলাম, আমার কাকার বাসায় যাই নাই। তো ভাবি আমি যেটা শুনলাম যে ভাবি চিঠি পড়ে খুব কান্নাকাটি শুরু করে দিলাম, এক পর্যায়ে সে সেন্সলেস হয়ে গেছে যে তাকে এত খারাপ, আসলে চিঠির ভাষাগুলো খারাপই ছিল। আমিও খুব কষ্ট পেয়েছিলাম যে আমার মাকে যে কষ্ট দিবে তাকে তো কোনো ইয়ে করা যায় না। এটার জন্য ভাইয়া খুব খেপে গেল আমার উপর। এরপর আমি ঢাকায় ছিলাম, ঢাকায় আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে ভাইয়াদের সাথে দেখা হলো, খুব সবাই জানা মানে জানলো ব্যাপারটা। জানার পরে বড় ভাই আমাকে রাগ করলো খুব, তো আব্বা একবার ভোলা গেছে, ভোলা যাওয়ার পরে ভাইয়া আব্বার কাছে বিচার দিচ্ছে যে ও আমার ভাবির নাম ডালিয়া, যে ওকে এগুলা বলছে। আব্বা বলছে তুই ওর কথা বাদ দে, আমার কথা শুন, ও যেটা বলছে সেটা আমার সাথেও তো একই কাজ করছে, সেটা কি বলবি। আব্বা যখন এই কথা বলছে তখন ভাইয়া চুপ করে গেছে, ভাইয়া কিছু বলেনি। তো এই বিষয়টা এখানে মিটমাট হয়ে গেছে। তো এরপর বছর পাঁচ 2005 আমি এসএসসি পাস করছি। তো তখন মা খুব অসুস্থ পড়ছে, আর হচ্ছে এর মধ্যে হচ্ছে 2006 এর দিকে আমার একটা ভাইস থাকছে এর মধ্যে, তো আব্বু বলাতে ছিল, আমি 4 মাস বাড়ি দেখা ছিলাম। আর এখন মা বললো যে আমার তো নাতি পুতি হচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখের অপারেশন করো, আমি যদি ওদের দেখে মরে গেলেও শান্তি, অন্ধ হয়ে বিষয় রাখতে পারবো না। তো এর মধ্যে আমরা হচ্ছে ফ্যামিলি ক্রাইসিস বাড়িতে অনেক বাড়ছিল, বড় ভাবির আলাদা হয়ে গেছিল, আমি আফু আব্বা মা আর ছোট ভাইয়া মিলে আমাদের সংসার হলো নতুন সংসার। তো ওই সংসারে ছোট ভাইয়া তো 52 এক্সপ্রেস, সে বাড়ি যায় না। ওই বছর তো আমরা খুব অভাব ছিলাম আমি তখন। এর মধ্যে হচ্ছে আমি টুকটা কাজ করছি, আমি হচ্ছে একটা বিমাতে কাজ করতাম।
কিসে?
বিমা।
বিমা।
হ্যাঁ। তো ওই বছরটা আমার একদিনের স্মৃতি খুব মনে আছে, যে আমাদের ঘরে মানে দুদিন মানে কোনো চাল কিছু ছিল না খাবার। আমি এসে দেখি সামনের বারান্দায় আব্বা বসে আছে, তার মানে জানালার সাথে, মানে দুই দিনের অনাহারী একটা মানুষ, তার কিরকম হয়। মাঝে যা দেখলাম আমার মাকে, মাকে দেখলাম এত কষ্ট লাগলো যে আমি বুঝতে পারবো না, যে আমার অসুস্থ মা দুই দিন ধরে না খেয়ে আছে। পিছনে যা দেখে আপুর তো অনেক বয়স কম, ও এত সুন্দর মুখটা কেমন মলিন আর শুকনো হয়ে গেছে, আমার আমি কিছু করতে পারছিলাম না। তো মানে একদিনের ঘটনা বললাম। তো ওই বছরটা আমরা খুব বাজে ভাবে কাটাইছি। কাটানো বছর 2006 হচ্ছে আপু ইন্টারমিডিয়েট পাস করলো আবারের মধ্যে। তারপর এখন বড় ভাইয়ের ইচ্ছা হচ্ছে যে কোনো ওই তো ওকে বিয়ে দেওয়া, কারণ ওকে বিয়ে দিলে একটা মেম্বার কমবে আর ননদ ভাবি ওর একটু ভালো থাকবে, মানে যেমন পাত্র আসতেছে তেমনই দিবে। এখন আমাদের ওখানে প্রিন্সিপাল যিনি ছিল মহিলা কলেজের, ওনার ভাই আবার আপুকে খুব পছন্দ করতো, আর ওরা এক পায়ে দাঁড়া ছিল, ওরা বলছে কিচ্ছু লাগবে না, শুধু মেয়ে দিলে হবে। ও তো বিয়ে করবে না, অনার্স পড়বে, মেজ ভাইও রাজি ছিল না। তো মেজ ভাই করলো কি, এর মধ্যে হচ্ছে মার একটা চোখের অপারেশন করা হয়েছিল চিটাগাং নিয়ে, যখন অপারেশন করে বাড়িতে আসছে তা হচ্ছে জানুয়ারির দিকে, আসার পরে আপনার মা চোখ ভালো হয়েছে কিন্তু হাত পা ফোলা ফোলা ছিল। যখন আসার পরে মা যখন আমাকে যখন দেখলো, 2 বছর পর আমার মা চোখে দেখলো, আমাকে দেখে সে আমার মুখ এরকম ঢোকে ধরে বলতেছে, তুই এত শুকাই গেছিস কেন? তখন আমি আমার আমি তো জানি আমার মা অন্ধ, চোখে দেখে না, তখন মা তুমি কি চোখে দেখো? হ্যাঁ আমি তোর দেখতেছি, তুই তো অনেক শুকাই গেছিস। তো ওই সময় খুব ভালো লাগছে যে আমার মা আবার আমাদেরকে দেখতে পাচ্ছে। তো ওই বছরটা 2006 মানে একটা একদিন আমরা বাড়িতে কাজ করতেছিলাম কোরবানির ঈদে কিছুদিন আগে, আমি আর আফু মিলে যে কোরবানির ঈদ বাড়িতে সবাই আসবে মানে ঘর দোর পরিষ্কার করতেছি, হঠাৎ দুজন লোক এসে হাজির, আপুকে দেখতে আসছে এবং যারা দেখতে আসছে ওইখানে একজন পাত্র ছিল, কিন্তু সে মিথ্যে বলছে যে না আমি পাত্র না, পাত্র বন্ধু, দুই পাত্র ছিল, বয়স একটু বেশি, আনফর্চুনেটলি ওনার সাথে আপুর বিয়ে হয়ে গেছে। তা আপু যখন বিয়ে হয়ে গেছে মানে আমার একজন সঙ্গী কমে গেছে, কারণ আমরা দুজনই তো সবসময় মায়ের দুপাশে থাকতাম। ও চলে যাওয়ার পরে আর আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে মনপুরা ডিগ্রি কলেজে ভর্তি হলাম, যেহেতু আমার রেজাল্ট খারাপ হয়েছে, আপুর বিয়ে হয়ে গেছে, মা অসুস্থ, মাকে দেখতে হবে, এটা চিন্তা করে আমি ওখানে ভর্তি হলাম। তো ওই ওই সময়টাতে আমি যখন কলেজে যেতাম, ওই মা এর আগে হচ্ছে সরি আমার একটু মনে মানে আগেরটা পরে মানে এর আগে মা যখন চোখে দেখতো না, তো হচ্ছে যে আমি ওইখানে ওই একটা জানালার পাশে মাকে বসে রেখে যেতাম, আমি কলেজে যেতাম, একটা ক্লাস করতাম, দৌড়ে দৌড়ে যেতাম, দৌড়ে দৌড়ে আসতাম, 4-5 ঘন্টা লাগতো, কলেজ কাছে ছিল, ওই জানালার পাশে মা বসে থাকতো, তো তখন তো চোখে দেখতো না, একদম দুই চোখে বন্ধ ছিল। তো ওই জিনিসগুলো আর কি আমি খুব ফিল করি মাকে, যে আমি যখন দরজায় পা রাখতাম তখন হচ্ছে মা টের পাইতো যে আমি আসছি, আমাকে জাদু বলতো, জাদুকে আসছিস? আমি বলছি হ্যাঁ মা। তারপর মাকে গোসল করাইতাম, খাওয়াতাম, তো খুব মানে মার সাথে আমার একটা অন্যরকম মানে একটা মনে হচ্ছে দুইটা মানুষের একটাই আত্মা, মা একটু কষ্ট করলে আমার অনেক কষ্ট লাগতো। তা আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমি আরো একা হয়ে গেছি, 24 ঘন্টাই মার পিছনে আমার সঙ্গে যেত। ও বিয়ে হলো জানুয়ারিতে, মার্চের দিকে এসে মা খুব অসুস্থ হয়ে পড়লো, অনেক বেশি মা অসুস্থ হয়ে পড়ছে এরকম হঠাৎ হঠাৎ করে, আবার খুব অসুস্থ। আপু শ্বশুর বাড়িতে, মা আমি একলা বাড়িতে, আর কেউ নেই, মানে মা অসুস্থতা।
আপনারা লাস্টলি থাকতেন কয়জন তাহলে?
মা, আমি, ছোট ভাইয়া, মা আর আমাদের একটা কাজের মেয়ে ছিল বোবা আর আব্বা, মানে কাজে মেয়ে বলতে কি আমাদের দূর সম্পর্কের আত্মীয়,
বোবা
বোবা। হ্যাঁ
ওকে।
তো এরপরে হচ্ছে যে অসুস্থ হওয়ার পরে ওই যে আমি যখন এটে পড়ি, একবার যে মা অসুস্থ হইল ওই সিমটমস গুলো আবার দেখা দিল, যে সে হচ্ছে ঘুমাচ্ছে মানে সারাদিনই ঘুমে রয়েছে, মানে একটা যে প্রেশার বা তার এজমা এটা বাড়ে নাই, কিন্তু সে এক ধরনের অসুস্থ হয়ে মানে কিরকম যেন দিনে দিনে একদম নিরিয়ে পড়তেছে, বিছনা থেকে উঠতেছে না। তা আমি কি করলাম, আমাদের বাড়ির পাশে এরকম একজন ওদা ছিল, ওনার কাছে গেলাম, যে হচ্ছে একটা আসন দিলাম এরকম, তখন এই জিনিসগুলোর সাথে পরিচিত ছিলাম, মোটামুটি জানতাম যে মার এরকম একটা সমস্যা আছে। তো উনি খুব বললো যে না, ওনার এবার অবস্থা শেষ, উনি বাঁচবে না আর কিছু করে লাভ নেই, এবং বলছে যে উনি যখন মারা যাবে ওনার গোষ্ঠী সুদ্ধ নিয়ে যাবে, মানে ওনার এরকম যে একজনের পরে একজন মারা যেতেই থাকবে এরকম কিছু একটা বলছে। তো এটা শুনে আমি খুব ভয় পেলাম।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। গল্পের এই যে বাঁক, এই বাঁকটি অনেকখানি পরিবর্তন হয়ে যাবে 4 মিনিট পর। আমরা ফিরে আসবো 4 মিনিট পর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএমের 9.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আজকে যিনি অতিথি আছেন তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। টেস্টি পাবেন আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে নাসের তার জীবনের গল্প বলছে। নাসরের মতো যদি আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে চান তো ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওকে, আরেক নাম্বার রয়েছে 0961389282। আমি আবারও বলছি 0961389282।
ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট করার পরে এবার আমার সুস্থ হলো না, হসপিটালে নিয়ে মনপুর হসপিটালে মাকে ভর্তি করলাম, এখান থেকে বলা হসপিটালে নিয়ে আসলাম, পরে ওনারা বললো যে কিডনিতে প্রবলেম আছে আপনার ঢাকা নিয়ে যান। বৃহস্পতিবার মাকে ঢাকা লঞ্চে উঠে দিলাম, আমাকে খুব তুলে দেওয়ার পরে আমি যখন যাচ্ছি তখন মা পিছন দিয়ে আমাকে ধরলো যে তুই আমার সাথে যাবি না, তখন বলছি মা আমি তো যেতে যাচ্ছি কিন্তু আমার তো যাওয়ার ওয়ে নেই কারণ সবাই যাচ্ছে এখানে বাসা একা, মানে প্ল্যান ছিল এরকম যে ভাইয়া যাবে ও আসলে আমি যাবো, মাকে ভাইয়া হচ্ছে কোনো হসপিটালে ভর্তি করবে, তারপর সরোয়ার দিতে মাকে নিল, আমি তো এখানে থাকলাম। বৃহস্পতিবার গেল, শুক্রবারে আমি ঘুমাচ্ছিলাম, ভাবি তার কোনো এক বান্ধবী বাসায় গেছে, আমাদের পাশে পাশে এক ভাবি এসে আমাকে ডাকছিল যে আমার নিসার তুমি একটু উঠো ভাইয়া তুমি ঘুমেছো, বলছে হ্যাঁ, বলছে তোমার ফোন আসছে ঢাকা থেকে। তো ভাই আমাকে ফোন দিয়ে বললো যে মা খুব কান্নাকাটি করতেছে তোর জন্য তুই চলে আয়, তা আমি তো ঢাকা যাবো আমি খুব খুশি। এখন ওই ভাবি আমাকে খুব মানে ইয়ে করতেছিল খাবার দাবার নেওয়ার জন্য, আমি কিছুই নিইনি, কোন রকম হচ্ছে ব্যাগটা গুছিয়ে আমি এসে লঞ্চে উঠছে। তো লঞ্চ উঠার পরে আমি ভাইকে বললাম ভাই আমি কোথায় যাবো, তো ভাইয়া বললো যে তুই কাকার বাসায় চলে আয়। এমসি মা কোথায়? বলছে মা হসপিটালে। তো আমি হসপিটালে গেলাম, বাসায় গেলাম কাকার বাসায়, তো যাওয়ার পরে আমার এক কাজিন আমার অন্য কাকার ছেলেও ছিল, ও এসে আমাকে গেট খুলে দিল, দেখে যে ওর একটু মানে চোখ টলমল করতেছে। তো আমি উপরের দিকে উঠছি, উপরে যাওয়া দেখি যে বড়াপা সে বসে আছে, বড়াপার কাকি আর আব্বা হচ্ছে বাথরুমে ঢুকে গেছে আমাকে দেখে, মেজো ভাই হচ্ছে অন্য একটা রুমের মধ্যে খাটের মধ্যে শুয়া বালিশের মধ্যে মানে মুখ ডুবে রাখছে, আর আপু ব্যালকনি দিয়ে ওদিক চলে গেছে, মানে ওরা কেউ আমার সাথে ফেস টু ফেস হচ্ছে না, শুধু বড়াপা বসে আছে স্ট্রিক্টলি। আমি বলছি কি ব্যাপার তোমার সবার বাসায় মার কাছে? তো ওরা বলতেছে যে আছে আমরা এখন যাব, সমস্যা নেই তোরে নিয়ে যাব। কাকি আমাকে ধরে বসালো, তো আমি বুঝতে পারছিলাম তখন সামথিং রং। এরপরে আমি শুনতেছিলাম আফু ফোনে কাউকে বলতেছে যে আমার মা তো নেই, মাকে আমি হারিয়ে ফেলছি। তো এটা যখন আমি শুনলাম আমি বলছি আপা কি হয়েছে রে, তাহলে কিছু হয়নি, আমি বলছি মাকে নেই। তখন আমার আর ওরা সবাই কাঁদতেছে আমার কিছু বুঝতে পারছি না, তখন আমি হচ্ছে যে মানে ইসের মতো একটা শক খেলে কারেন্টের শক খেলে যেরকম না পুরো শরীরটা শক্ত হয়ে আমি মানে পড়ে গেলাম বিছানায়। তো মেঝো ভাইয়া এসে খুব কাঁদলো আমাকে ধরে এবং আমাকে অনেক জোর একটা চট দিল, যখন চট দিল মানে আমার মনে হচ্ছে সেন্স ফিরে আসছে। তো পরে আমার মাকে হচ্ছে মিরপুরে এখানে মাটি দেওয়া হলো, কবরস্থানে গেলাম, মানে লাস্টে মার লাশ দেখা বা তাকে কবরে নামানো জানাজা পড়া কিছু করতে পারিনি। তো ওই দিন শুক্র শনিবারে আমরা লঞ্চ উঠে আবার আমরা সব বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে হচ্ছে রোববারে সকালে আমরা বাড়ি পৌঁছালাম, আমার তো একদিন লাগে 12টার সময় থেকে আমরা খেতে বসছি ভাই যে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম আবার, মানে একদম সেম সিমটম, মানে মা যেরকম ছিল ওরকম, আমার খুব বমি হচ্ছিল হঠাৎ, মানে একদম আমি সুস্থ ছিলাম মানে এত বেশি বমি হচ্ছিল মানে সবাই খুব ভয় পেয়ে গেল, এবং একটা পর্যায়ে এসে আমি একদম মায়ের মতো হয়ে গেলাম। ওই সময়টাতে আমি 1.5 বছর অসুস্থ ছিলাম এবং আমাকে 12 জন ডাক্তার দেখানো হয়েছিল, সুস্থ হয়ে এবং আমার মেডিকেল কোনো রিপোর্টে কোনো খারাপ কিছু আসে নাই, বাট আমি অসুস্থ ছিলাম। আমি 6 মাস এক নাগারে কন্টিনিউ বমি হওয়ার পরে সবাই বুঝতে পারতেছিল যে এখানে এই যে যেটা আগে হয়েছিল ওরকম কিছু একটা আছে, তখন ওজার পিছনে ছুটলো এবং আব্বা ওই এই জায়গায় সেই জায়গায় যে ভারতের জোনপীঠ থেকে আসায় ওই রকম একজন পীঠ ছিলেন, তারপর একটা হিন্দু, ওনাকে দিয়ে কোনোভাবে আমি 1.5 বছর পর সুস্থ হলাম, মানে মোটামুটি সুস্থ হবার পরে SSC পরীক্ষা দিব আমি, ওই বছর 7 আমি পরীক্ষা দিয়েছিলাম, এখন আমি দেখলাম যে না এখন যদি আমি পরীক্ষা দিই তাহলে আমি পাশ করবো না। ভাইয়াকে আমি বললাম যে ভাই আমি পরীক্ষা দিব না এবছর, তো ভাইয়া বললো না তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি যখন পরীক্ষা দিব না বলছি আমি পরীক্ষা দিইনি ফাইনালি, সবাই আমার উপর আবার খেপছে যে আমি ইয়ার লস করলাম। এর মধ্যে যেটা হয়েছে আপু হচ্ছে আসছে, ওর ফ্যামিলির দাম্পত্য কলহ চরম আকারে ছিল, ওর হাজবেন্ড বাহিরে গেছিল, ওখান থেকে এসে আমার মাইটা খাইছে, যেখানে হচ্ছে ভুলটা শুরু হয়, ওর হচ্ছে ওকে 5 বড়ি গয়না দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে। তো এই সময়টাতে আমি সুস্থ হওয়ার পরে আমি যখন পরীক্ষা দিইনি আমি অন্য একটা বাসায় আবার লজিং চলে গেলাম, বাড়িতে থাকিনি, বরাবর বাসায় থাকিনি, মাঝখানে কিছুদিন ছিলাম। তো ও বললো কি যে আমি দুলাভাইকে বললো যে দুলাভাই আমি কিছু গয়না বিক্রি করে আপনাকে টাকা দিই, আপনি ব্যবসা করেন, টাকাটা দিয়ে আমি অনার্স করবো, অনার্সে ভর্তি ছিলাম। দুলাভাই রাজি হয়নি, তো ও এই গয়নাটা হচ্ছে দুইটা চুরি ও বিক্রি করে ফেলছে অলরেডি, বিক্রি করে আমিও ছিলাম পরে সেটাতে, আমি বরাপা ও আমার ছোট ভাইয়া একটা লোককে সুদের উপরে টাকাটা দিলাম, মানে উনি হচ্ছে 1,00,000 টাকায় 5,000 টাকা দিবে এরকম। তো দেওয়ার পরে এরপরে হচ্ছে ওর নেকলেসটাও বিক্রি করে ওই লোকটাকে টাকা দিছে যে অনার্স পড়বে, কারণ ওর তো জামায় মানে ইয়ে ছিল, কনজুগাল লাইফে প্রবলেম ছিল যে পড়াশোনা শেষ করলাম তো নিজে একটা কিছু করতে পারবে। এটা অন্য আমাদের ফ্যামিলি অনেক কেউ জানতো না। আর এখানে যেটা হয়েছে যে এই যে মা মারা গেছে, আমি যে 1.5 বছর অসুস্থ ছিলাম, এই সময়টাতে বড়াপা করছে কি যে আমি মানে কিছু আরো ঋণ বাড়ছে, আগে তো তার ছিল, তারপরে মা মারা যাওয়ার আগে 1 বছর যে আমরা ছিলাম, এই মার কিছু পার্সোনাল ঋণ মিলে তখনই আমাদের প্রায় 3-4 লাখ টাকা ঋণ ছিল। তা আমি যখন 2007 পরীক্ষা না দিয়ে 2008 পরীক্ষা দিয়ে আমি এসএসসি পাস করি, পাস করার পর আমার রেজাল্ট ভালো হয় মোটামুটি। এরপরে হচ্ছে আমি পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করি, সে যে ভাইয়া চিটাং ছিল তো আমাকে বললো যে তুই চিটাং আয়, চিটাং আসলে এখানে চিটাং পরীক্ষা দে। তো গেলাম চিটাং পরীক্ষা দিতে, যাওয়ার পরে চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম খ ইউনিটে। আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে, আমার ওখানে চান্স পাওয়ার কথা, কিন্তু আমি 100-এ 100 অ্যান্সার করেছিলাম। বাসে এসে যেটা ভুল করে আসছি ওখানে, বাসে এসে দেখি যে মানে ওই যে সেট পূরণ করতে হয় না, যে খ সেট ঘ সেট একটা সেট নাম্বার থাকে না, খ সেট আমি ওইটা পূরণ করিনি, তো যে কারণে আর ওখানে আমি চান্স পাই নাই, ঘ নিটু পরীক্ষা ভালো হয় নাই। এর কিছুদিন পরেই হচ্ছে আমার ভাইটা মারা যায় সেজ ভাইয়া। তো এখন মা ও মারা গেল, আবার হচ্ছে এদিকে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়বো না, আমি বাড়িতে একদম বেকার, খুবই মানে বিপর্যস্ত মানসিক ভাবে ইকোনমিক্যালিও, আপার বাড়িতে থাকতেছি। আর এই যে আপু গয়না বিক্রি করছে, যারা টাকা দিছি সেও ঠিক মতো টাকা দিচ্ছে না। তারপর ওই সময়টাতে হচ্ছে আমাদের ওখানে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আছে, একটা এনজিও হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা কাজ পেয়েছিল, তো ওরা হচ্ছে কিছু লোক নিবে, ওখানে আমার জব হলো এবং ওখানে আমি খুব ভালোভাবে কাজ করলাম, প্রায় 1.5-2 লাখ টাকা আমি ওখান থেকে পেলাম। এবং এই টাকাটা হচ্ছে যখন আমি ছিলাম আপুর হচ্ছে এর ওর হচ্ছে দাম্পত্য কলহ চরম পর্যায়ে পৌঁছেছে এবং হচ্ছে ডিভোর্স হয়ে যাবে, তখন দুইটা বাচ্চা অলরেডি, একটা হচ্ছে ছেলে আর একটা কনসেপ্ট ছিল বাড়িতে চলে আসছে, আগে যে ঋণ ছিল এখান থেকে টাকা পেয়ে কিছু দিছি, মানে টোটালি একটা হজবল অবস্থা। যা টাকা হচ্ছে সেটা দেখা গেছে একজনের, একজনকে আমি তখন আমার মনে আছে যে 500 টাকা তার থেকে মা নিয়েছিল, তাকে আমি 7,500 টাকা দিয়েছি 500 টাকায়, তা আমি পেতাম মাসে 5,500 টাকা আর এই কনভেন্স মিলে 7,000 টাকার মতো। তো এটা তো ওই সুদের পিছনে যায়, মূল কিছু থাকে না। তো পরে আমি কি করতাম ওই সেটা আমি চিন্তা করলাম যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হব, যেহেতু সুযোগ আছে আর আমি যদি আমি তো অনেক কিছু করতে পারি, আমি নিজে একটা কিছু করতে পারবো এরকম একটা কনফিডেন্স নিয়ে ওখানে 1 বছর 3 মাস চাকরি করার পরে প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমি ঢাকায় এসে স্ট্যানফোর্ডে ভর্তি হলাম। প্রথমে কেউ মেজো ভাইয়াকে বললাম, এর মধ্যে ওর সাথে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছিল ওই সব ব্যাপার নিয়ে, ওরা মানে অলরেডি একটা মা বা মারা যাওয়ার পরে একটা ভাঙন তৈরি হয়েছে এবং আমরা মানে ভাই বোনরা সবাই সবার থেকে দূরে। তো পরে আমি মেজো ভাইকে বলছিলাম যে ভাই আমি ভর্তি হবো, ভাই বলছে না ভর্তি হওয়ার দরকার নেই, এত টাকা কে দিবে। আমার প্ল্যান ছিল যেহেতু আমি পড়াশোনা করবো, ওকে আমাকে দেখবে না অবশ্যই দেখবে, আর আমার আরেকটা ভরসা ছিল যে আমি আমার কাকার বাসায় থাকতে পারবো। আমার প্ল্যান ছিল যে আমি এখানে 1 বছর থাকবো কাকার বাসায়, আর ভাইয়া যদি আমাকে হেল্প করে আমি 2 বছর চলে গেলে দেন আমি কিছু করবো, আমার পড়াশোনা চলবে। এখন আমি এখানে আসার পরে আমি যে আশা করে আসছি আমার কাকার বাসায়, কাকা প্রথমে আমি আসার পরেই কাকা হচ্ছে আমার অন্য এক কাজিনকে দিয়ে মানে আমাকে বলছে যে ও যেন আমার বাসায় না আসে। কিন্তু কাকি বললো ঠিক আছে থাক, কাকি অনেক ইয়ে করতো। তো ভর্তি হওয়ার পর আমি যেহেতু সাবজেক্টে ভর্তি হয়েছি, এটাও পছন্দ হয় না অনেকের যে জার্নালিজম কি এটা, কাকা বলছে এটা ভাত নেই হ্যান ত্যান অনেক কথা বলছে, আর ভাইয়ার সাথে তো কোনো যোগাযোগ নেই। এখন ওদিকে হচ্ছে এদিকে আমার পড়াশোনা কন্টিনিউ করতে হবে, আপু জিনিস বিক্রি করে যাকে টাকা দিছে সেও টাকা মেরে দিচ্ছে, আর ঋণ তো সেই পাহাড় পরিমাণ বাড়তেই আছে। এখন আপু যেহেতু আমাকে সাক্ষী রেখে বিক্রি করছে, আমি ওর ভাই, আমাকে খুব ভরসা করে, ওর যে এনিহাও ওকে এটা আমাকে ফেরত দিতে হবে। আর বরাবর যদি ঋণের টাকা না পেড করতে পারে, এখন আর কেউ কিছু জানে না, মেজো ভাইয়া দিছে 1 লাখ টাকা বা সামথিং, ওইটা ওই পর্যন্ত ও আর কোনো টাকা পয়সা দেয়নি। ওর উপরে হচ্ছে 5 লাখ টাকা আর এর হচ্ছে গয়না, এই দুইটা পেন আমাকে হচ্ছে আমার ঘুম মানে নেওয়া খাওয়া সব হারাম করে দিল। এখন অন্যদিকে আমি এখানে ভর্তি হয়ে দেখলাম যে লাইফ অনেক কঠিন, ঢাকা শহরে এসে আমি কাজ খুঁজলাম, প্রথমে অনেক কাজ খুঁজলাম, ওদিক থেকে কাকা হচ্ছে আমাকে প্রতিদিনই পেন দিচ্ছে যে তুমি মানে তার বিহেভিয়ার বুঝতে পারছিলাম আমি এখানে থাকতেছি এটা সে পছন্দ করতেছে,
তুমি জায়গাটা ছেড়ে দাও,
তুমি জায়গাটা ছেড়ে দাও। হ্যাঁ, এখন আমি একদিন খাচ্ছিলাম ডাইনিং এ, কাকা একদম আমাকে বললো যে কিরে তুই যাচ্ছিস না কেন, যাবি না এখান থেকে নাকি, মানে সে আমাকে অনেক আজে বাজে কথা বলে। এখন আমি তার সে যদি এরকম কথা বলে ওখানে থাকা কোনো
মানে কাকা কি আপন কাকা,
আপন কাকা, এবং আমার এই কাকারে আমার বাবা মানুষ করছে, সে অন্য হিস্ট্রি, আমার বাবার কারণে সে আজকে এই অবস্থানে, নাহলে তার এখানে থাকার কথা না।
ওকে হ্যাঁ বলুন।
তারপরে আমি আমার কাকার বাসা থেকে বের হয়ে সাবলেট একটা রুম নিলাম, নিয়ে আরেকজনকে উঠে আমরা দুজন একসঙ্গে থাকা শুরু করলাম। কিন্তু ওইদিকে হচ্ছে বাড়ি থেকে কেউ টাকা পাঠাচ্ছে না, এদিকে হচ্ছে এক সেমিস্টার দিছি, এরপরে হচ্ছে আমি আরঙে একটা সিভি দিলাম, আরঙে সিভি দেওয়ার পর আরঙে আমার জব হলো। সেলসম্যান হিসেবে। তো 4,500 টাকা ছিল, কিন্তু দেখা গেছে 4,500 টাকা তো আমার মানে থাকা খাওয়াই হচ্ছে না। আমার ইন ফার্স্ট সেমিস্টার হচ্ছে 13,000 টাকা তখন ইয়ে ছিল সেমিস্টার ফি, তারপরে বাড়ি ওই পেইন বরাবর প্রতিদিনে ফোন দেয় আজকে আপনাদের আসছে এই টাকা চাইতেছে আপু প্রবলেম। ওর এই মানে যে অর্নামেন্ট মানে গয়না যে বিক্রি করলো এটা যদি ফ্লাস্ট হয় তাহলে কি হবে, মানে এটাই হচ্ছে আমাকে সবচেয়ে মানে পানাদার আমাকে নিয়ে বাদক বা মার দেখ ওইটা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু ওর
এটা তো সংসারই ভেঙে যেতে
পারে, ও তো সংসার ভেঙে আর আমার মানে ও হচ্ছে মানে কি বলবো ওর সংসার ভেঙে গেল তার মানে কিরকম হবে, এটাই হচ্ছে আমাকে একদম ইয়ে করছিল। তো 2011 শেষ 12 হচ্ছে আমি ইয়েতে গেলাম অন্য একটা ব্যাসে গেলাম, ওখানে আমি যার সাথে থাকতাম রুমমেট উনি হচ্ছেন হাবিব ভাইয়া। তো উনি হচ্ছে জাপান জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানিতে কাজ করতেন, ওখানে হচ্ছে ঢাকা শহরে যে বড় বড় কর্পোরেট লেভেলের লোকদেরকে মানে ভিজিটিং কার্ড ছিল, উনি একদিন আমাকে এনে দিলা, উনি জানতো আমার ব্যাপারগুলো কিছু যে আমার কিছু একটা করা দরকার, তো উনি বললো যে তুমি এই নাম্বার গুলাতে ট্রাই করে দেখো। ওনাদেরকে সবাইকে মেসেজ করলাম, ফোন দিলাম না, ফোন বললাম যে মানে আমার সিচুয়েশন দেখা করে একটা মেসেজ দেখলাম যে আমার একটা জব দরকার, তিনজন আমাকে রেসপন্স করলো, সিভি দিলাম, কিছু হয়নি। এর মধ্যে হচ্ছে যেটা ওই আমি যখন কাজ করতাম আমার জন্য হচ্ছে প্রস্তাব আসতো যে ছেলে তো বড় হয়েছে চাকরি, অনেকে মনে করছে যে হয়তো তো চাকরি করতেছে আর পড়াশোনা মনে হয় হবে না। তো এর মধ্যে একটা প্রস্তাব আসছে এরকম যে ওই ছেলেটা মানে যারা প্রস্তাব দিল যে মেয়ের জন্য ওই মেয়ের ভাই একসময় আমাদের গরু রাখতো এবং সে ওর মা একটা সময় এলাকায় বিক্রি করতো, কিন্তু এখন ওর আমাদের এলাকায় মানে ধনীর মতো মানে বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী। এই প্রস্তাবটা যখন আসছে বাড়িতে বলছে যে শুধু ছেলেটা যদি আমাদেরকে দেয় যত লাখ কত লাখ টাকা চায় দেবো। এখন এটা শুনে সবাই খুব খেপে গেছে, ওর এত ওর স্পর্ধা যে ও মানে প্রস্তাব পাঠায়। এরপরে আরো কিছু প্রস্তাব আসছিল তো ওইগুলো আর কেউ কানু তুলে নাই মাথা হয় নাইনি। এরপরে যখন 2012 এসে চার মানে হাত পা বেঁধে যাচ্ছিল, পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছে আর আপুর গয়না ফেরত দিতে হবে আর বাড়িতে ঋণের টাকা দিতে হবে, এই দুইটা বিষয় নিয়ে এখন হচ্ছে কোনো আমি 5,00,000 টাকা কোথায় পাবো এখন, আমার তো 5-7 লাখ টাকা দরকার। তো এক পর্যায়ে আমি হচ্ছে ডিসিশন নিলাম যে আমাকেও মনে হয় যে আমার ভাইয়ের পথেই হাঁটতে হবে, নিজে নিজে আমি ডিসিশন নিলাম যে ভাইয়া যে এই একটু বলে রাখি যে যৌতুক বিষয়টাকে আমি অনেক ঘৃণা করি এবং ভাইয়া যখন যৌতুক নিয়ে বিয়ে করে তখন আমি পণ করছিলাম যে আমার যদি লাইফে টাকা হয় তাহলে আমি যৌতুক বিরোধী সংগঠন করবো, এবং সেখান থেকে যেসব ছেলেরা যৌতুকে মানে এই যে সবাই কিন্তু ইচ্ছা করে যৌতুক নেয় না, ক্রাইসিসে মানে সিচুয়েশনের পরে যৌতুক নিতে বাধ্য হয় তাদেরকে হেল্প করবো, কিন্তু আমি কখনো ভাবি না যে ওই আমার ভাইয়ের মতো আমাকেও মানে এই মানে এই সিচুয়েশনের মুখোমুখি আমিও হব। তো পরে এখন আমার হচ্ছে ঠিক আছে আমি আপাকে বললাম আপা ঠিক আছে দেখো মেয়ে দেখো যারা হচ্ছে টাকা দিতে পারবে, মেয়ে অনেক মেয়ে দেখলো। তো এখন আমার কাকার কাকাতো ভাই চাচাতো ভাই আর কি ওনার বিয়ে পড়েছে এক ঘটক কমার্শিয়াল ঘটক, ওনাকে আমি চিনতাম। একদিন ওনাকে আমি ফোন দিলাম যে ভাই আমার কি অবস্থা এখন আমি কি করব, আমাকে একটা মানে এমন একটা জায়গায় আমাকে ইয়ে করে দেন যাতে আমার মানে এই সমস্যাগুলোর সমাধান
করে দেন,
মানে মেয়ে দেখেন উনি তো ঘটক।
আচ্ছা মানে আলটিমেটলি আপনি নিজে থেকেই চাচ্ছেন যে যৌতুক নিয়ে আপনি বিয়ে?
হ্যাঁ, কারণ আমার হাতে তো আর কোনো অপশন নেই।
ওকে,
এখন ওনাকে যখন আমি বললাম যে আপনি তো উনি বললো আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে উনি আমাকে ভোলা যেতে বললো, আমি বাড়ি ছিলাম, বাড়ি থেকে আমি ভোলা আসলাম। তো ওনাকে সব খুলে বললাম, ওনার বললাম যে ভাই আপনাকে আমি বিশ্বাস করতেছি, আমার সব উইক পয়েন্টস আপনাকে বলছি, আমি একদম সত্য বললাম মিথ্যা কিছু বলিনি, এই পর্যায়ে আছি এখন আমাকে এমন একটা জায়গায় আমার জন্য একটা মেয়ে দেখেন তারা আমাকে কিছুটা হেল্প করবে, আমি যখন আমি আপনাকে আমি কথা দিচ্ছি আমি তাদের নিয়ে বাড়িতে নেওয়ার আগে তাদের টাকা আমি ফিট করবো, মেয়ে টাকা না দিয়ে আমি নিব না, আমাকে যে এটা বলতে পারেন যে ধার হিসেবে আমি নিচ্ছি, হেল্প হিসেবে নিচ্ছি, বাট যৌতুক না, যৌতুক নিলে অনেক নেওয়া যায় কিন্তু তাদের থেকে তাদের নিয়ে আমি বিয়ে করবো না, আপনি এমন একটা জায়গায় আমাকে মানে যাতে আমার বিয়ে সম্বন্ধটা হয়।
Somehow you talk like this. Okay, no problem.
তারপর উনি বললো ঠিক আছে তুমি বাড়ি যাও, ওনার সাথে যখন আমার কথা হলো তুমি বাড়ি যাও, উনি আমাকে একটা মেয়ের সন্ধান দিলেন যে মেয়েটা তিন মেয়ে ওরা হচ্ছে মেয়েটা ডিগ্রি পড়ে আর বাবার হচ্ছে মাসে গেটের আছে অনেক বড় প্রায় 1 কোটি টাকা ইনভেস্ট করা ওখানে, তো সমস্যা হবে না। তো উনি কোন একজনকে ফোন দিলেন, উনি হচ্ছে যে মেয়ের ব্যাপারে কথা হচ্ছে ওই মেয়ের বাবার চাচাতো ভাই, উনি এসে আমাকে দেখে গেলেন হোটেলে বসে। দেখে যাওয়ার পরে আমি বাড়ি গেলাম, ঘটক আমাকে বললো যে ওরা তো দেখে ওরা আমার সম্পর্কে অনেক ইনফরমেশন নিল মনপুরা থেকে ফোন দিয়ে, আমি কিন্তু আর মেয়ের সম্পর্কে কোনো ইনফরমেশন দিইনি, আমি শুধু ঘটককে বিশ্বাস করলাম, যে ঘটক যেটা বলতেছে সেটাই আর কি আমি ফলো করতেছি। তো ঘটক ঘটক ওই উনি দেখার পর
ঘটক আপনাকে কি বললো?
হ্যাঁ, ঘটক আমাকে বললো যে মেয়ের বাবার 1 কোটি টাকা ইনভেস্ট আছে, ঘের আছে,
এবং
সে বলছে তার যদি ছেলে পছন্দ হয় তাহলে এই ছেলের পিছনে 10-20 লাখ টাকা লাগে, আমি সে খরচ করবে। সবকিছু মিলে, ভাই নাই বড় মেয়ে সবকিছু মিলে আমার ঘটক যেরকম বললো আমার পছন্দ হইলো, যে ঠিক আছে এরকম হলে আমার কোনো প্রবলেম নেই। তো ঘটক আমি বাড়ি যাওয়ার পর আমাকে ফোন দিয়ে বললো যে আগামী সপ্তাহে তোমার বিয়ে, তুমি রেডি হয়ে আসো। আমি আমার ফ্যামিলিকে জানালাম, আমরা কেউ যে মেয়ে দেখি নাই, শুধুমাত্র ঘটকের কথার উপরে মানে ডিপেন্ড করে আমরা হচ্ছে যেহেতু 50,000 টাকার মতো বাজার করে আমরা বৃহস্পতিবারে গেলাম। এর মধ্যে হয়েছে আমার ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমার বড় ভাই হচ্ছে মেজ ভাইকে জানাইছে যে ও তো এটা করতে যাচ্ছে, কিন্তু গয়নার ব্যাপারটা তখন মেজ ভাই জানতো না, সবাইকে বলছে যে আমার পড়াশোনা চলতেছে না, ওরা আমাকে পড়াশোনা হেল্প করবে। কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার পড়াশোনা তো হবেই, আমার বোনের গয়নাটা যাতে আমি ফেরত দিতে পারি কেউ যাতে না জানার আগে। তো বড় ভাই মেজ ভাইকে বললো ও তো এটা করতে যাচ্ছে, এখন তুমি যদি ওকে মাসে 5,000 টাকা করে দাও তাহলে ওই ডিসিশন থেকে সরে আসবে, ও পড়াশোনা করবে। 5,000 না, তুমি 3,500-4,000 টাকা পর্যন্ত বলছে, মেজ ভাই বলছে আমি দিতে পারবো না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো আমি বললাম ঠিক আছে, এবং সে আমাকে থ্রেট দিল যে আমি যদি ভোলাতে বিয়ে করতে যাই তাহলে সে আমার হাত পা ভেঙে দিবে। আমি বলছি ঠিক আছে আমি বিয়ে করতে যা, আমার আমার সাথে তো তার সাথে কথা হয় না, আমার হাত পা ভেঙে দিতে বলেন সমস্যা নেই। ওর বাসাও কিন্তু ভোলাতো, অলরেডি তখন বাড়ি করছে ওখানে 5 তলা ফাউন্ডেশন করে। আমরা কেউ যে আমরা ওর বাসায় যাইনি, আমরা ওখানে যা হোটেলে উঠলাম, হোটেলে ওঠার পরে অলরেডি আমার বিয়ের তোরজো শুরু হলো। ঢাকা থেকে হচ্ছে কেনাকাটা করে নিয়ে আসলাম, ঘটক যেরকম বলছে ওরকম স্ট্যান্ডার্ড, প্রায় 50,000 টাকা নেই। তারপরে ওই আবারও ঋণ করে হচ্ছে আরো 50,000 টাকা ঋণ করে 50,000 টাকা আমার হচ্ছে ছোট ভাবির কিছু গয়না টয়না ছিল ওগুলা দিয়ে আমরা মোটামুটি ভালোভাবে বিয়ে করতে গেলাম। আমি বাড়ি থেকে আমার বড় আপা আসলো, আব্বা ছিল, আব্বাকে বললাম, আব্বা বললো ঠিক আছে তোমার যদি ভালো হয় আমার কোনো ইয়ে না, আমি যাবো তোমার বিয়েতে। আসছে এখন যেদিন বিয়ে হবে শুক্রবার, মেয়ের বাড়ি থেকে হচ্ছে লোকজন আসছে, ওরা আমাকে দেখলো, আর আমার পক্ষে থেকে কথা বলার কেউ না, ছোট ভাই আসছে, ও একটু ইয়ে না, বড় দুলা ভাই আসছে, মানে আমার পক্ষে কেউ নেই, ঘটকই হচ্ছে আমার গার্ডিয়ান, আমার গার্ডিয়ান আছে, বাট ওনারা মেয়ের পক্ষের সাথে কোনো ব্যাপারে কোনো কথা বলেনি। ওনারা বললো যে 4-5 লাখ টাকা কাবিন দিতে হবে, ঘটক আমাকে বললো যে কাবিন 5 লাখ টাকা করতে হবে। তা আমি বলছি ঠিক আছে 5 লাখ টাকা ওনারা যদি আমাকে, ওনারা তো আমাকে দিবে, আমি বলছি যে আমার 10 লাখ টাকা দরকার না, আমার এবারে যে আমি ঘটকের সাথে এটা কথা ছিল যে আমাকে হচ্ছে বিয়ের পরে 1-1.5 লাখ টাকা দিতে হবে, আর মাসের পরে আমাকে 10,000 টাকা করে 1-1.5 বছর দিতে হবে। এই টাকাটা হলে মানে তাহলে হচ্ছে 1.5 লাখ-2 লাখ, আর আমার কিছু লাগবে না, এই 3 লাখ টাকা আমি বউ যখন নিবো তার আগে আমি মেয়ের বাবাকে দিয়ে দেবো। কিন্তু ঘটক আমাকে অনেক বড় বড় আর কি গোয়াল মাছ দেখালো। আমি তার উপর ডিপেন্ড করে 5 লাখ টাকা কাবিনে শুক্রবার 2012 সালের সেপ্টেম্বরের 7 তারিখে আমার অলরেডি বিয়ে হয়ে গেল। তো বিয়ে এখানে হচ্ছে কি না, আমার যখন বিয়ে হচ্ছে একটু বলে রাখি যে মেয়ে মানুষ বিয়ে বা ঘর সংসার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই।
আপনি আগে কারোর সাথে প্রেম করেছেন
না? এর আগে আমার একটা মেয়ের সাথে একটা রিলেশন ছিল ফোনে কিছুদিন, ওইটাকে মানে এক্স্যাক্ট আমরা মানে রিলেশন বলতে যেটা বলে ওইটা না।
তার মানে যে মেয়েটাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন সেই অর্থে এটা এই মেয়েটাই আপনার জীবনে প্রথম মেয়ে?
এই মেয়েটাই আমার।
আর মেয়েটাকে কি বিয়ের আসরে আপনি দেখলেন নাকি তার আগে দেখেছেন?
না, আমি তাকে আগে দেখিনি, তার সাথে আমাকে আমার কথা হয়নি।
বিয়ের আসরে আপনি তাকে দেখলেন?
বিয়ের আসরে না, বিয়ে তো হয়েছে সদরে, আর ওদের বাড়ি হচ্ছে গ্রামে, পরে দেখেছি আমি যাচ্ছি সেদিকে।
জি,
ওর সাথে টোটাল না, বিয়ের
সদরে বিয়ে হলো গ্রামের বাড়ি, কিন্তু বুঝলাম বিয়ে তাহলে কিভাবে হলো?
মসজিদে,
মসজিদে। আচ্ছা,
সদরে আমরা হচ্ছে আমাদের বাড়িতে মনপুরা, আমার ফ্যামিলি সবজন সব লোকজন আমরা যারা বিয়েতে আসছে সবাই হচ্ছে আমরা ওখানে একটা হোটেল আছে, হোটেলে বড় রুম গুলো আছে না, ডাবল রুম গুলো হচ্ছে আমরা নিলাম, আমরা এই হোটেলে থেকেই হচ্ছে এখানে সদরে হচ্ছে কাজী অফিস মসজিদে প্লাস কাজী অফিস ওখানে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে
মেয়েটা বিয়ের আসরে উপস্থিত
না, ও ছিল না, ওর গার্ডিয়ানরা তো গ্রামে, তো বিয়ে হলে মেয়ে বিয়ে আসরে আসে না, মেয়ের বাবাই হচ্ছে যে করে।
তাহলে কি ধরনের বিয়ে হলো? রেজিস্ট্রি হলো,
রেজিস্ট্রি হলো,
আলটিমেটলি ইটস রেজিস্ট্রি নট বিয়ে।
বিয়ে তো মেয়ের বাবা তো এজিন্দাই তো বলে তাকে,
মেয়ে তো কবুল বলতে হবে,
মেয়ের বাবা যদি বলে তাহলে নাকি হয় এরকম। মেয়ের তো গ্রামে তো বিয়ে হলে কোনো মেয়ে কবুল বলে না, মেয়ের বাবা যদি বলে যে আমি আমার মেয়েকে সুপুর্দ করলাম তাহলে বিয়ে হয়ে গেছে।
আমি তো আমার জানা ছিল না এরকম, আমি ঠিক জানি না।
আপনি যেটা বলছেন সেটা আমরা শহরে দেখি, কিন্তু গ্রামে বিয়ে হয় অন্যভাবে। গ্রামে হচ্ছে মেয়ের বাবা আসে, মেয়ের বাবা বা মেয়ের হচ্ছে যে
তার আগে তো মেয়ের বাবার অবশ্যই মেয়ের অনুমতি নিতে,
মেয়ের অনুমতি নিয়ে আসতে হয়। হ্যাঁ, অনুমতি নিয়ে আসছে, মেয়ে তো রাজি বিয়েতে।
আচ্ছা,
আচ্ছা এখন
তখনও আপনি তাহলে দেখেননি?
আমি দেখিনি, কিন্তু
আপনি এদিক থেকে কবুল বলে দিচ্ছেন, মেয়ের বাপ বলে দিচ্ছেন ইয়েস কিভাবে দেখবেন আপনি নাসেরকে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে সে এবং জার্নালিজম ডিপার্টমেন্টে এত ভালো একটা সাবজেক্ট, তার বাবার প্রতিপত্তি সবকিছু ছিল এবং এত বড় একটা ফ্যামিলি, সামহাও তার ভাই গুলো যখন বিপদে ছিল কেউ কেউ তো সাকসেস করেই গেছে, কিন্তু ওর লাইফের যে স্ট্রাগল সেটা কি আসলে শেষ পর্যন্ত স্বপ্নের মুখ দেখেছে, সাফল্যের মুখ দেখেছে? নতুন একটা মিস্ট্রির দিকে আমরা এগোচ্ছি, একটা মানুষকে তার জীবনে নিয়ে আসা এবং সেখানেও অর্থের মুক্তির জন্য অন্যায় ভাবে হোক, যেভাবেই হোক না কেন, কিছু অর্থ নিয়ে নিজের জীবনে সাফল্যের দিকে চলে যাওয়া বা নিজের জীবনে যে অবস্থাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে সামনের দিকে চলে যাওয়া এবং এই প্রজন্মের ছেলে হয়ে একটা মেয়েকে না দেখে বিয়ে করে ফেলা, দ্যাটস রিয়েলি মিজারি। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা যদি ওকে দেখতে চান, কিছু বলতে চান, ওর সাথে কমিউনিকেট করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি Hello8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Presents Hello 8920. Close up. The closer, the better.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা, আপনারা এখনো শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স Hello 8920, আর জি কিবরিয়ার সাথে, এবং আজকে নাসিরের জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে। যারা জীবনের গল্প বলতে চান আমাদের এখানে, প্লিজ ফোন করবেন। এবং অনেকে আছেন বারবার ফোন করে অনেক হতাশ হয়েছেন, এরকমও আছে হাজারটা কল পাওয়ার পরে গিয়ে আমরা তার সঙ্গে নক করেছি। সুতরাং আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে অনেক সময় আপনাদের একটা কলেই অনেকের ভাগ্য খুলে যায়, আবার অনেকে দেখা যায় যে হাজারটা কলেও অনেক ভাবেই পৌঁছানো সম্ভব হয় না। সুতরাং যারা চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছেন তাদেরকে আমরা বলবো যে প্লিজ কল আস। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আর একবার বলছি 9115668। এছাড়া ফোন নাম্বার রয়েছে আরো একটি 09613892892। ওকে না স্যার, বিয়ের কথাই আমরা ছিলাম, তারপর?
জি, তো বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার চাচা শ্বশুর উনি এসে আমাকে একটা চেইন পরালেন। তো এরপরে হচ্ছে যিনি ঘটক ছিলেন উনি আমাকে আমার শ্বশুরের সাথে মানে মিট করানোর জন্য নিয়ে গেলেন। তো আমার লাইফে আমি যত শখ খেয়েছি মনে হয় ওখানে যে সবচেয়ে বড় শখটা খেয়েছি আমার শ্বশুরকে দেখে। কারণ আমার কাছে একটা আইডিয়া ছিল, ঘটক আমাকে বলেছিল যে মেয়েটা দেখতে তার বাবার মতো। যখন আমি আমার শ্বশুরকে দেখলাম তখন আমার বুঝতে আর বাকি রইল না যে আমার ভাগ্যে কি ঘটেছে। এরপরে আমি কোনোভাবে নিজেকে সামলালাম, সামলিয়ে হচ্ছে আমরা সবাই হোটেলে চলে আসলাম। আবার ঘটকের সাথে এটা কথা ছিল যে যতদিন না আমার পড়াশোনা শেষ হবে ততদিন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না। ওরা আমার যেটা ওদের সাথে কথা ছিল এগুলো ফুল করবে, আমার পড়াশোনা শেষ হবে, আনুষ্ঠানিকভাবে আমরা বউ উঠিয়ে নিব তখন, এখন আমি শ্বশুর বাড়ি যাবো না, এরকম ডিল ছিল। তো ওই কথা মতেই হচ্ছে যারা আমার সাথে আসছে ওনারা চলে গেল আমার শ্বশুর বাড়িতে, আমি হোটেলে থেকে গেলাম। হোটেলে যে আমার মনে হয়েছিল যে আমি কিছু একটা হারিয়ে আসছি, আমার এত কান্না পাচ্ছিল এবং আমি খুব কাঁদলাম, এত কাঁদলাম মনে হয় আমার মা মারা যাওয়ার পর আমি এত কাঁদি নেই। কিন্তু কান্নাকাটি করার পরে রাতে আমার ওয়াইফ আমার শ্বশুর বাড়ির দিকে ফোন দিল, কথা বললাম ওর সাথে, ওকে বুঝতে দিলাম না কিছু। তো ওরা যারা ওখানে গেছে পরে আমি যেটা শুনলাম আর কি ওদের কাছে, আমারটা পরে বলি, তো ওরাও যে মানে শখ খেলো, মানে যারা প্রত্যেকেই প্রথমত যা শুনলো তার তো মানে কানা করে মিল নেই। ইভেন দ্যাট ওইটা নিয়ে পর আর কেউ আশ্বাস করে না যে মেয়ে বিয়ে হয়েছে বউ তো আমাদের, এই বাড়ি দিয়ে আমরা কি করবো বা ওদেরকে দিয়ে কি করবো। কিন্তু সবচেয়ে বড় শখটা খেয়েছে আর কি বউ দেখার পরে। অলরেডি আমার বোন বাগ্নি যারা ছিল ওরা কান্নাকাটি শুরু করছে যে বউ তাদের একেবারেই পছন্দ হয়নি, আর আমাকে কিছু জানায়নি, আমাকে ফোন দিচ্ছিল বারবার, আমি ওদেরকে ফোন দিচ্ছিলাম, আমার ভাগ্নিকে বলছিলাম, আমার ভাগ্নি ছিল ওখানে বড় বোনের মেয়ে, যে কি অবস্থা দেখতে কিরকম। ওরা আমাকে বলছে মামা তুমি আসো, আসলে দেখবা। আমার তো আমি বলছি না আমি তো যাবো না, আমার তো যাওয়ার কথা না। সকালবেলা ঘটক আসছে, ঘটক এসে আমাকে বলতেছে যে তোমাকে তো আমার কিন্তু রাজ নামে চিনে সবাই, তো বলছে রাজ তোমাকে তো যেতে হবে শ্বশুর বাড়িতে। আমি বলছি কেন, আপনার সাথে তো আমার ওখানে যাওয়ার কথা নেই, আপনার সাথে যা ডিল ছিল আপনি ওটা ফুল করবেন, আমার পড়াশোনা শেষ হবে আমি তখন যাব। তখন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করলো যে দেখো আমার শাশুড়ি দুইটা ছেলে ছিল, ওরা মারা গেছে, তো তুমি বড় জামাই। এখন তুমি যদি ওনাকে ওনার সাথে দেখা না করে যাও তাহলে ওনার একটা কষ্ট থেকে যাবে। বাড়িতে তোমার শাশুড়িরা অনেক আছেন, সবাই তোমাকে দেখার জন্য ওয়েট করছে, তোমাকে যেতে হবে। তো এখন আমি চিন্তা করলাম যে আসলে তো ঠিক, যেহেতু আমি তাদের মেয়ে বিয়ে করে ফেলছি, এখন আমি তাদের জামাই, এবং আমি যেহেতু এখানে আসছি, আমি যদি ঢাকা চলে যাই আবার কবে আসব, তো ঠিক আছে যাওয়া যায়। এখন আমি যে শ্বশুর বাড়ি যাবো আমার কোনো প্রিপারেশন নেই, আর ওরা যে আমি বলছি যে আমি বিয়ে তো মানুষের লাইফে একবারই হয়, আমি সেটা ভালোভাবেই করতে চাই। যদি এখন আমি এভাবে করছি তো আনুষ্ঠানিকভাবে আপনি ফুল করেন, আমি আনুষ্ঠানিকভাবে সবকিছু করবো। তারপর ঘটক আমাকে শেরওয়ানি পাঞ্জাবি পাওয়ার জন্য অনেক জোরাজুরি করলো, আমি বলছি না আমি এসব করবো না। তার সাথে কথা হচ্ছে আমি এখন যাবো, এক ঘন্টার মধ্যে আপনি আমাকে বিদায় করবেন, আমি কিন্তু থাকবো না বাড়িতে। আপনাকে বারবার বলতেছি আপনি ওখানে যে কোনো উল্টাপাল্টা করবেন না। জানে না না তোমাকে রাখবো না। ঘটক যা করছে, ঘটক আমি মিষ্টি কেনার জন্য 5,000 টাকা দিয়েছিলাম, সে মনে 1,000 টাকার মিষ্টি কিনেছে আর বাকি টাকা মেরে দিয়েছে।
ওকে,
এরপরে সে আমাকে কনভিন্স করে কোনোভাবে হচ্ছে, পর আমি রাজি হলাম, গাড়ি নিয়ে আসলো, আমি একটা শার্ট প্যান্ট পরে একটা কিডস পরে গেলাম শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে মানে দেখছি ভিতরে ঢুকতেছে, আমি বলছি কি ব্যাপার, আপনি এত ভিতরে যাচ্ছেন কেন, আপনি আমাকে কি বলছেন, কোন চর নিয়ে যাচ্ছেন আমাকে এত দূরে কেন। পরে যখন গেলাম বাড়ির দরজায়, নামলাম গাড়ি থেকে, মানে দেখে মানে আমি আমি কল্পনা করতে পারতেছিলাম না যে আমি ঘটক আমাকে কি বলছে, আমি কি দেখতেছি। মানে কারো যদি 1 কোটি টাকার ব্যবসা থাকে তাহলে নিশ্চয়ই তার বাড়ি ঘরের চেহারা বা সবকিছু একটু অন্যরকম থাকবে, আমি কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। তো আমি যতটা বিস্মিত হয়েছি মানুষ আমাকে দেখে তার থেকে বেশি বিস্মিত হয়েছে। এলাকার মানুষ যারা ছিল ওরা চিন্তা করতেছিল যে কেন, ওরা তো আমার বাসকে চিনত যেহেতু এলাকার মেয়ে। তো আমার তখন 21 বছর বয়স মাত্র, এবং আমার লোকটুক একটু ভালো ছিল যে কি ছেলের সাথে কি হয়ে গেল এরকম আমি তখনও দেখিনি। পরে আমি বাড়ি গেলাম, আমি ভিতরে গেলাম, আমার শাশুড়িরা আসলো, নাস্তা খেতে দিল, আমি দেখি ভাবছি না, আমার বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, মানে মনে হচ্ছে যে মানে বুকে ব্যথা করতেছে এরকম। পরে আমি নাস্তা টাস্তা খাইনি কিছু, আমি বাহিরে এসে চেয়ার পাতা ছিল ওখানে বসছি, একদল মেয়ে আসছে, এসে বলতেছে যে দুনা ভাই চলেন আমাদের সাথে। আমি কোথায় কোথায় যাবেন না, আপনার বউ দেখবেন না, ঠিক আছে চলো। গেলাম রুমের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে খাটের উপর একজন বসে আছে, আমার কিনে দেওয়া শাড়ি সেটা পরা। তো আমি তাকে দেখে মনে হচ্ছিল যে আমার বিশেষ একটা আড়ম্বম পড়ছে। আমি সবসময় ছিল যে আমার ওয়াইফ হবে আমার মনের মতো, মনের মতো না হোক 50% তো মিল থাকবে। আমি সেখানে 10% তো মিল খুঁজে পাচ্ছিলাম না,
মিল খুঁজে পাচ্ছিলেন না মানে তাকে, আপনি কি চেহারার কথা বলছিলেন?
হ্যাঁ, মানে আমার যেরকম কল্পনা ছিল যে আমার স্বপ্নের মানুষটা বা আমার প্রিয়া কেমন হবে, আমার ওয়াইফ কেমন হবে, তো ওকে আমি যখন দেখলাম।
এই 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 চিন্তা ভাবনা গুলো কেন করছেন, যেখানে আপনার বিয়ে করছেন শুধুমাত্র আপনার এই টাকা নিয়ে, যেকোনো ভাবে হোক আপনার আর্থিক অবস্থা থেকে বের হয়ে আসার জন্য, দৈন্যদশা থেকে, ঘটক কি এমন কোন আশ্বাস আপনাকে দিয়েছিল যেটা
তারপর ওকে দেখে এখন তো এমনি তো আমি দেখি ওখানে যা দেখি যে আমার আমার বোন ভাগ্নি ওদের ছোট থেকে বানি করতেছে, ওরা আমাকে দেখে কাঁদতেছে যে মামার লাইফে কি একটা ডিজাস্টার হয়ে গেল। পরে আমাকে বসালো ওর পাশে, এমনিতেই তো বিয়ে বা এগুলার সাথে আমি পরিচিত না, বা বিয়ে করছি কি কি জন্য ওইটাও মানে বুঝতে পারতেছিলাম যে ঘটক আমাকে অনেক মিথ্যে বলছে, এটা নিয়ে আমার টেনশন হচ্ছিল যে এখানে যা হয়েছে আর গুলা ঠিক থাকলেও হবে, সেগুলা ঠিক থাকবে কিনা, ইভেন দ্যাট ওকেও আমার পছন্দ হয়নি, সবকিছু মিলিয়ে আমার মানসিক অবস্থা এত খারাপ পর্যায়ে চলে গেল যে ওখানে বিয়ে বউ এগুলার দিকে আমার আমার মানে আমার মনে হচ্ছিল যে এখান থেকে আমি কখন যাবো। বাট ওরা যেটা করলো, চিট করলো আমার সাথে, কথা ছিল যে আমি চলে যাব, ওরা করলে কি ডেকোরেটর থাকলো ওদের বাড়িতে, মানে জামাই আসলে যা যা করার দরকার ওরা সব করলো আমার জন্য। বাট আমার পকেটে কোনো টাকা নাই তখন, যে এখন আমার যে গ্রাম যে অনুষ্ঠান গুলা হয় যে হাত ধোয়ালে শালে দিকে টাকা দিতে হবে, তারপরে বইয়ের মুখ দিকে টাকা দিতে হবে, আমি তো আমি যদি আসতাম আমি 50,000 টাকা খরচ করছি, আরো 10,000 টাকা আমি নিতে পারতাম এনিহাও। বাট এগুলার কোনো প্ল্যান ছিল না, বাট ঘটক ওদের সাথে প্ল্যান করে ইচ্ছাকৃত ভাবে আমাকে এই বিপদে মানে একটা বাজে মুহূর্তের মধ্যে ফেললো। এখন বলছে না তুমি তো দুপুরে খেয়ে যাবো, না আমি খেয়ে যাবো না, আমি এখন চলে যাবো। যখন আমার চলে যাওয়ার কথা হয়েছে আশপাশের লোকজন এমনি সব মানে তাক লাগাইছে যে ছেলে দেখতে এরকম আর মেয়ে দেখতে এরকম, আবার সবাই বলতেছে যে টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছে, মানে গরু বলতে জামাই আর কি। তারপর এক একজন আবার বলতেছে যে থাকবে না এই ছেলে, তো এই মেয়ে রাখবে না, মানে গ্রাম তো মানে নানা রকম কথাবার্তা অলরেডি গ্রামময় হয়ে গেছে অনেক। এখন ঘটককে আমি ডেকে নিয়ে গেলাম যে কি ব্যাপার, আপনি কি বললেন আর কি হইলো। আমি খুব রেগে গেলাম ঘটকের সাথে, আমার রেগে যাওয়া দেখে ওর ওর মা কান্নাকাটি শুরু করলো আমার শাশুড়ি। পরে দুপুর বেলা আমাকে নিয়ে গেল, মানে খাবার টেবিলে হচ্ছে একসঙ্গে বসালো আমাদেরকে। ওরা অনেক ট্রাই করলো, ছবি টবি তুললো, আমার তো ওইদিকে ইয়ে নেই, ওর সাথে আমার তখনও কোনো কথাবার্তা হয় নাই। খাবার টেবিলে দেখতেছি যে আমার দিকে তাকিয়ে আছে, আমি আরেক দিকে তাকিয়ে আছি, আমি তো খাইনি কিছু। ওরা আরো প্ল্যান করছে রাতে বিকালে গায়ে হলুদ হবে, রাতে বাসর হবে। আমি বলছি অসম্ভব, এটা আমি কিছুতেই হতে দিব না। আপনার ঘটককে বলছি আপনার সাথে আমার এরকম কোনো কথাই ছিল না, আপনি কি বলতেছেন এগুলা। এখন ওর যারা গার্ডিয়ান ছিল, ওর ফুফি আমাকে একজন ডেকে নিয়ে গেল, উনি বুঝাইলো অনেক যে তুমি থাকো, না থাকলে তো লোকজন বাজে কথা বলবে।
ওকে,
ওর দুলা ভাই মানে দশজন এসে আমাকে দশ রকম বুঝাইলো। আমি বলছি আমি আপনাদের কারো কোনো কথা রাখবো না, আমি এখন থাকবো না, গায়ে হলুদ কিচ্ছু হবে না, কারণ আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি না, গায়ে হলুদে বসার মতো আমার কোনো মানসিক অবস্থা নেই, তখন থাকবো না। এখন আমার একে তো মেয়ে পছন্দ হয় না, আবার মনে হচ্ছিল যে ঘটক যা বলছে ওগুলোও না, এখন আমাকে হচ্ছে অন্য একটা ডিসিশন নিতে হবে। এখন এই সিচুয়েশন আমাকে কি করতে হবে, আবার হচ্ছে আমার হাতে কোনো টাকা নেই, আমার সাথে যারা আসছে বিয়েতে কারো হাতে কোনো টাকা নেই, এদেরকে যে আমি বাড়ি পাঠাবো ওইটাকেও আমার কাছে নেই। তো ওরা কি করলো, আমাকে একটা চেন দিল, ওটা আমার কাছে ছিল, ওটা আমি বোনের কাছে দিলাম। আর আসার পর আমার খালা শাশুড়ি আমাকে একটা আংটি দিল, আংটি পরালো বাড়িতে, ওটাও ছিল আমার কাছে। পরে দুপুরবেলা খেতে গেলাম, ওখানে এসে আমার শালীরা আমার হাত ধোয়ার জন্য ধরলো যে টাকা দিতে হবে, এখন আমার পকেটে তো টাকা নেই, আমি কি করবো। পরে আমি ওদেরকে বুঝাইলাম যে দেখো আমি কিন্তু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, যেটা হচ্ছে এগুলো হচ্ছে সব বার্গেনিং হচ্ছে, আমার সাথে এরকম কথা ছিল না। তোমরা আমার এখন হচ্ছে যাও, আমার হাত ধোয়াইতে হবে না, আমি খাবো না, যখন আমি বর্ষে যে বাড়িতে আসবো তোমাদের যা ডিমান্ড আমি তখন দিব। এখন মনে করো যে আমি এমনি তোমাদের বাড়িতে একটা মানে দেখতে আসছি, তোমাদেরকে জামা হিসেবে কিন্তু আসি না, জামা হিসেবে আসলে জিন্স পরে আসতাম না। ওরা চলে গেছে, আমি কিছু খাইনি, বিকাল হয়েছে। এর মধ্যে ওরা করছে কি, রাতের বেলা আমার সাথে যেসব আমার আব্বু আসছিল, আমার ওদেরকে নিয়ে হোটেলে ঘুমানোর জন্য পাঠাইছিল, ঘরে জায়গা নেই বা কিছু একটা, এটা নিয়ে আমি খুব মানে চিল্লাচিল্লি করছি কি ব্যাপার। ওদের যারা মেহমান ছিল ওরা ঘরে ঘুমাইছে, আর আমার আব্বার আপনি তিন মাইল দূরে হোটেলে ঘুমাইতে পাঠাইছেন ঘটককে ধরছে এগুলোর জন্য। তারপরে এখন আমার এরকম মানে আমি তো রেগে যাচ্ছি কিছুক্ষণ পর পরে এদের কাণ্ড কারখানা দেখে, আবার মানে সবকিছু মিলে এখন আমার শাশুড়ি খুব কান্নাকাটি করতেছে যে মানে সবাই অলরেডি বুঝে গেছে যে বরের কন্যা পছন্দ হয়নি,
পছন্দ হয়নি।
এখন আমি বলছি সবাইকে বলছি ওদেরকে বলছে যে ঘটককে যে আমাদেরকে এক ঘন্টার মধ্যে বিদায় দিবেন, আমরা সবাই এখন চলে যাবো।
ওকে,
এটা বলার পর আমার শাশুড়ি যায় আমার বড় বোনকে ধরলো, তো বড়াপা আমাকে এসে বুঝাইলো যে দেখ ওরা যখন বলতেছে যা হয়েছে হয়েছে, এখন তুই থাক আছে। আমি বলছি না বাবা আমি থাকবো না, আমার শরীর অবস্থা খুব খারাপ, মানসিক অবস্থা খারাপ, আমি থাকতে পারবো না। তো আবার বলছি ঠিক আছে তাহলে তুই জাগা। ওরা ওই দিন থেকে গেল, আর ওদের গায়ে হলুদ বাসর টাসর সব প্ল্যান ভেস্তে গেল, আমি চলে গেলাম।
ওকে,
চলে যাওয়ার পরে আমার হাতে যে আংটি ছিল ওইটা ভাইকে দিলাম যে ভাই এটা বিক্রি করে তোমরা হচ্ছে টাকা ম্যানেজ করে তোমরা বাড়ি চলে যাওয়া, আমি যাচ্ছি। আমি হোটেলে গেলাম, হোটেলে যাওয়ার পরে আমার ওই দিন প্রথম হার্টের মানে প্রবলেম দেখা দেয়, আমার এত জোরে মানে বুকে ব্যথা করতেছে। এমনিতে মানে যা হয়েছে তো হয়েছে, তারপরে এখানে যে ঘটক যা বলছে বুঝতে পারলাম যে সব কিছুই সে মিথ্যা বলছে। এখন আমার ছিল যে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছিল, আমার হচ্ছে মরে যাওয়ার বেটার। যাই হোক, আমি জীবনে প্রথমবার সুইসাইড করার ডিসিশন নিই, পরে আমি ওই হোটেলের বয় সেদিন আমার সাথে কেউ ছিল না, আমার বুকে এত পেইন করতেছিল, কথা বলার শক্তি ছিল না। ওকে বললাম আচ্ছা এখানে কি দুমার ওষুধ পাওয়া যায় হোটেলের বয়কে, তো বললো যে হ্যাঁ পাওয়া যায়। আমি বলছি বল কি করবেন স্যার আপনি ওষুধ দিয়ে, আমি বলছি না আমাদের বাড়িতে সবজির প্রজেক্ট আছে তো ইঁদুর খেয়ে ফেলে কালকে বাড়ি যাবো আমরা, তুমি এক কাজ করো আমাকে দুইটা ইঁদুরের ওষুধ প্যাকেট এনে দাও। তো আমাকে দিল, ওকে আমি 100 টাকা দিলাম, ও এনে দিল। এনে দেওয়ার পরে এখন আমি দরজা বন্ধ করলে করে আমার হচ্ছে যে বিয়ে সে অনেক ছিল বললো যে এগুলা পরেই খাই, বিয়ে করতে এসে যখন এমন খাইলাম শখ এটা পরেই মরি, ওগুলা পরে দেখলাম আয়নার সামনে দাঁড়ায় যে এখন খাবো আমি এগুলা। পরে আমার যখন আমি খেতে যাচ্ছি তখন আমার মনে হচ্ছিল যে সুইসাইড তো মহাপাপ, আর আমি কার জন্য মরে যাব, ঘটক আমাকে সাথে চিট করছে, আমি যদি মরে যাই তাহলে আমার আমার উপর যারা ডিপেন্ড করে তাদের কি হবে। তাছাড়া ও দেখতে সুন্দর না, আমার পছন্দ হয়নি, ওকে তো আমি বানাইনি বা কেউ বানাইনি, ওকে তো আল্লাহ বানাইছে, ও যদি দেখতে সুন্দর না হয় সেটা নিশ্চয়ই ওর দোষ না, তাহলে আমি কেন সুইসাইড করবো। তারপর ওই যে মেয়েটার সাথে আমার বিয়ে হলো সে তো আমি তার সাথে কথা বলে তাকে বিয়ে করিনি বা সে আমার সাথে কোনো চিট করেনি, তাহলে আমি কেন বিয়েতে তাকে বিধবা করবো। আচ্ছা ঠিক আছে, চেহারা সুন্দর না হোক তার ভিতরে অনেক অন্য গুণাবলী থাকতে পারে, আমি দেখি ট্রাই করে ওগুলাকে ভালোবাসা যায় কিনা বা ওগুলোকে স্যাক্রিফাইস করে তার সাথে থাকা যায় কিনা। ইভেন দ্যাট তাদের ইকোনমিক্যাল অবস্থা কি আমি এখনো সেটা জানি না, যদি আমার আদার্স প্রবলেম গুলা ঠিক হয় তাহলে ওকে আমি আমি আমার ফ্যামিলিতে সবাই কম বেশি সুন্দর, ও না হয় একটু কম সুন্দর হলে সমস্যা নেই, ওকে আমি তৈরি করে নেব, এগুলা ভাবতেছিলাম। আর ওই বিষের বোতল মানে ওইটা নিচ্ছিলাম, গুলাইছি তো গ্লাসটা যে খাচ্ছি, একদম হচ্ছে খেয়ে ফেলি, আর হচ্ছে না একটু ভাবি। এমন করতে করতে রাত একদম ভোর হয়ে গেছে, আমার খুব বুকে ব্যথা করছে সারা রাত, সকালবেলা চিন্তা করলাম আচ্ছা যা হয়েছে হয়েছে এখন যাই। পরে আমি সকালবেলা উঠে গোসল করলাম, মানে ডিসিশনটা চেঞ্জ করলাম, করে রেডি হলাম, হয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, একটা রিক্সা নিয়ে আমি শ্বশুর বাড়িতে গেলাম, উদ্দেশ্যে রওনা হলাম। তো আমি চলে আসার পরে ও এদিকে যেটা হয়েছে, আমি চলে আসার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমি যখন দশজনে বোঝানোর পরেও যখন কোনো কাজ হয় নাই, একটা একজন এসে আমাকে খবর দিল যে আপনাকে ডাকছে। আমি কে বসে আপু, মানে আমার বউ ডাকছে আমাকে, প্রথম আমার সাথে দেখা হবে। তা আমি গেলাম রুমের মধ্যে, যাওয়ার পর আমাকে ধরলো, হাত পাশে ধরলো আমাকে, কি ব্যাপার তুমি চলে যাচ্ছ কেন? ওর সাথে আমার বয়স কিন্তু সমান, দুজনে একদম সেম এজ, তুমি চলে যাচ্ছ কেন? তা আমি বলছি চলে যাবো, আমার তো ওর সাথে আমি কোনো খারাপ ব্যাপ করিনি, আমার কাজ আছে, আমার তো থাকার কথা না, আমার থাকার কথা না, যখন থাকার আমি যেভাবে ঘটকের সাথে কথা হয়েছে আমি ওইভাবে আসছি, আর এখন যেটা করছে এটা হচ্ছে বার্গেনিং, এটা হওয়ার উচিত ছিল না, যাই হোক আমি থাকবো না। তো বলছে না তুমি জানো, গেলে লোকজন আমাকে কথা বলবে। আমি বলছি আমাকে করার নেই, আমি থাকবো না। ওরা আমাকে ধরছে, আমাকে ঝাপটা মেরে আমি বের হয়ে চলে আসছি। তো চলে আসার পরে পরদিন সকালে আমি যখন গেলাম, আমি যখন ঢুকতেছি ওদের বাড়িতে, ওই প্রথম আমাকে দেখছে, আমার বাসা রান্না করেছিল, রান্না করতে গিয়ে একদম দরজা মাথা পর্যন্ত দেখা যায়। ও তখন বললো যে, ওরা আমাকে বললো যে আমার তোমার জামাই হচ্ছে। তা আমার শাশুড়ি, ওরা সকালবেলা যখন আমি চলে আসার পরে ওরা ওরাও মানে খুব বাজে একটা ই হয়ে গেল যে জামাই চলে গেছে, এলাকার মধ্যে একটা ব্যাপারটা ছড়িয়ে গেল, আমার যারা ফ্যামিলি লোকজন ছিল ওটা ওরাও, ওদের মানসিক অবস্থা খারাপ ছিল একটা কারণে, আর আমি চলে আসার কারণে আমার মানে শ্বশুর বাড়ির যে জামাই চলে গেছে এটা নিয়ে ওরাও খুব মানসিক অশান্তিতে ছিল। তো যখন আমি সকালবেলা গেলাম সবাই খুব খুশি হইলো। তো আমি যাওয়ার পরে ওরা আমার বাড়ি থেকে যারা আসছে ওরা ওই দিন সকালবেলা চলে গেছে, আমি আমার আমার ওয়াইফের সাথে আমাকে রুমের মধ্যে দিলেও কিছুক্ষণ থাকলাম, এমনি বসে টসে থাকলাম, পরে আমি ওই দিন ঢাকায় চলে আসলাম। আসার পর এখন কটককে ফোন দিলাম, আমার টাকা পয়সা দেন, 1.5 লাখ টাকা দেওয়ার কথা এটা দেন। আর আমার সেমিস্টার হচ্ছে তখন ফল সেমিস্টার, রেজিস্ট্রেশন একদম শেষ পর্যায়ে, আমার রেজিস্ট্রেশন করতে হবে, টাকা লাগবে, টাকা পাঠান, 1.5 লাখ টাকা পাঠাবেন, আমার যেটা কথা ছিল এটা, আর হচ্ছে আরো 20,000 টাকা দিবেন, এটা আমার পড়াশোনার খরচ। ঘটক আমাকে বললো ঠিক আছে আমাদের সাথে কথা বলি। এখন সে মানে কথা বলছে যা মানে কিরকম যেন একটা, আমার কথা কোনো মিল পাচ্ছি না। এট লাস্ট 30,000 টাকা পাঠালো আমাকে, বলছে আর টাকা তুমি আসলে দিব। আমি আসলে দিবেন মানে বলছে তুমি এমন করে চলে গেছো তাহলে কি তোমাকে টাকা দিবে নাকি? ঘটক আমাকে বলতেছে যে মেয়ে রেখে বাসর করে রেখে তুমি চলে গেছো, লোকজন বাজে কথা বলতেছেন, তোমাকে তারা এতগুলা টাকা দিবে, তাহলে তুমি সেটা টাকা দিয়ে নিবা, তারা তো তোমাকে বিশ্বাস করতে হবে, তুমি যদি টাকা নিয়ে না আসো। তো আমি চিন্তা করে দেখলাম আসলে তো ঠিক। পরে 30,000 টাকা দিল, আমি রেজিস্ট্রেশন করতে গেলাম, যা দেখি যে রেজিস্ট্রেশনের ডেট ওভার হয়ে গেছে, ডেপুটি রেজিস্ট্রারের কাছে গেলাম, অনেক রিকোয়েস্ট করলাম, উনি কোনোভাবে আমার রেজিস্ট্রেশন করলো না। 30,000 টাকা, 20,000 টাকা আমি বাড়িতে পাঠালাম, 10,000 টাকা আমার খরচ হয়ে গেছে।
এখন কোন ইয়ার রেজিস্ট্রেশন ছিল
এটা? হচ্ছে আমার 2011-12
আপনার সেকেন্ড ইয়ার?
সেকেন্ড ইয়ার,
সেকেন্ড ইয়ার,
সেকেন্ড ইয়ার হচ্ছে আমার, এটা হচ্ছে ফোর্থ রেজিস্ট্রেশন ছিল,
ফোর্থ সেমিস্টার,
ফোর্থ সেমিস্টার, হ্যাঁ ফোর্থ বা ফিফথ ইয়ার কোন ছিল। তো রেজিস্ট্রেশনটা করতে পারিনি, টাকা তো খরচ হয়ে গেছে, টাকা বাড়িতে পাঠাইছি। এখন যিনি হচ্ছে,
এটা যদি না হয় তাহলে কি আপনাকে আরেক সেমিস্টার পর্যন্ত বসে থাকতে হবে, তারপরে গিয়ে করতে হবে?
পরে গিয়ে করতে হবে, বসে থাকতে হবে। এখন ওরা তো পরে আর হচ্ছে 30,000 টাকা দিয়ে আমাকে যেতে বললো। এখন আমি চিন্তা করলাম যে যেতে হবে, কিছু করার নেই। আমার খুব মানসিক অবস্থা খারাপ ছিল টাকা আসার পরে, আমি হচ্ছে এত কাঁদলাম, বিশ্বাস করবেন না কি ভাইয়া, আমি জানি না যে কোনো ছেলে বিয়ে পরে এত কাঁদে কিনা। পরে গেলাম, এখন আমার মনে হচ্ছে যে আমাকে, আমি যদি না যাই টাকা দিবে না। পর আমি গেলাম, কিন্তু যে আমার ওয়াইফ বা তার প্রতি আমার কোনো মানে ইয়ে তৈরি হয়নি, ভালোবাসা বা কিছু একটা, বা যে আমার ওয়াইফ বিয়ে করছে কিছু না, আমার টাকা দরকার, আমি গেছি। তো আমি শ্বশুর বাড়িতে গেছি, আমার বউর সাথে আমাকে থাকতে হবে, শুইতে হবে, ছিলাম। এখন যেহেতু সে আমার ওয়াইফ, তার একটা অধিকার আছে আমার উপরে, সেটা আমাকে ফুল করতে হবে। কিন্তু আমি সেটা কি, আমি তো তাকে আমার ভালোই লাগেনি, আমি কিভাবে এটা ফুল করবো? তারপরে এটা যখন আমি ফুল করছি, আমার এরকম মনে হচ্ছিল যে আই এম ওয়ান কাইন্ড অফ মানে বয় প্রস্টিটিউট, যে আমি একটা ছেলে যে টাকার জন্য আমার দেখে মন চায় না, তার সাথে আমি শুচ্ছি থাকছি, আমার এরকম মনে হয়েছিল ওই সময়টাতে। ঠিক আছে, এখন তো আমি আসবো, 3 দিন পর আমার টাকা লাগবে। তো আমি ঘটককে বললাম, ভাই আমার টাকাটা দেন, আমার খুব সমস্যা, টাকা তো আমার লাগবে। এখন ওরা তো টাকা দিচ্ছে না, বলছে যে মানে এই বলতেছে ও দিবে, ও বলতেছে ও দিবে। তো আমি বলছি আসলে টাকাটা কে দিবে? তা আমাকে বললো যে তুমি এখন যাও, কিছুদিন পরে কোরবানি দিই, তুমি কোরবানি দিতে আসো, তোমাকে তখন টাকা দিব। তা আমি চলে আসলাম, আসার পরে কোরবানি দিতে আমি আবার গেলাম। যাওয়ার পরে যেটা হয়েছে, আমার ওয়াইফের জন্য একটু বলতে হয় কথাগুলো, আমার ওয়াইফের এই ওর এরকমের জন্য, ওদের এমনি ওদের বংশ ভালো, এটা ঠিক আছে, ওর মা হচ্ছে অনেক বড় বংশের মেয়ে এলাকার, কিন্তু ওদের ওর বাবার বংশ ভালো, কিন্তু ওর মা ওর বাবা হচ্ছে ওই বংশের মানে সবচেয়ে মানে আর কি ইয়ে, যে ওর বাবার যে আমাকে যে ঘেরে কথা বলছে যে 3,20,000 টাকা ইনভেস্ট আছে, আসলে উনি ওই ঘেরে 3,000 টাকা বেতনে তখন কাজ করতেন। গটক আমাকে যেটা বলছে, পরে আমি ওখানে যে আর কি, এখন আমি যত ওদের ভিতর ঢুকছি তত আর কি জানতে পারতেছি এগুলা। আরো কথা ছিল যে আমার বিয়েতে যা খরচ করছে সব হচ্ছে ওর চাচা ফুফু মানে আত্মীয় স্বজনরা মিলে করছে। ইভেন দ্যাট আমাকে যে চেন দেওয়া হয়েছিল বিয়েতে এটা ওর ফুফু দিছে, আমাকে যে আংটি দিছে ওটা ওর খালা দিছে, আমার শ্বশুর কিছু দেয়নি, আমাকে আমার শাশুড়ি কিছু দেয়নি, এবং তাদের দেওয়ার মতো কোনো অ্যাবিলিটিও নেই। আমি যখন এগুলো জানতে পারছি মানে জানতেছি আর আমি শক খাচ্ছি, বাট আমার এখন কিছু করার নেই। পরে করছে কি, একটা ছেলে জন্য আমার ওয়াইফকে দেখছিল, ওই ছেলে আমার ওয়াইফকে দেখে পছন্দ হয় নাই, আমার মানে ওয়াইফের ছোট বোন ইমিডিয়েট ওকে পছন্দ হয়েছে। এরা সবাই মিলিয়ে করছে যে একে বিয়ে দিতে পারলে এর কাছে আমার মানে ওই যে ছেলেটা আগে দেখলো তার কাছে আমার শালিকে বিয়ে দেবে। এবং আমার বিয়ে হবার মাত্র 1.5 মাসের মাথায় আমি বাড়ি গেছি আমার শ্বশুর বাড়িতে, তখনই হচ্ছে ওই একদিন সকালবেলা ওই ছেলে বাবা মা আসছে আমার শালির বিয়ে। এখন আমি বল আমার শ্বশুর বলতেছে যে তারা কিন্তু অরিজিনালি ভালো মানুষ, ঠিক আছে, মানে আমার যা করছে আমার শাশুড়ি কোনো দোষ নাই, আমার ওয়াইফেরও কোনো দোষ নাই, যেটা করছে আমার শ্বশুর ঘটক আর ওর চাচারা মিলে করছে এগুলো, এই প্ল্যান গুলো আমাকে মানে যেটা ফাঁসাইছে, ফাঁসানো কি এখন যে
সিচুয়েশন ফাঁসানো বলুন। তারপর
পরে আমাকে এখন ওরা বলতেছে যে এখন আমার শ্বশুর ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না, আমার শাশুড়িও রাজি নাই, আমার শাড়িও রাজি নাই, আমার ওয়াইফ রাজি, কারণ যেই মেয়ে যেই ছেলে আমার ওয়াইফকে দেখছে আমার ওয়াইফকে বিয়ে করেনি, এখন সেই ছেলে যদি তার ছোট বোনের জামাই হয়ে বাড়িতে আসে তাহলে বিষয়টা তার জন্য বিব্রতকর, তার হাজবেন্ড হিসেবে ব্যাপারটা আমার জন্য লজ্জাকর, আর আমার শাশুড়ি তার দুইটা মেয়ে যদি এরকম পরিস্থিতি তাহলে ঠিক রকম হবে, এগুলো চিন্তা করে আমার শ্বশুর রাজি না। এখন কথা ছিল মানে ওরা ঘটক জামাকে বললো যে পার মান্থ 20,000 টাকা দিবে, ঘটক আমাকে তখন বলছে, কিন্তু ব্যাপার হয়েছে তারা হচ্ছে পার সেমিস্টার 20,000 টাকা দিবে মানে 4 মাসে। তা আমি বলছি আমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, কারণ এখানে হচ্ছে যে এই তো রেজিস্ট্রেশন করলাম 1 মাসের পর পরীক্ষা, এখানে পড়ে কোনোদিনও কোনো কাজ করা সম্ভব না, তাহলে আমি যদি কাজ করতে চাই তাহলে আমার হচ্ছে রেজাল্ট খারাপ হতে বাধ্য, তা আমাকে যদি পার সেমিস্টার 20,000 টাকা আপনারা দেন তাহলে আমি খাবো কি আর থাকবো কি, আমার এটাই তো মেন সমস্যা, আমার এটা ছাড়াও তো মাসে মাসে 7,000-8,000 টাকা খরচ হবে, ওইটা আমি কোথায় পাবো। এগুলো আমি আস্তে আস্তে তাদের সাথে শেয়ার করতেছি, তারাও যখন বুঝতে পারছে যে ছেলেটা ওর সাথে সবকিছু শেয়ার করা যায়, তখন আমার ওয়াইফ ও আস্তে আস্তে আমাকে মানে কিছুটা ইয়ে করতেছে বলতেছিল এগুলা, যখন ওই ওই ছেলের বাবা মা দেখতে আসছে আমার শ্বশুর শাশুড়ি রাজি হয় নাই, এবং কথা ছিল যে আমার যে তখন আমার 7টা সেমিস্টার বাকি ছিল এটা আমার চাচা শ্বশুর ফুফু শাশুড়ি এনারা মিলাই দেবে, যখন আমার শ্বশুর ওই ছেলের কাছে আমার শালিকে বিয়ে দিতে রাজি হয় নাই, তখন বলছে তুমি যদি এই ছেলের কাছে মেয়ে বিয়ে না দাও তাহলে তোমার বড় জামাই পড়াশোনা করাছে আমরা দিব না, এবং এটা নিয়ে ওদের পারিবারিক কনফ্লিক্ট হয়ে ওরা বসে আর টাকা দিবে না আমাকে।
ভাগ্য সব দিক থেকে মানে ভাগ্যের কোনো না কোনো একটা দরজা খোলা থাকে, কিন্তু ভাগ্য যেভাবে সব দিক থেকে বিট্রে করে এটা আজকের জীবনের গল্প না শুনলে আসলে বুঝতে পারতাম না। ওকে, তারপর
তারপর এখন আমি বলছি কি না, এখন আমাকে আমি বলছি ঠিক আছে এখন আমার কি করার আছে, আপনি এখন বলেন যে পরে আমার এখন একদিন আমার শ্বশুর হঠাৎ আমি রুমের মধ্যে আসছে আমার শ্বশুর এসে সে আমাকে আর কি ঘটনা বলছে তোমাকে তো আমি টাকা দিব না এরকম এরকম এরা টাকা দিবে, তো আমি চুপ করে রাখ থাকলাম, কারণ আমি তো লাইফে অনেক ডিজাস্টার ফেস করে আসছি, শখ খাইলেও এখন আর শখের মতো লাগে না, তা আমি চুপ করে থাকলাম যে ঠিক আছে এখন দেখেন। পরে আমাকে যে 50,000 টাকা দেওয়ার কথা ছিল কোরবানি দিতে আমাকে আর টাকা পয়সা দেয়নি ওনারা, মাত্র 8,000 টাকা দিয়েছে আমার হাত খরচ, ওইটা নিয়ে আমি চলে আসছি। আর কোরবানির ঈদে ঈদে দিয়েছিল 5,000, ঘটককে দিয়েছিল আমাকে দিতে ঘটক 3,000 টাকা দিয়ে আমাকে 2,000 টাকা দিয়েছে। পরে আমি চলে আসার পরে তো এদিক থেকে তো বাড়ি থেকে প্রচন্ড পরিমাণে প্রেশার আসতেছে, এখন সবাই বলতেছে এতদিন তো ছেলে ছিল, এখন ছেলের যখন এলাকা থেকে অনেক প্রস্তাব ছিল যারা টাকা পাইবো তাদেরও মেয়ে দিতে চাইছিল, যেহেতু তাদের মেয়ে বিয়ে করাই নেই অন্য জায়গায় বিয়ে করাইছো তোমার ভাই তাহলে এখন টাকা দাও, তারা প্রেশার দিচ্ছিল। এদিকে হচ্ছে আপু আমার বিয়ে হলো তো 12-তে, ওই এট এ টাইমে ওর দেবরের বিয়ে হলো, এবং ওর দেবর বিয়ের অনুষ্ঠান হলে ওর গয়না তখন পড়তে হবে, আর ও যদি গয়না তখন না পড়তে পারে তাহলে ওর গয়না কোথায় এটা ওকে হচ্ছে প্রুফ করতে হবে, আমি কোত্থেকে ওর গয়না দিব। আর যেখানে বিয়ে করছে এখন আমি হচ্ছে এমন একটা পর্যায়ে গেছি, এখন আমার শ্বশুর শাশুড়িতে যে এত কিছু হচ্ছে এখন আমি কাউকে বলতে পারছি না এই অবস্থা। যাই হোক, এখন আমার ওয়াইফকে আমি কিছুটা বুঝতে চেষ্টা করলাম, তো ওকে আমি আস্তে আস্তে বুঝতেছি, ওর জন্য একটা আমার মধ্যে ওকে আমি ভালোবাসি আর না বাসি, কিন্তু আমি ওর হাজবেন্ড, ওর প্রতি আমার কিছু দায়িত্ব আছে এবং সেগুলো আমাকে পালন করতে হবে। তো যেটা দেখলাম ও হচ্ছে ওই ফ্যামিলির সবচেয়ে অবহেলিত, কারণ ওই তো দেখতে সুন্দর না, মেধা ভালো ছিল না, একটু খিটখিটে মেজাজ, ও কিন্তু অনেক খিটখিটে মেজাজ। আর ওর একজন কাকা আছে উনি বিয়ে করেনি, উনি খুব খারাপ বিহেভ করে ওদের সাথে, মানে টোটাল ওরা ওরা 3 বোন আর ওর মা ওদের সাথে খুব খারাপ বিহেভ করে। এখন ও অসুস্থ, এখন আমি চিন্তা করলাম যে ও যদি এখানে থাকে, ওর দাদু কিন্তু তখন আছে, বেঁচে আছে, এবং ওর দাদু সেবা যত্ন করতেছে। ব্যাপারটা কিরকম দেখেন যে ওর দাদু সেবা করতেছে, তার বিনিময়ে ওর চাচা ফুপুরা আমাকে টাকা দিবে।
ওকে ওকে,
বিষয়টা মানে কিরকম? আমি তখন বুঝলাম যে ওর সাথে আমি খারাপ কিছু তো করতে পারবো না। পর আমি চিন্তা করলাম ঠিক আছে, আমার শ্বশুরকে বললাম যে আমি তো যেহেতু বিয়ে করছি, আমার বারবার এখানে আসতে হয়, যাইতে হয়, আমার ঢাকা তো থাকার সমস্যা, তাহলে কি আমি ওকে নিয়ে যাবো নাকি? যদি নিয়ে যায়, আপনি আমাকে যদি মান্থলি কিছু টাকা দিতে পারেন, তাহলে আমি ও আর আমি আমি একা থাকলেও যা খরচ, আমরা দুজনে মিলেই তা খরচ করবো। কিন্তু ওর যদি ফিজিক্যাল কনস্ট্রাকশনটা একটু ভালো হয়, কারণ এখানে থাকলে ওই যে রাত জেগে দাদু সেবা করতেছে, এ তো আরো খারাপ হয়ে যায়। ও যে আমার বউ, আমার তো ওকে নিয়ে ঘর থেকে বের হইতে হবে, আমি তো কোথাও বের হইতে পারি না। আমি বুঝি, কিন্তু নতুন বিয়ে করছি, আমার সাথে আরো দুই তিনটা কাজিনের বিয়ে হয়েছে না, আমার বোন এমনি সবার অনেক কিউরিয়াসিটি ছিল, আমার অনেক ফ্রেন্ডরা ছিল যারা আমাকে পছন্দ করতো, তো এখন আমার বোরা দেখবে। এবার আমি ওকে আমি ঢাকায় নিয়ে আসার ডিসিশন নিলাম, এবং এক পর্যায়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বুঝতে পারলাম যে একদিন আমার হচ্ছে বাসায় আসতে, মানে আমাদের হচ্ছে কনজুগাল লাইফ শুরু হলো। আমরা দুজনে মোটামুটি একটা সাবলেট রুমে কিছু হাড়ি পাতিল, একটা ফোম, এই একটা ফ্যান, এগুলো দিয়ে আমরা সংসার শুরু করলাম। মানে হচ্ছে আমি পড়াশোনা করব, ও থাকবে আমার কাছে। তো আমি, ও তো কোনো কাজ বাস করতে পারতো না, সব আমি করতাম, ও রান্না টান আমি করে দিতাম, ঘর মুছে দিতাম, ও তো অসুস্থ, গায়ে সবসময় গায়ে গায়ে জ্বর থাকতো এরকম। তো একদিন মানে প্রথম আমি বাসে আসতে আমার এক ঘন্টা লেট হয়েছে, লেট হবার পর মানে ওর সাথে আমার প্রথম ঝগড়া আর কি। ও খুব রেগে গেছে যে আমি কেন, ওকে আমি বলে গেছি যে আমার চুল কাটবো, আমি সেলুনে যাবো, আমার আসতে লেট হবে। ও দেখি যে হঠাৎ মানে এমন সব ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে যেটা আমি কাউকে করতে শুনিনি, বা শুনলেও সেটা অনেক দূরের কাছে, আমার ফ্যামিলি থেকেও করে না এই ধরনের ল্যাঙ্গুয়েজ, আর আমি তো করি না কখনো। এর মধ্যেও আমাকে ক্যারেক্টারলেস বলে হচ্ছে। তো আমি ওর দিকে তাকায় হয়েছি, কি ব্যাপার, কি বলতেছে এগুলা, কি বলতেছো তুমি এগুলা, এক কথা দুই কথা। এখন আমারও মাঝে মধ্যে খুব ক্রোধ চাপে যে ওরা আমার সাথে এরকম করলো, আবার বাড়ি থেকে যখন যখন বাড়ি থেকে টাকার প্রেশার আসে তখন হচ্ছে আমার ক্রোধ চাপে, নাহলে আমি এমনি ভালো থাকি। যখন যখন আমি ইউনিভার্সিটিতে যেতে পারছি না, আমার রেজিস্ট্রেশন করা নাই, বিয়ে করছি, আরো সবার প্রেশারে পড়ে গেছি, তো তখন যখন ওর সাথে এগুলো নিয়ে কনফ্লিক্টে যাই, তখন দেখা গেছে ওর সাথে আমার ঝগড়া লাগবে। ঝগড়া লাগলে ও খুব বিশ্রী ভাষা ইউজ করে, যেটা আমি আমি জীবনে প্রথম ওর মাকে গালি দিছি, কারণ কোন মাকে আমি কখনো কোনোদিন গালি দিই না। এবং যে মানে আপনি থেকে তুই মানে আমি বলি না কখনো, নর্মালি আমার ওরকম না, কিন্তু ওর সাথে থেকে ও আমাকে যা বলতো আমি ওটা ওকে রিপিট করতাম। এবং এক সময় দেখলাম যে আমি খুব খারাপ হয়ে গেছি, এবং একদিন কথাবার্তার এক পর্যায়ে আমি ওকে প্রথম দিন থাপ্পড় দিলাম অনেক জোরে। থাপ্পড় দেওয়ার পরে ও থাপ্পড় খেয়ে চুপ করে রইল। তারপর আরেকদিন জানি কি হয়েছে, দেখছে ও সবাইকে বলতেছে সঙ্গে আমার মা তো মরে গেছে, আমার মাকেও গালি দিচ্ছে ও, এমন মানে এমন বিশ্রী ভাষা আমাকে গালি দিচ্ছে। পরে হচ্ছে একটা স্কেল ছিল, আমি স্কেল দিয়ে ওকে মারলাম অনেক, মানে তিনটা বাড়ি দিলাম, লাস্টের বাড়িতে স্কেলটা ভেঙে গেল। এখন আমার শ্বশুর বলছে ঠিক আছে তোমরা যাও, উনি কিন্তু টাকা পয়সা দিত, তখন কোনো মাসে 5,000-6,000 এরকম টাকা দিত, যেটা দিয়ে আমাদের থাকা খাওয়া হচ্ছে। কিন্তু আমার পড়াশোনা তখন বন্ধ, পড়াশোনাটা বন্ধ হয়েছে কিভাবে, যেই ঘটক আমাদের বিয়ে পড়াইছে, মানে একটা তো মানে ওর চাচা ফুপুরা বলছে যে টাকাটা ওনারা ফেড করবে, মেয়ে বিয়ে দেয় না দেখে আর হয় নাই। ওই শালিকেই আমার আমার ওই ঘটক নিয়ে আমার শ্বশুর কি করছে, একটা মানে এলাকার একটা বখারে টাইপের একটা ছেলের কাছে ওই মেয়েটাকে বিয়ে দিয়েছে। ছেলের বয়স প্রায় 40 বছর, এমনি সে সব রকমের ড্রিঙ্কস নেয়, মানে আমার শ্বশুর যা বিয়ে দিছে। এবং এইটা নিয়ে ওদের ফ্যামিলিতে অনেক বড় মানে তো আরো ঝামেলা হয়েছে, ঝামেলা, যদিও মেয়েটা ওনার, কিন্তু ওনার হচ্ছে ডমিনেট করে সবাই, মানে ওর চাচা ফুপুরা ওদেরকে ডমিনেট, ওর বাবা মা সহ ওদেরকে খুব ডমিনেট করে, এবং ওর চাচা ফুপুরা যেটা বলে সেটা ওদেরকে করতে হয়, কারণ ওনারা টাকা দেয়। তো এটা নিয়ে অনেক বড় ঝামেলা হওয়ার এক পর্যায়ে আমার শ্বশুর আর আমাকে কোনো খরচ দেওয়া বন্ধ করে দিছে, আমার কোনো খরচ দিতে পারছে না। এখন আমি কি করবো, এখন তো আমি বউ নিয়ে আসছি, এখন আমার কোনো ইনকামও নেই, এখন বউ সহকারে আমার ঘরে, শ্বশুর আমাকে কোনো টাকা পয়সা দিবে না, এখন আমি কি করবো? আমার শাশুড়ি কিছু টাকা দিচ্ছে যেটা দিয়ে আমাদের চলতেছিল না, আর বউর সাথে তো এগুলো নিয়ে ঝগড়া যেতে হচ্ছে। এখন এক পর্যায়ে আমি আমার বউকে বললাম যে আমি আমি আবার বিয়ে করবো, তোমার বাবা যখন আমাকে টাকা দেয়নি, তো ওর সাথে যখন এমনি বিষয়গুলো শেয়ার করতাম ও কিন্তু আমাকে বুঝতো, যখন আমি সবকিছু ওর সাথে সত্যি কথা বলছি যে আমি এই কারণে তোমার বিয়ে করছি, তো তুমি তো আমাকে জিজ্ঞেস করে কোনো, তখন ও আমাকে করলো কি, হঠাৎ একদিন একটা সাদা কাগজে সিগনেচার দিয়ে দিলাম যে তুমি আরেকটা বিয়ে করো, ওই মেয়ে বাবা যদি তোমাকে টাকা দেয় তাহলে তুমি যাও, আমার কথা তোমার ভাবার দরকার নেই। কারণ আমার ও সেটা লিখে দিল যে মানে ওর চাচারা ওর বাবারা আমার সাথে চিট করছে, আমি যদি আরেকটা বিয়ে করি বা ওর যদি সংসার ভেঙে যায় সেটার জন্য আমি দেয় না, ওর বাবা মা দেয়, এরকম একটা ও আমাকে লিখিত দিল। তো আমি সেটা যত্ন করে রেখে দিলাম যে যদি লাগে তা কাজে লাগাও। ঘটককে ফোন দিয়ে বললাম ভাই আমাকে আরেকটা বিয়ে করান।
ওই ঘটককে
ওই ঘটককে আমি আরো দিশা আমি যে কি করতেছি তখন আর আমি বুঝতে পারতেছি না, কারণ তখন হচ্ছে 2013 অলরেডি শুরু হয়েছে, 2013 কোরবানির ঈদে আপুর দেবরের বিয়ের অনুষ্ঠান, আর ওই অনুষ্ঠানে ও যদি গয়না বের করতে না পারে তাহলে ওর সংসার ভেঙে যাবে। গটক আমাকে বললো ঠিক আছে এক জায়গায় মেয়ে আছে তুমি আসো, আমি অলরেডি গেলাম গটকের সাথে মিট করতে, পরে সে আমাকে যা বললো আমি মনে হলো থাকবো কেনই এর সাথে কথা বলাতেও আমার মানে ভুল হবে, পরে আমি চলে আসছি। এসে আমি যে মসজিদে নামাজ পড়তে যেতাম ওখানে একটা স্কুল, দুটা তিনটে স্কুল ছিল, লোকজন দেখতাম যে ফুটপাতে কাপড় বিক্রি করে, তা আমি চিন্তা করলাম আমি কি করবো এখন, আমি চাকরি করতে পারতেছি না, চাকরি করতে গেলে আমার এই সব ছেড়ে দিতে হবে, মাঝখানে একবার ডিসিশন নিয়েছিলাম যে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যায়, কিন্তু আবার মনে করলাম যে আমি যদি স্ট্যানফোর্ডে ভর্তি হওয়াটা আমার একটা চ্যালেঞ্জ, আমাকে এটা শেষ করতে হবে, আমি পড়াশোনা শেষ করব, এবং হচ্ছে আমি ওয়ার্ল্ড ফুডে যখন কাজ করছি তখন আমার কথা ছিল আমি যদি গ্রাজুয়েশন করি আমাকে হচ্ছে ওখানে নিবে, ওখানকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে খুব ইয়ে করতেন, উনি বলছে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমার সাথে করবা, যে আমি হচ্ছে আর জাতিসংঘের কোনো ইয়েতে কাজ করবো, এরকম আমার প্ল্যান ছিল যে কোনো উপায়ে আমি এটা শেষ করবো। পর আমি চাকরি বাকরি না নিয়ে চিন্তা করলাম যে ব্যবসা করি, তখন ওদেরকে যা জিজ্ঞেস করলাম ভাই এখানে কিরকম, বললো যে হ্যাঁ ভালোই চলে। পর আমি 3,000 টাকার কাপড় কিনে ব্যবসা শুরু করলাম, মানে পুরনো জামা থেকে হচ্ছে ডিজাইন বের করে একটা কারখানাতে অর্ডার দিয়ে ওগুলা বিক্রি করে প্রথম দিন আমি মসজিদ স্কুলের সামনে মসজিদের মোড়ে একটা পলিথিনের কাপড় দিয়ে ব্যবসা শুরু করলাম, 14টা জামা নিয়ে গেলাম, তো আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। পর আমি 20,000 টাকা ঋণ নিয়ে হচ্ছে ব্যবসাটা বড় করলাম, খুব মানে
20,000 টাকা কার কাছ থেকে ঋণ
নিয়ে? আমার শাশুড়ি নিয়ে দিল। এর মধ্যে ওনার হচ্ছে একটা কানের দুল দিছিল আমার ওয়াইফকে, ওটাও বিক্রি করে দিলাম 8,000 টাকা দিয়ে, হচ্ছে আমি ব্যবসা শুরু করলাম, এবং 2 মাসের মধ্যে আমার ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে, এত কাস্টমার তৈরি হয়ে গেছে আমার, কারণ আমি হচ্ছে খুব কনভিন্স করতে পারতাম কাস্টমারদেরকে, তো আমার ব্যবসাটা খুব ভালো বড় হয়ে গেছে। আমি হচ্ছে 11 নম্বর থেকে কাপড় কিনতাম একজন ব্যবসায়ী, তো উনি বলে যে ভাই রাজ ভাই আপনি যদি কাপড় নেন তাহলে আমার থেকে কিছু নিন, তো উনি কি করলো ওনার 3 বছরের কিছু পুরনো কাপড় আমার কাপড়ের মধ্যে ঢুকাই দিল, যেটা আমি টের পাইনি, তার থেকে আমি প্রায় 70-80 হাজার টাকার কাপড় কিনলাম, এবং কাপড় কিনে যখন আমি প্রোডাক্ট তৈরি করলাম হচ্ছে টপ আর বাচ্চাদের ড্রেস তৈরি করতাম, তখন আমার পুরো মানে 1,50,000-70,000 টাকার কাপড়, আর ওইটা হচ্ছে মানে মেকিং কস্ট মিলে প্রায় 1,50,000 টাকা, যখন আমি এটা মার্কেটে নিয়ে গেলাম তখন আর ওটা বিক্রি হলো না, কারণ কালার ফিট ছিল, কাপড়গুলো নষ্ট ছিল, পুরোনো কাপড়ের মতো দেখা যায়, যেগুলো আমি পার পিস বিক্রি করতাম 400 টাকা ওইটা এখন 150 টাকা নিচ্ছেন, এবং কাস্টমাররা খুব বিরক্ত হলো যে আপনার প্রোডাক্ট ভালো দেখে আপনাকে অনেক অর্ডার ছিল তখন আমার, কিন্তু ওই কাপড়ের কারণে আর আমার ব্যবসাটা তখন একদম মানে মাঠেই মারা গেল। এখন আমি আরেকটা ধরা খেলাম, এর মধ্যে যখন ব্যবসা বড় হয়েছে বড়াপা এই ঋণের মধ্যে বড়াপা একটা লোন নিয়ে আমাকে আরো কিছু টাকা দিছিল, ওরা চাচ্ছিল যে কোনোভাবে যেন আমি দাঁড়াই, তো এর মধ্যে আমার ওয়াইফকে নিয়ে যে প্রথম প্রথম আমি একটু মানে বসে যাম যে ওর সাথে আমি সংসার করবো না, ওকে আমার পছন্দ হয়নি বা ওরা এরকম করছে, তখন আমার ওই ভাইয়া বড়াপা আমাকে বুঝেছে, আমার বোনরা বিশেষ করে আমার 2 বোন, যে দেখ বিয়ে তো মানুষের লাইফে একবারে হয়তো ওকে মেনে নেই, তো ওদের কথা ধরে আমি কিন্তু বা সবকিছু বিবেচনা করে ওকে আমি মেনে নিছি, কিন্তু তখন ওকে আমি ভালোবাসি না, বা শুধু হাজবেন্ড দায়িত্ব পালন করতেছি, কিন্তু একটা যে ভালোবাসা ওইটা তখন ওর প্রতি আমার তৈরি হয়নি। পরে ব্যবসা খারাপ হয়ে যাওয়ার পরে আমার মানসিক অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, খুব প্রেসারে পড়ে গেলাম, কোরবানির ঈদের 4 দিন আগে আপু দুজনের কাছ থেকে টাকা ধার নিল, আমার কাকির কাছ থেকে, বললো যে তুই 10,000 টাকা নিয়ে এখন, আর বললো যে একটা গোল্ড প্লেটের গয়না বানাচ্ছে যেটা পরে ওরা হয়তো বুঝতে পারবে না, তো ওইটা তৈরি করলো আমাকে বলে, এখন আমি চিন্তা করলাম গোল্ড প্লেট যদি ওরা ধরতে পারে আর আমার বোনকে যদি এটা ধরা খায় তো ও তো হেনস্থা হবে বা ওর হাজবেন্ড এরকম, মানে খুব প্রেসারে পড়ে আমি ভাবলাম যে না অনেক অনেক স্ট্রাগল করছি আর দরকার না, আমি এবার মরি, আমি আবার সুইসাইড করার প্ল্যান করলাম, বাসায় যে আমার ওয়াইফকে কিছু বললাম না, দরজা বন্ধ করে 17টা স্লিপিং পিল খেয়ে ফেললাম একসঙ্গে, খেয়ে তো আমি দরজা বন্ধ করে আমি পড়ে গেছি বিছানার মধ্যে, ও আমাকে দরজা টাকাইতেছে, এখন পর আমি দরজা খুলছি, খোলার পরে ও বলতেছে যে কি হয়েছে তুমি এমন করতেছ না, আমি বলছি আমি যাচ্ছি হয়তো আর 1-2 ঘন্টা বেঁচে থাকবো, তুমি আমার স্ত্রী হিসেবে তোমার উপর আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও, তো বলছি তুমি কিছু খাইছো, তখন অলরেডি আমার মুখ দিয়ে লালা যাচ্ছে, মানে পাওয়ার ছিল তো অনেক ওষুধের, তখন ও কান্নাকাটি শুরু করলো, অনেক চিৎকার বাতকার দিল, পাশে যারা ছিল ওনারা আসলো, আফুকে ফোন দিল, আফু আসলো, অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলো, যাওয়ার পরে ভাইয়া পরে প্রায় 3:30-4:00 ওরা জিব্বার ভিতর দিয়ে আমার পেটের ভিতর দিয়ে দিল, দিয়ে হচ্ছে ওয়াশ করলো, প্রায় এতগুলার মতো আর কি বিয়ে হলো, ওষুধ মানে পুরা ওষুধ গুলা হচ্ছে গলে নাই মাত্র বলতেছিল, সব পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমি সুস্থ হলাম, রাতের দিকে আমাকে হচ্ছে বেড উঠাইলো, 2 দিন একদিন পরে ছেড়ে দিছে হসপিটাল থেকে বাসায় আসছি, কিন্তু সুস্থ হতে 8-10 দিন লাগছে, পরে আপু গেলো, বাট লাকিলি ওই গোল্ড প্লেটের গয়নাটাই পড়লো, ওরা কেউ কিছু বুঝতে পারিনি, বলছে যে আমার গয়নাগুলো তো ছোট, এটা আমার কাকির কাছ থেকে নিয়ে আসছি, ওই যাত্রায় বেঁচে গেলাম আমরা। বেঁচে গেলে হবে কি, গয়না তো দিতে হবে, ভাইয়া খুব প্রেশার দিচ্ছে যে গয়না বের করো, গয়না কোথায়, গয়না বের করো। আর ওইদিকে তো ঋণ তো বেড়েই যাচ্ছে, এদিকে পড়াশোনা বন্ধ, ব্যবসাও গেছে, ব্যবসা করতে যা ঋণ ছিল ঢাকাও আরো প্রায় 1 লাখ টাকার মতো ঋণ হয়ে গেল বিভিন্ন জায়গায়। এখন আমি আমার থাকা খাওয়ার জায়গা নেই। পরে 2014 ঘটনা এটা, আমি আমার বাসকে বললাম যে তুমি চলে আসো, কারণ আমি চিন্তা করলাম ও যদি ঢাকায় থাকে ওর বাবা মা যেভাবে হোক টাকা পাঠাবে, আর যদি ও না থাকে তাহলে আমার জন্য টাকা পাঠাবে না, এই জন্য ওকে আমি প্ল্যান করে ঢাকায় নিয়ে আসলাম। এবং ও আসার সময় যেটা হইতো, আমার শাশুড়ি সব দিয়ে দিত, পেঁয়াজ রসুন থেকে শুরু করে মাছ মাংস। তা আসার পর আমরা একটা সাবলেটে বাসা নিলাম, আবার আগের মতো থাকতেছি। কিন্তু ও আমার ওয়াইফ খুব বোরিং হচ্ছিল আমার উপর, যে আমি কিছু করতেছি না, মানে খুব ঝগড়াঝাটি করতো, এই যেটা হয় আর কি এইসব সিচুয়েশনে। তো খুব মারামারি করলাম কয়েকবার, ওকে ওকে খুব মারলাম, ও আমাকে মারতো, তখন আমি ওকে একটা দিলো, আমাকে একটা দিয়ে বসতো,
মানে দুজনেই গায়ে হাত তুলছেন।
হ্যাঁ, যে এরকম ভাবে চলতে থাকলো। এখন আমার বরাফা তো খুব প্রেশার দিচ্ছে আমাকে, যে এখন তুই কি করবি, তোর জন্য কি আমি মরবো, আমার হচ্ছে আমার সংসার ভেঙে যাচ্ছে বাড়িতে, তোর দুলাভাই মানে বাড়িতে লোকজন এসে হামলা করছে, মামলা করবে, ভয় দেখাচ্ছে, আমার ছেলে মেয়েদের জন্য আমি সময় দিতে পারিনি, কিছু করতে পারি না, তুই ওখানে বসে থাকবি, তুই বাড়িতে চলে। তা আমি বাড়িতে, আমি বসি না, আমি বাড়ি যাবো না। আবার বলতেছে তুই বাড়ি আয়, বাড়ি এসে তুই এখানে আগের মতো এনজিও তে জব টব কর। আমি বসে না, আমি পড়াশোনাও ছাড়বো না, আমি বাড়িও যাবো না, দেখি কি হয়। বরাবর চলে আসছে ডাক আমাকে নেওয়ার জন্য, আমি বসে আমি যাবো না, খুব জোর করতেছে আমার সাথে, আমাকে নিয়ে যাবেই। পরে হচ্ছে ওই বাড়ি আর যাওয়া হয়নি, ওরা আমার শাশুড়ি আবার আমাকে রেজিস্ট্রেশন করার জন্য টাকা দিল, সে আমি আবার পড়াশোনা শুরু করলাম। তো এখানে হচ্ছে মূল পয়েন্টটা, মানে লাস্টের দিকে এসে যেটা হয়েছে, আমি আমার স্ত্রী ওয়াইফকে হচ্ছে ইয়েতে ভর্তি করালাম, জিমে ভর্তি করালাম, কোনো ডাক্তার দেখাইনি। তো জিমে ভর্তি হওয়ার পরে ও হচ্ছে কিছুটা, আর বিয়ে হওয়ার পরে সবাই বলছে যে ও মা হতে পারবে না কখনো, কারণ ওর কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল। তো জিমে ভর্তি হওয়ার পর ওর ফিজিক্যাল প্রবলেম গুলো অনেক গ্রো করছিল, একটু ভালো হচ্ছিল, এবং আমার তখন মনে হচ্ছিল এবার যদি উল্টাপাল্টা কিছু হয় ও হয়তো কনসেপ্ট করবে। তাই হইলো, আমি আর জানতে পারলাম না। আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, আমার ডিপার্টমেন্টের একটা মেয়ে, মানে ও আমার ব্যাচের না, অন্য ব্যাচের নামটা বলতে চাই না, ওই মেয়েটা আমার উইক হলো আমার উপরে। তো ও যখন আমার উপরে উইক হলো, তো অলরেডি ও প্রপোজ করলো আমাকে, আমি কিছু বললাম না, কারণ ওই মেয়েটা হেল্প আমার দরকার ছিল। ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর আমি অনেকদিন পর পড়াশোনা মানে শুরু করছি, ওর হেল্প না হইলে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। আমি আমার স্বার্থের জন্য ওর সাথে আবার মানে অভিনয় করা শুরু করলাম, যে ঠিক আছে তুমি যেটা বলো সেটাই হচ্ছে। তো ওর সাথে আমার 6 মাসের মতো প্রায় রিলেশন ছিল, প্রথম 3 মাস ভালোই ছিল, এটা হচ্ছে বিয়ে পরে। রিলেশন বলতে কি, আমি আমার পড়াশোনার জন্য ওর সাথে রিলেশনটা কন্টিনিউ করছি, বাট ওকে আমি বলছি যে আমি বিবাহিত, আমি ও আমাকে প্রপোজ করে 1 সপ্তাহ পরে আমি বলছি যে আমি বিয়ে করেছি আমার ওয়াইফ আছে। তো বলছি সমস্যা নেই, তোমার ওয়াইফ আমার স্বাধীন হবে, আমি তোমাকে চাই। ও অনেক বড় লোকের মেয়ে, ডাকা বাড়ি গাড়ি আছে অনেক কিছু, তারপরে আমি যাই না, মেয়ে কেন আমার পিছনে পড়েছিল। তো ও যখন ওর সাথে আমার রিলেশন কন্টিনিউ থাকা অবস্থায় আমি বুঝতে পারলাম যে না, আমি মনে হয় অনন্যাকে ভালোবাসি, কারণ ও এই যে 2টা বছর ও কিন্তু আমার সাথে অনেক স্ট্রাগল করছে, যদিও মারামারি করছি, ওর সাথে আমার কিছু টাইম পাস হয়েছে এবং অনেক কিছু শেয়ার করছি। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করতাম যে আমার মনের মধ্যে কি আছে, অনন্য আছে না ও আছে, তা আমি ওকে কোনো খুঁজে, ওর কোনো অস্তিত্ব ছিল না, দেখলাম যে না এখানে অনন্যই আছে। পরে ডিসেম্বর মাসে জানতে পারলাম যে ও কনসেপ্ট করছে, আমার মানে বাচ্চা হবে। এরপর আমি ওকে বলে দিলাম যে দেখো আমি তো বিয়ে করছি আর আমি বাবা হচ্ছি, কি করবা। এরপরে বাবা হওয়ার কথা শুনে ও বলো যে না ঠিক আছে তাহলে আমি সরে যাই, আমি অনন্যার কাছে ফিরে গেছি। এখন আমার পড়াশোনা কন্টিনিউ আছে, পড়তেছি, বাট এই সেমিস্টার টাকা জমা দিতে পারিনি এখনো, টাকা অ্যারেঞ্জ করেছিলাম কিন্তু বাড়িতে একজন ওই যে যে মেয়েটা আমার কাছে বিয়ে দিতে চাইলো তাদের হচ্ছে 40,000 টাকা, এখন তারা হচ্ছে প্রায় 2 লাখ টাকা দাবি করতেছে। তারা কিছুদিন আগে মামলা দিয়েছে, থানায় অভিযোগ দিছে ভাইয়ার নামে, আমার নামে, বরাপার নামে। তো ওদেরকে হচ্ছে 10,000 টাকা আগে দিচ্ছি, আর এই যে সেমিস্টারের যে 10,000 টাকা মানে যেটা জমা দিতাম ভার্সিটিতে 20,000, ওই টাকাটা দিলাম। এখন এই অবস্থায় আছি আর কি।
আপনি 26 বছর বয়সে যত ধরনের অবস্থাগুলোর মধ্য দিয়ে গেছেন, 2 বার সুইসাইড করার প্ল্যান করেছেন, সাকসেসফুল হননি, হোয়াটএভার ইট ইজ, ভবিষ্যৎকে কিভাবে দেখেন? আপনার তো এখনো সব ধরনের জটিলতার মধ্যে আপনি আছেন, হ্যাঁ, তারপরেও আপনি ভবিষ্যতের কোনো প্ল্যান আছে আপনার? আপনার সংসারে আরেকজন আসছে, বাচ্চাকে লালন পালন করা, তার দুধ কেনার টাকা পর্যন্ত আপনার নাই, কি করবেন?
আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে আমার কি করা উচিত। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে, আমার ভাই আসছিল, যে ভাইয়ের সাথে আমার কনফ্লিক্ট হয়েছিল, মানে যে মেজ ভাই, তো ও এখন আমাকে কিছু খরচ দিচ্ছে। ও
আমি এটা বুঝতে পারছি যে সামহাও আপনি হাত পেতেই চলছেন, কোনো না কোনো ভাবে এর কাছ থেকে খানিকটা, ওর কাছ থেকে খানিকটা, এখান থেকে ধার করে খানিকটা, ওখান থেকে ধার করে খানিকটা। বাট এটা তো আসলে কোন পার্মানেন্ট সলিউশন না। তো তাহলে আপনার এই এই সংসারের মধ্যে আরো একজন অতিথি চলে আসছে, জুন মাসে আপনার সন্তান আসতেছে, এতদিন নিজেরা কষ্ট করেছেন, এক বেলা না খেয়ে থেকেছেন, সন্তান আসলে তো সেটা করতে পারবেন না। সো আপনি তো আরো বড় ডিফিকাল্টি ফেস করতে যাচ্ছেন।
সেটা তো আছে, আমার সন্তান আসছে, সেটা নিয়ে আমি যতটা ওই, তার চেয়ে বেশি হচ্ছে বাড়িতে অলরেডি মামলা হয়ে গেছে মনে হয় থানায়, মানে মামলা হয়ে থানা অভিযোগ গেছে, 10,000 টাকা দেওয়ার পর তারা থামছে। তো এখন তাদের 40,000 টাকা তারা 2,00,000 টাকা দাবি করতেছে, এবং ওইটার এগেনস্টে হচ্ছে ওরা থানায় অভিযোগ করছে যে আমাদের টাকা দিতে হবে।
This is a story of life. এত কিছুর পরও মানুষ বেঁচে থাকে, এত কিছুর পরও মানুষ স্বপ্ন দেখে। 26 বছরের জীবনে ও যতটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে বা যাচ্ছে, স্টিল দেয়ার ইজ এ হোপ। তারপরও আরেকটা নতুন মানুষ আসছে পরিবারে, কি হবে না হবে কিছু জানে না, জীবন এগিয়ে চলছে। আপনি পজিটিভ চিন্তা করতে পারেন এই সিচুয়েশনগুলোতে দাঁড়িয়ে, ভালো চিন্তা করতে পারেন?
আমি ভালো চিন্তা করতে পারি বলে আমার মনে হচ্ছে এখন আমি আর কি এখনো সুস্থ আছি।
কি চিন্তা করেন আপনি? আমি
চিন্তা করি যে আমার এই সিচুয়েশন থাকবে না, কারণ আমার পড়াশোনা শেষ হলে আমি একটা কিছু করতে পারবো। আমার তো পড়াশোনা, যতদিন আমার পড়াশোনা অফ ছিল ততদিন আমি খুব ডিপ্রেস ছিলাম, যে এখন তো পড়াশোনা আমি কানেক্টেড পড়াশোনার সাথে, আমার 2টা সেমিস্টার অলরেডি শেষ হয়ে গেছে, মানে সব বিয়ের পরে 14 থেকে 2টা কোর্সে, এখন আর একটা চলতেছে, বাট এটা টাকা জমা দিইনি, এখন প্রায় 30,000 টাকা দিতে হবে ভার্সিটিতে, জুন মাসে আবার পরীক্ষা। তো এটা যদি শেষ হয়, তাহলে পড়াশোনা শেষ হলে আমি জানি আমি কিছু করতে পারবো, আর এর আগে কি হবে আমি জানি না, আমার হাতে কোনো অপশন নাই। ইভেন দ্যাট আমার আমার যে বাচ্চা হবে ও কিন্তু মানে নর্মাল ই হবে না, ডেলিভারি হবে না, কারণ আমার ওয়াইফ তো শর্ট, বেবি যেরকম মানে বেবি একটু বড়, তো হচ্ছে যে
বুঝতে পেরেছি ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে।
জি জি, এখন সিজার লাগবে, ওইটার টাকাও ম্যানেজ হয়নি এখন পর্যন্ত।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের নাসিরের জীবনের গল্প। এত কিছুর পরও মানুষের জীবনে স্বপ্ন বেঁচে থাকে, এত কিছুর পরও, এত এত কমপ্লেক্সিটির পরও মানুষ সূর্যের আলো দেখার প্রত্যাশা করে, দিন একদিন ভালো হবে, সুন্দর হবে, সে প্রত্যাশা করেই মানুষ বেঁচে থাকে। আমরা আজকের এই জীবনের গল্পটা এখানে উপস্থাপন করেছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে এত কমপ্লেক্সিটির পরেও যদি নাসের পারে, তাহলে আপনারা যারা অনেক কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছেন, অনেক অনেক কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে, তারা একটু ওকে, ওর কথা একটু চিন্তা করুন। একটা কথা আছে, যে জীবনে কষ্ট নেই, যে জীবনে ফাইট নেই, যে জীবনে স্ট্রাগল নেই, সেই জীবনে কোনো সাফল্যও নেই। ও এত এত বেশি ফাইটের মধ্যে দিয়ে যাচ্ছে, এত এত বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর মধ্যে এখনো বিলিভ বেঁচে আছে, এখনো স্বপ্ন বেঁচে আছে, একটা সময় ও সাকসেস করবে। আমাদের হেলোইন 920-তে আমরা যত সব সফলতার গল্প এখানে এনেছি, প্রত্যেকটা মানুষের জীবনে লম্বা একটা সময় ধরে ভয়াবহ রকমের একটা স্ট্রাগল ফেস করতে হয়েছে। এবং একটা কথা আছে না, যখন তোমার কিছুই করার থাকে না, সমুদ্রের মধ্যে ঝড় উঠে গেছে, নৌকার কোনোভাবেই সামনে এগোচ্ছে না, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, শেষ সময় পর্যন্ত, শেষ শক্তিটুকু দিয়ে পর্যন্ত হাল ধরে থাকো, বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দাও। আমরা নাসিরের জন্য শুভকামনা জানাতে পারি, এছাড়া আমাদের কিছুই করার নেই। আমরা শেষ করতে চাই, তবে তার আগে লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
লিসনারদের উদ্দেশ্যে একটা যে দুটা কথা বলতে চাই, একটা হচ্ছে যে মাকে অনেক বেশি ভালোবাসুন, কারণ আমার বাড়িতে এখন মা হচ্ছে, আমি যখন ওকে কাছ থেকে দেখি আমি খুব ফিল করি যে আমার মা আমাকে মানে গর্বে নিয়ে এই কষ্টটাই করছে, কিন্তু আমি মামার জন্য কিছু করতে পারিনি। যাদের মা বাইস আছে তারা সবাই যেন হচ্ছে তার মানে বুঝে, মানে মরে যাওয়ার পরে যেন না বুঝে যে আমার মা আমার কাছে অনেক ভ্যালুয়েবল ছিল, মানে বেঁচে থাকতেই যেন বুঝে যে মা অনেক ভ্যালুয়েবল, এবং মাই হচ্ছে পৃথিবীতে একমাত্র আপন, যে সব সময় সব কষ্টে সব বিপর্যস্ত অবস্থায় সন্তানের পাশে থাকে, মাকে ভালোবাসবেন। আর একটা হচ্ছে যে আমার মতো কেউ কখনো যৌতুক নিয়ে বিয়ে করার চিন্তা করবেন না। আমি যদিও সিচুয়েশনের পরে যৌতুক নিয়ে বিয়ে করতে গেছি, আর হচ্ছে বিয়ে করার আগে অবশ্যই দেখে শুনে করবেন।
না আপনি তো যৌতুক ইনফ্যাক্ট পানিনি, একথা বলে পানিনি, তারপরেও আপনাকে আপনার নিজের কাছে খারাপ লাগে যে সিচুয়েশনটা আমি কেন ক্রিয়েট করলাম।
হ্যাঁ, কারণ আমার ইচ্ছা আছে যে আমি যদি কখনো আমার টাকা পয়সা হয়, আমি হচ্ছে দুইটা কাজ করবো, একটা হচ্ছে একটা বিদ্যা নিবাস করবো, আর একটা হচ্ছে একটা যৌতুক বিরোধী আন্দোলন মানে সংগঠন করবো, যেখান থেকে আমার মতো ছেলেদেরকে হেল্প করা হবে। কারণ আমি দেখছি যে আমার ভাইয়ের যেদিন বিয়ে হয়েছে সেদিনও ওকে কোরবানি দিছি আমরা, তাও টাকার জন্য ওকে কোরবানি দিচ্ছি আমরা, কিন্তু যৌতুক লোভী না মানুষ, কেউ না লোভে আর কেউ নেই সিচুয়েশনে পড়ে, আমিও কিন্তু সেম সিচুয়েশন ফেস করছি। তো আমার ইচ্ছা যে আমার ওই সংগঠন থেকে এইসব যারা এরকম সিচুয়েশনে পড়ে ওদেরকে হেল্প করবো, কারণ ছেলেরা ছেলে পক্ষ যদি কখনো মানে সচেতন না হয় তাহলে কখনোই যৌতুক না বন্ধ হবে না।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের নাসিরের জীবনের গল্প। আর যারা হ্যালো 920-তে এসে জীবনের গল্প বলতে চান, অফকোর্স তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এছাড়া ফোন করতে পারেন আরো একটি নাম্বারে 09613892892। আমি আবারও বলছি 09613892892।
সালাম পৃথিবী তোমাকে সালাম, সালাম পৃথিবী তোমাকে সালাম, দুনিয়া কি করে তাকার সালাম পৃথিবী তোমাকে কত যে আঘাত